This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh. শুনছেন প্রাণব ভালোবাসার বাংলাদেশ, আর আমাদের এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন আপনি একদমই লাইভ ঢাকা এফএম 90.4 থেকে। মেঘলা আছে এই মুহূর্তে আপনারই সাথে, আর বন্ধুরাও আছেন আমাদের সাথে, এবং সব বন্ধুরাই একযোগে এসএমএস করছেন এবং কমেন্ট করছেন যে গুরু কখন আসবেন, কখন ওনার কথা শুনবো, আর সহ্য হচ্ছে না। সো বন্ধু, আপনাদেরকে আমি একদমই ওয়েট করাতে চাই না, বিকজ it's time to welcome Guru Ehtasham. And Guru, welcome korchi apnake, shobai apnar jonno adhir agrohe opekkha korche.
Dhonnobad Meghla, darun ei bridge ta toiri korar jonno amar sathe amar listeners bondhuder, karon jemon bhabe opekkhay thake tara thik temon bhabe opekkhay thaki amio je kokhon tader sathe sei sopan sei bridge ta toiri hobe, এবং সেই বীজটা তৈরি করার কাজ নিরবিচ্ছিন্ন ভাবে আজ অবধি যে পালন করছে সে হচ্ছে আমাদের আর কেউ না, সে হচ্ছে মেঘলা।
থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অনেক বন্ধুই আমাদের সাথে যুক্ত হয়েছেন থ্রু ফেসবুক অ্যান্ড থ্রু এসএমএস। আর বলতে চাই যে আমি বলছিলাম যে যারা সর্বাধিক এসএমএস করবেন এবং ফেসবুকে কমেন্ট করবেন তারা হচ্ছে গুরু এতেশামের সাথে আজকে কথা বলার সুযোগ পাবেন, সেই দুজন বন্ধু। তো আমরা একটু পরেই দুজন বন্ধুকে কানেক্ট করব আপনার সাথে, তারা আপনার সাথে কথা বলবেন। এবং উনারা হচ্ছে গত সপ্তাহে সর্বাধিক ফেসবুকে কমেন্ট করেছিলেন এবং এসএমএস করেছিলেন। সো আজকে ওরকম রিকোয়েস্ট করব বন্ধু, আগামী সপ্তাহে গুরু এতেশামের সাথে যদি আপনি কথা বলতে চান, এবং আমি জানি অবশ্যই কথা বলতে চান, তো সেক্ষেত্রে আপনি আজকেই শুরু করে দিন আপনার ফেসবুকে কমেন্ট করা এবং এসএমএস করা, অনবরত করতেই থাকুন। এবং সেই জন্য আমি নিয়মটা বলছি এসএমএস এর, এবং গুরু আপনি যদি ফেসবুকে লাইকিং এবং কমেন্ট করার কথাটা বলেন।
এসএমএস টেক্সট করার নিয়ম যথারীতি আপনারা জানেন, হয়তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, 16260 এই পোর্টে আপনাদেরকে টেক্সট পাঠাতে হবে। আর আপনারা ঢাকা এফএম 90.4 দিয়ে সার্চ দিলেই আপনারা আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডি পেয়ে যাবেন, www.facebook.com/thakafm90.4। তারপরে আপনারা লাইক দিবেন, এবং যথারীতি যত বেশি কমেন্টস করবেন আমাদের সুযোগ হবে আপনাদের সাথে কথা বলার।
ওকে, তো এই মুহূর্তে আমরা ফোনে নিব আমাদের একজন বন্ধুকে, গুরুর সাথে কানেক্ট করছি।
হ্যালো, আসসালামু আলাইকুম। একটা প্রসিডিউরের ভিতর দিয়ে যাওয়া যাতে করে আমরা কমিউনিকেট করতে পারি এখান থেকে। ফাইনালি আপনার সাথে আমরা কথা বলতে যাচ্ছি ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে। এই অনুষ্ঠানটি কিভাবে আপনার আপনার জীবনের সাথে বা আপনার প্রাত্যহিক জীবনের সাথে জড়িয়ে আছে একটু বলবেন?
অনুষ্ঠানটা আমি প্রতি সপ্তাহে শুনে থাকি, অসম্ভব ভালো লাগে। জীবনের নানা প্রান্ত থেকে মানুষ উঠে আসে, তাদের সুখ দুঃখ গুলো এখানে ভাগাভাগি করে নেয়। আর আমার যেটা দেখার সেটা হচ্ছে যে আমি দেখলাম এই ভালোবাসার বাংলাদেশ এর শ্রোতাদের, এবং যারা এখানে অংশগ্রহণ করছে তারা নানাভাবে উপকৃত হচ্ছে, এমনকি আর্থিকভাবে উপকৃত হচ্ছে, পরামর্শতে উপকৃত হচ্ছে, এবং এই ভালোবাসা বাংলাদেশে এসে অথবা শুনে তাদের জীবনটাই বদলে যাচ্ছে। খুবই ভালো লাগার একটা বিষয়।
জি, অনেক স্পেসিফিক এবং অনেক গুছিয়ে কথা বলেন আপনি। আপনার নিকনেমটা কাইন্ডলি যদি আরেকবার বলেন।
দুঃখিত গুরু,
আপনার নিকনেম, আপনার ডাকনামটা যদি আরেকবার বলেন।
আমার ডাকনাম হচ্ছে রাকেশ।
রাকেশ, রাকেশ কোথেকে বলছেন আপনি?
আমি বলছি এখন বাড্ডা থেকে।
বাড্ডা থেকে। রাকেশের পুরো নামটা কি?
পুরো নাম হচ্ছে রাকেশ মজুমদার।
রাকেশ মজুমদার। আমি পুরো নামটা জানতে চাইলাম এই কারণে যে আমি নারিকেলের নাড়ু মিস করতে চাচ্ছি না। রাকেশ, মহালয়া কবে থেকে শুরু?
পড়ালেখা কোন জায়গা থেকে শুরু,
মানে কবে, তারিখটা কবে? মহালয়ার তারিখটা কবে? সামনে তো মানে দুর্গাপূজা আসতে যাচ্ছে, স্পেসিফিক কবে থেকে শুরু হচ্ছে, আমি আসলে আপনার বাসার সেই নারিকেলের লাড়ু ওইটা মিস করতে যাচ্ছি না, এই কারণে আসলে প্রসঙ্গটা তুললাম।
এই তো কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাচ্ছে, আর হচ্ছে যে 15 তারিখে হচ্ছে দশমী আসবে, তো আশা করছি ঢাকা এফএম এর সব বন্ধুদের আমি সেই নারকেলের যে পিঠা কথা বললেন, নারকেলের
মহাষ্টমীতে বলা যায় না, হয়তো সশরীরে দেখা হওয়ার সুযোগ হয়েও যেতে পারে, কারণ এই অকেশনটা এত বেশি লাইভলি, এই অকেশনটা এত বেশি মানে সাম্প্রদায়িকতার এত বেশি ঊর্ধ্বে যে হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই একসাথে হয়ে এটি উদযাপন করে, এবং আমি আই লাভ টু পার্টিসিপেট অ্যাকচুয়ালি, হয়তো কোনো কোনো মহাষ্টমীর দিনের কোন এক ক্ষণে রাকেশের সাথে আমার দেখা হয়ে যেতে পারে। রাকেশ অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং শারদীয় দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা জানালাম। জি ভালো থাকবেন রাকেশ।
কথা বলছিলেন রাকেশ গুরু এতে স্বামীর সাথে, এবং ফেসবুকে কমেন্ট করছেন অনেক বন্ধু এবং এসএমএস করছেন, যেমন রহমত তারিফুল লিখেছেন এই দিনটির জন্য 5,58,000 সেকেন্ড অপেক্ষা করতে হয়। কি চমৎকার একটা মানে উনি টাইমিংটা ইয়ে করে দিয়েছেন, মেনশন করে দিয়েছেন।
টাইমিং বিষয় না, বিষয়টা হচ্ছে মেঘলা, এটা দিস ইজ অল অ্যাবাউট এফোর্ট, যে সে এফোর্ট গুলো তারা দিয়ে একটি ইউনিক বা ইনোভেটিভ কোন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে, এটার মানেই হচ্ছে যে এই অনুষ্ঠানটার সাথে তাদের কত ভালোবাসা মিশে থাকে।
ওকে, এন্ড সাজ্জাদ টাঙ্গাইল লিখেছেন, ওকে উনার কমেন্ট কেন পড়ি না, এবং শাহিনুর ইসলাম আপনার উদ্দেশ্যে একটি প্রশ্ন করেছেন যে গুরু নিজে ভালোবেসে বিয়ে করলে বেশি সুখী হওয়া যায় নাকি বাবা মার পছন্দ মতো বিয়ে করলে বেশি সুখী হওয়া যায়, প্লিজ গুরু এটা নিয়ে কিছু একটু বলবেন।
নিজে ভালোবেসে বিয়ে করুন অথবা বাবা মার পছন্দে বিয়ে করুন, এইভাবে কিন্তু বৈবাহিক সম্পর্কটাকে ক্লাসিফাই করার কোনো সুযোগ অ্যাকচুয়ালি নাই। কাজটা যেটা শুরু হয় সেটি হচ্ছে বৈবাহিক বিয়ে করার পর থেকে যে পরবর্তী যে ট্রানজিশনটা সেটি হচ্ছে আসল, সেখানে আপনি কত বেশি কম্প্রোমাইজিং হতে পারছেন, সেখানে কত বেশি আপনি আপনার পার্টনারের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে পারছেন, সেই ব্যাপারগুলোর প্রশ্নে কিন্তু ওভারঅল সবকিছু ডিপেন্ড করে। আপনার সবসময় এই ধরনের যে পজিটিভ অ্যাটিটিউড একটি বৈবাহিক সম্পর্কে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, সেই এফোর্টের উপরেই কিন্তু সবকিছু নির্ভর করে। জরুরি না যে আমার ভালোবাসা তৈরি করা সম্পর্কটা হয়তো সার্ভাইভ করবে, হয়তো আমার বা আমার পছন্দে যদি করি সেটাই হয়তো সার্ভাইভ করবে, কিন্তু যে কোনো সম্পর্ককেই সার্ভাইভ করানো সম্ভব, যে কোনো সম্পর্ককেই খুব চমৎকারভাবে উদ্দিষ্ট একটি লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব যদি আপনার সেই পজিটিভ অ্যাটিটিউড থাকে, যে সম্পর্কটাকে আপনি বাঁচিয়ে রাখতে চান। এটি আসলে একটি চারাগাছের মতো, যে চারাগাছে আপনি যেভাবে পরিচর্যা করবেন সে চারাগাছটা একটা দিন এমনভাবেই হয়তো পত্র ফুলে একেবারে পল্লবিত হয়ে আপনার সামনে বটবৃক্ষের সম্মত দাঁড়িয়ে থাকবে, এবং জীবনের শেষ দিকে যখন চলে আসবেন একেবারে জীবনের শেষ লগ্নে যখন ঘুরে তাকাবেন সে বটবৃক্ষের দিকে, তখন পরম শান্তি নিয়ে এই হলোক আপনি ত্যাগ করতে পারবেন, মনের মধ্যে কোনো ক্লেশ মনের মতো কোনো কষ্ট থাকবে না। তো সেই সেই দিকে আমরা এগিয়ে যাই, সে চেষ্টায় আমরা করি, অনেক ঝড় অনেক ঝঞ্ঝা অনেক কষ্ট অনেক হতাশার পরে শুধুই ভালোবাসা শুধুই ভালো লাগা আমাদের চারিপাশকে ভরিয়ে রাখুক, এই প্রত্যাশায় শুরু করতে যাচ্ছে আজকের ভালোবাসার বাংলাদেশ। এবং এরই মধ্যে আমাদের হট সিটে বসেছেন আজকের আমন্ত্রিত অতিথি। প্রথমেই আমি আপনাকে স্বাগত জানাচ্ছি লাখ লাখ শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে, যারা বিশ্বাস করে যেখানে মিডিয়া আমাদের দেশে নাই সমগ্র বিশ্বে শুধুমাত্রই সমস্যার কথা বলছে, প্রবলেমের কথা বলছে, জীবনের বিভিন্ন যে বৈসাদৃশ্য সেসব প্রসঙ্গ তুলে নিয়ে আসছে। ভালোবাসার বাংলাদেশ প্রথম সাহস দেখিয়েছে, ঢাকা এফএম প্রথম সাহস দেখিয়েছে যে শুধুই সমস্যা না, আমরা চাইলে সমস্ত মানুষকে একসাথে করে সমস্যাটাকে সমাধানে পরিণত করতে পারি। দেখা যাক কি সমস্যা নিয়ে আজ আপনি উপস্থাপিত হতে যাচ্ছেন, এবং ফাইনালি প্রোগ্রাম শেষে সেটির সমাধানের দিকে আমরা যেতে পারি কিনা। প্রথমেই আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি আপনাকে।
ধন্যবাদ গুরু, আমি আসলে এই প্রোগ্রামে আসার জন্য অনেক দিন যাবত চেষ্টা করছিলাম কিন্তু হয়ে উঠছিল না, তা আজকে সেই সুযোগটা পেয়ে গেছি, নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে, আর আপনাকে সরাসরি দেখতে পেরে আমার খুবই ভালো লাগছে আমি এই সুযোগটা পেয়েছি। তো এখানে যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, আর যারা আমার শ্রোতা আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আমি, আমার নাম সঞ্জিতা, আমি উত্তরায় থাকি, আমি বিএ ফার্স্ট ইয়ারে পড়ছি। তো আমি আজকে আমার লাইফ স্টাইল, জীবনের মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরব। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, সে সুবাদে আমার বিভিন্ন জায়গায় থাকা হয়েছে, বিভিন্ন অঞ্চল আমি ঘুরেছি, কক্সবাজার, চিটাগং, খাগড়াছড়ি, রাঙামাটি, সবকিছুই আমার দেখা হয়েছে এবং অনেক মানুষের সাথে মেশা হয়েছে। তো আমি আসলে খুব চঞ্চল একটা মেয়ে, আমার কাছে মানে সবসময় গান বাজনা, ডান্স এসব মানে খুবই ভালো লাগে। এই নাচের পিছনে ঘুরতে ঘুরতে দেখা যায় যে আমি পড়াশোনার কথাই ভুলে যাই। তো আনন্দ ফুর্তি এসব নিয়ে আমি থাকতে পছন্দ করি। তো আমরা হচ্ছে তিন ভাই বোন, আমার এক ভাই, দুই বোন। আমার বোন আমার মানে পিঠাপিঠি, আমার বোন আমি খুবই ভালো একটা সম্পর্ক, বান্ধবীর মতো সবসময় আমি সবকিছু শেয়ার করি। আর আমার ফাদার আমার খুবই একজন ফেভারিট মানুষ, আমি তাকে খুবই শ্রদ্ধা করি। আমার মা সহজ সরল মানুষ, গ্রামের একজন মহিলা যেমন থাকেন। তো আমাদের ফ্যামিলিটা খুব সুখের, খুব ভালো। এভাবে করেই মানে ভালো করে আমাদের সংসার চলছে, এখনো যাচ্ছে। আমার যখন আমি ক্লাস 8-9 পড়ি, তখন একটা ছেলে আমাকে পছন্দ করেছিল। পছন্দ করার পর ছেলেটা আর্মি চাকরি করত। তো আমার বাসায় বিয়ের প্রস্তাব দেওয়ার পর আমার ফ্যামিলি, ছেলেটা দেখতে শুনতে ভালো ছিল, ভদ্র ছিল, আমার ফাদার পছন্দ করেছে, দিতেও রাজি হয়েছে। তখন আমার বয়স খুব কম, বিয়ের ডেটও ফিক্সড হয়েছিল, কিন্তু যে কোনো কারণে বয়স কম, অনেকে নিষেধ করেছে, এর জন্য বিয়ে হয়নি। তো এভাবে করে চলছে চলছে, SSC পরীক্ষা দিলাম, বন্ধু বান্ধব নিয়ে সব সময় মাতামাতি, ঘুরি ফিরি, ভালো। আমি যখন ইন্টারে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠেছি, তো ওই সময় আমি উত্তরা আবদুল্লাপুর একটা মার্কেট আছে, পলোয়েল মার্কেট, সেখানে আমি নতুন যখন মার্কেটটা হয়েছিল, মাঝে মাঝে আমি শপিং করতে যেতাম। শপিং করতে গেলে তো একটা ছেলে ছিল, ছেলেটার নাম হচ্ছে এখলাসউদ্দিন, ওনার দোকান থেকে একটা জুতা কিনেছিলাম পাঁচতলায়। তো জুতাটা কেনার পর বাসায় যখন আসলাম, আসার পর দেখছি যে জুতাটা একটু প্রবলেম আছে। তো আমি তাকে ফোন করলাম, কার্ড দিয়েছিল। ফোন করার পর আমি বললাম যে ভাইয়া আমার জুতাটায় সমস্যা আছে, কি করব। তো বললো যে ঠিক আছে, আপনি আগামীকাল নিয়ে আসেন। তো নিয়ে আসলাম, নিয়ে আসার পর সেই আমার নাম্বারটা সেভ করে রাখলো, সেটা আমি আর কেয়ার করিনি। তো সে তখন অনেক সময় দেখা যেত অন্যান্য নাম্বার দিয়ে, আদার্স নাম্বার দিয়ে আমাকে SMS করছে যে আপনি খুব সুন্দর, খুব ভালো লাগে। এরপর আমি চিন্তা করছি যে কি ব্যাপার, আমার নাম্বারটা কে পেলো, কে এমন করে। এরকম করে আমি আর কেয়ার করি না, পাত্তা দিচ্ছিলাম না। এরপর আমার ইন্টার পরীক্ষার পরপরই ফ্রেন্ডরা, অনেক ফ্রেন্ডরা মিলে বললাম যে চল সামনে ঈদ আসছে, ঈদের সময় আমরা মার্কেটে সেলস হিসেবে এক মাসের জন্য ঢুকি, সময়টাও মজার কাটবে, তারপর আনন্দের মধ্যে ভালো লাগবে, অনেক মানুষকে দেখব। তারপর বিভিন্ন ফ্রেন্ডরা এক একজন এক এক মার্কেটে, কেউ বসুন্ধরা, কেউ মাস্কট প্লাজা, কেউ নটার, এরকম করে ঢুকলো। আমার এমনই ভাগ্য যে আমি চলে গেলাম সেই পলোয়েল মার্কেটের চারতলায় এক দোকানে, ড্রেস হাউস, সেখানে জব নিলাম। তো যখন রোজার সময় দুপুর টাইমে বা সকাল টাইমে একটু ফ্রি থাকে, বারান্দায় এসে দাঁড়াই। এখন অনেক সময় আমার মোবাইলে মেসেজ আছে যে আপনাকে খুব সুন্দর লাগছে, এই ড্রেসটা আপনাকে খুবই মানিয়েছে। তখন আমি চিন্তা করি যে
মেসেজ কি আসছে সেই নাম্বার থেকে,
আদার্স যে কোনো নাম্বার,
অন্য নাম্বার থেকে আসছে।
জি জি। তখন আমি চিন্তা করতাম যে কি ব্যাপার, আমাকে এরকম SMS করছে কে, হয়তো বা আমাকে দেখছে। তখন আমি কনফিউজড আশেপাশে তাকাতাম, তাকানোর পরে ভাবতাম যে কে মেসেজ দিচ্ছে। তো সেই জুতার দোকানের ছেলেটা, সেটা আমার মাথায় আসেনি কখনো, সে যে আমার নাম্বারটা সেভ করে রেখেছে। তারপর সে আমাকে প্রায় সময় এসএমএস করে যে কি ব্যাপার, মার্কেটে এসেছেন, দেখছি না, তারপরে চলে গেছেন, এরকম। তা আমি টেনশনে পড়ে গেলাম যে কি ব্যাপার, এরকম হচ্ছে কেন। তা আমার দোকানের এক আপা ছিল ম্যানেজার হিসেবে, সে আপাকে শেয়ার করলাম, আপা বলতেছে যে ভালোই লাগছে তোমাদের এই বয়সে এরকম মজা, ভালো। তো দোকানের মালিকের শ্যালককে বললাম, সে অনেক খুঁজে বেড়ালো কিন্তু পাওয়া গেল না নাম্বারটা। এরপর চাঁদ রাতে মজার কথা, সে আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলল যে আপনি এত মেসেজ দেই, মেসেজের রিপ্লাই করেন না, উত্তর দেন না কেন। তা আমি বললাম যে আমি আননোন নাম্বার কখনোই রিসিভ করি না, আর আপনার মেসেজ তো আমি খুলেও পড়িনি। তো বলছে যে আমি আপনার পরিচিত। তো কে, তো তখন পরিচয় দিল যে আমি পাঁচতলাই তানহা দোকান এখলাস উদ্দিন। আমার তার সাথে ওরকম চেনা জানা নেই, আমার আচ্ছা ঠিক আছে আপনি কোথায় নাম্বার পেয়েছেন। তো বললো যে আপনি একদিন ফোন দিয়েছিলেন সে সুবাদে, আমি তখন সেভ করে রেখেছিলাম, ভালো লাগছিল। তারপর তার সাথে আমার তেমন কথা নেই, চলে গেছি, আমার চাকরি ওখানেই স্থগিত, কারণ আমি এক মাসের জন্য ঢুকেছিলাম। এরপর বাসায় যে ঘুমালাম, যে ঈদের দিন সারাদিন ঘুমাবো, নাম্বারটা অফ করে রেখেছি। সন্ধ্যার সময়, ঈদের দিন সন্ধ্যায় যখন ফোনটা খুললাম, তখন আমার আবার মিস কল অ্যালার্ট দেওয়া ছিল, দেখি নাম্বারটায় আমার প্রায় 500 থেকে 600 SMS শুধু, মানে আমাকে ট্রাই করেছে। তো দেখলাম যে কার নাম্বার, দেখি ওই একটাই নাম্বার। চিন্তা করলাম কি ব্যাপার, লোকটা এত ফোন দিচ্ছে কেন। তখন আমি তাকে মানে ফোন দিলাম যে কি ব্যাপার, আপনি এতবার ফোন করেছেন, কোনো সমস্যা। তখন বললো যে না আসলে তা না, ঈদের সময় এরকম ফোনটা বন্ধ করে রেখেছেন। তো বললাম যে রেস্ট নিচ্ছিলাম। তখন সে আমাকে মানে ঈদ মোবারক জানালো এবং বললো যে আপনার সাথে আমি একটু দেখা করতে যাচ্ছিলাম। তো আমি বললাম কি ভাইয়া, আমি তো দেখা করতে পারবো না, ওখানে জব করতাম, এখন চলে এসেছি, ওখানে তো আমার এখন আর যাওয়া সম্ভব না। তো বললো ঠিক আছে, বাইরে ফাস্টফুডে কোথাও দেখা করি। তো আমি মানে রাজি হলাম না। এরপরে ওই যে মাঝে মাঝে শপিং এ যাই দোকানে, তখন মাঝে মাঝে দেখা হয়। সে তখন আমাকে বললো আচ্ছা ঠিক আছে, আমরা ফ্রেন্ড এর মতো তো কথা বলতে পারি, দেখা না করেন। তো ভাবলাম যে হ্যাঁ, আমার তো পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট দেয়নি, তারপর কথা বলতে পারি, ফ্রি আছি, ঠিক আছে। তো সে তখন তোর তার লাইফটা একটা ঘটনা তুলে ধরলো যে তার সাথে নাকি একটা মেয়ের 5 বছর অ্যাফেয়ার ছিল। সে মেয়েটা মানে রং নাম্বারে পরিচয়, কিন্তু কখনোই সে বুঝতে পারেনি যে মেয়েটা ম্যারিড ছিল এবং তার দুটো বাচ্চা ছিল। তারপর সে মেয়েটার সাথে যে করেও হোক দেখা করে মেয়েটার মানে বাসা টাসা বের করলো কোথায়, পুরান ঢাকায়, মেয়েটার নাম জেসমিন। তারপর সে দেখলো যে মেয়েটার দুটো বাচ্চা আসছে, একটা হচ্ছে ক্লাস 5 এ পড়ে, একটা হচ্ছে মানে 2 বছর। সে এসব বললো, তখন কান্না করলো। তো আমি ভাবলাম যে লোকটা তো অনেক কষ্ট পেয়েছে, 5 বছর সম্পর্ক, দিনের পর দিন কথা বলেছে। তখন লোকটার প্রতি আমার একটু সহানুভূতি জাগলো। আমি তখন মানে তাকে সান্ত্বনা দিলাম, যে বললাম ঠিক আছে, আমি আপনার সবসময় বন্ধুর মতো থাকবো, আপনি কষ্ট পেন না, আপনি অনেক ভালো একটা মানুষ, আপনার লাইফে ভালো একটা আরো ভালো একটা মানুষ আসবে, আপনি টেনশন করবেন না। তখন তার সাথে এভাবে আস্তে আস্তে কথা, সে একদিন আমাকে একটা মেসেজ পাঠালো যে আই মিস ইউ। তো মিস করতেই পারে, স্বাভাবিক, ফ্রেন্ড যেহেতু। তা আমি আর কোনো রিপ্লাই করলাম না। তখন আমাকে আবার সে কিছুক্ষণ পরে ফোন করে বলছে যে উত্তর কোথায়। তা আমি বলছি যে আচ্ছা, আমি তো আপনাকে মিস করিনি যে আপনাকে আমি অ্যান্সার করব। তখন সে এভাবেই আস্তে আস্তে করে বললো যে আমরা কি একই রাস্তায় যেতে পারি। তা আমি তেমন একটা ইন্টারেস্ট না, কারণ লোকটা আমার থেকে এজে অনেক বড়, ওই দেখতে অত সুন্দর না, আমার ভাল লাগতো না, চেহারাটা ভাল লাগতো না। এরপরে আমার প্রতি মানে আমার একদিন জ্বর উঠেছিল, আর সে কতবার আমাকে ফোন দিয়েছে, আমি হসপিটালে গিয়েছি তখন সে শুনে আসছে ল্যাবিডে, ঠিক আছে, আমার প্রতি তার একটা কেয়ারনেস, তারপর মানে খেয়েছে কিনা এটা সেটা বিভিন্ন সময় খোঁজ খবর নেয়, তখন আমার তার প্রতি একটু দুর্বলতা আসছে কিন্তু ভালোবাসিনি। তারপর আমি আস্তে আস্তে তাকে ফোন করা শুরু ফোন করলাম এমনি কথা বলতে বলতে, এক পর্যায়ে কিভাবে যেন আমাদের রিলেশনটা হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল। তখন মানে ছেলেটা আমাকে এতই ভালোবাসে যে আমি যদি বেশি হাঁটা পড়ে, মানে ঘুরতে গেলে কোথাও গেলে যদি বেশি হাঁটি, তখন আমি যদি বলি ক্লাস আমার পা ব্যথা করছে, সে কি করবে, কোনো জায়গায় বসে আমার মানে পা টিপে দিবে, আমার মাথা ব্যথা করছে একটু ঠান্ডা লাগলে সে পাগলের মতো হয়ে যায়, তাড়াতাড়ি ওষুধ কিনবে, আমার মাথা টিপে দিবে, বাম কিনবে, এটা করবে সেটা করবে, মানে এরকম। আমি মানে খুবই ভালো লাগতো যে না, চেহারা যেমন তেমন হোক, লোকটা যেমন তেমন হোক, কিন্তু মানে আমার প্রতি তার একটা মানে যে ভালোবাসা, এটা মনে হয় আমি কারো কাছ থেকে পাবো না কোনোদিন না। তো আস্তে আস্তে তার প্রতি আমার এতই ভালোবাসা হলো যে আমি জীবনের থেকে তাকে বেশি ভালোবাসি। আমার ফ্যামিলি, আমার অন্যান্য বন্ধু বান্ধব কাউকে আর পাত্তা দিচ্ছি না, সারাক্ষণ শুধু সময় পেলেই ফোন, SMS, দেখা করা, এরকম করেই চলছে আমাদের দিন। এরপর আমার আমার রেজাল্ট, ইন্টারের রেজাল্ট যখন দিল, তখন ফ্রেন্ডস সার্কেল বান্ধবীরা সবাই ঠিক করলাম যে আমরা পিকনিকে যাব কক্সবাজার। তারপরে সবাই, কারো বাবা মা রাজি হতে চাচ্ছে না, এরপরে অনেক কষ্টে সবাইকে রাজি করানো হলো, তারপর আমরা কক্সবাজার গেলাম। ছেলেটা বলছে যে আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া এই দু তিনটা দিন। এরপর সে কি করলো, আমরা যেদিন গেলাম সেদিনই সে নাইটে মানে চলে আসছে আমাকে না জানিয়ে। তো কক্সবাজারে পৌঁছে সে আমাকে ফোন করলো যে তুমি কোথায় আছো, তা আমি বললাম যে বিচে আছি সবাইকে নিয়ে, সে দেখলাম বিচে চলে আসছে। আই এম সারপ্রাইজড, আমি আরো অবাক হয়ে গেলাম যে ছেলেটা যেন আমাকে মানে কত ভালোবাসে। আমি আমি আমার লাইফে এরকম ভালোবাসা
মুহূর্তগুলো কেমন সঞ্জিতা, এই যে কাউকে আপনি প্রচন্ড ভালোবাসেন এবং সে আপনার টানে একরকম আপনাকে না জানিয়ে হঠাৎ করে চলে আসে এবং আপনাকে জিজ্ঞেস করা ফোনে যে সঞ্জিতা তুমি এখন কোথায়, আপনি বললেন যে আমি বিচে, দেন ফাইনালি সূর্য হয়তো নেমে আসছে, ঠিক সূর্যের আলোটাকে চুরি করে যে মানুষটা আপনার সামনে এসে দাঁড়ালো সে হচ্ছে আপনার স্বপ্ন পুরুষ যাকে আপনি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন। হোয়াট অ্যাবাউট রিঅ্যাকশন, কেমন কেমন অনুভব এই মুহূর্তগুলো?
জি গুরু, আমি তখন অবাক, আমার এত ভালো লাগছিল, এত ভালো যে মনে হচ্ছিল ওই মুহূর্তে মানে আমার বাবা মা কেউ মনে হয় আমার আপন না, ওই ছেলেটাই আমার সবকিছু, আমি ছেলেটা মানে এত কি বলবো, কিছু বলার নেই, এত ভালোবাসছি।
এবং বন্ধুরা আপনারা টের পাচ্ছেন, এটাই হচ্ছে পৃথিবীর সবচাইতে আদি, সবচাইতে অকৃত্রিম, সবচাইতে মারাত্মক নেশা। যে নেশার কথা আমরা এখন বলছি সেটি হচ্ছে ভালোবাসা, ভালোবাসা এবং শুধুই ভালোবাসা।
হ্যাঁ, এইভাবে করে আমাদের দিন চলছে। ছেলেটা কখনোই আমাকে নাম ধরে ডাকে না, সব সময় বউ খেয়েছো, বউ ঘুমাচ্ছো, বউ এখন তুমি কোথায়,
অদ্ভুত। এবং এই যে সম্বোধনগুলো, এটা আসলে একেবারে মানে যে বলে না যে স্বপ্নের কাঠি ছুঁয়ে যায়, জান তুমি কোথায়, বউ তুমি কোথায়, এবং এত চমৎকার করে ডাক, আর এই ডাকটার এত দারুণ একটা আবেদন, সেটা বৈবাহিক সম্পর্কের পর থাকে কিনা আমি জানি না, সেটা নিয়ে যথেষ্ট কনফিউশনের সুযোগ আছে, কিন্তু প্রেমের যখন সম্পর্কটা চলে, এবং এখন আমরা ওই জিনিসটা আসলে অনুভব করছি মেঘলা সঞ্জিতার কথার মাধ্যমে, এবং ওই ফিলটা, ওই স্মেলটা আমরা পাচ্ছি, যে পৃথিবীর সবচাইতে মারাত্মক নেশা, পৃথিবীর সবচাইতে আদি নেশা, পৃথিবীর সবচাইতে অতি প্রাকৃত অকৃত্রিম নেশা, যার নাম ভালোবাসা। একেবারে পাগল করে দেওয়া এক অনুভূতির নাম, একেবারে এফোড় ওফোড় করে দেওয়া এক অনুভূতির নাম, একেবারে ঝাঁঝরা করে দেওয়া এক অনুভূতির নাম, যার সামনে কোনো ড্রাগস হয়তো এক্সিস্ট করতে পারে না। কিন্তু প্রবলেমটা এখানে, এই ভালোবাসা কখনো মানুষকে সফলতার চরম শিখরে স্পর্শ করায়, কখনো আবার ধ্বংস করে দেয়।
This track was downloaded from FusionBD.com.
এবং সেই অতি প্রাকৃত ভালোবাসার কথা বলছিলাম। আসলে যখন এই কথাগুলো নিয়ে কথা হচ্ছিল মেঘলা, তখন তার চোখের এক্সপ্রেশন, মুখের এক্সপ্রেশন গুলো যেমন দেখছিলাম, এটা এমনই এক জাদুকরী অনুভূতি যে সবাইকে খুব মুহূর্তের মধ্যে স্পার্ক করে যায়। দেখ তোর মুখ চোখও কিন্তু চকচক করে উঠেছে।
হ্যাঁ, আমি আবার একটা জিনিস শুনে একটু ভয় পাচ্ছিলাম যে প্রেমে যখন থাকে মানুষ তখন যান সোনা পাখি সবকিছুই ভালো লাগে, বিয়ের পর এই ডাকটা থাকে কিনা এটা তো শুনে আমি একটু ভয় পাচ্ছি মোটামুটি।
হয়তো ডাকটা থাকে, না হলে হয়তো কমপ্লেইন গুলো পেতে হয় যে তুমি এইভাবে ডাকতে, এখন তো আর ডাকো না, কিন্তু ডাকের মধ্যে সেই কলিজা নিংড়ানো, সেই ভালো লাগা ভালোবাসাটা থাকে কিনা সেটি আসলে প্রশ্নের দাবি রাখে। সঞ্জিতা, তারপরে ফাইনালি একলাস আপনার সামনে।
হ্যাঁ জি, তারপর আমরা দুজন অনেক ছবি তুললাম, ঘুরলাম ইনানি বিচ, তারপর বিভিন্ন জায়গায় ঘুরলাম, জায়গাগুলো স্মৃতি হয়ে আছে, খুব মনে পড়ে ছবিগুলো যখন দেখি, মানে কক্সবাজারকে খুবই ফিল করি। আমার কক্সবাজারে জন্ম, আমার ফাদার তখন ওখানে চাকরি করত, আর কক্সবাজার আমার খুবই একটা ফেভারিট জায়গা। তো এরপরে সে এক ক্লাস আমাকে সবসময় বলতো যে বউ, আমাদের দুটো মেয়ে হবে, মেয়ে দুটার নাম কিন্তু তুমি রাখবা, আর ঠিক তোমার মতো দেখতে হবে, আর চুলগুলো তোমার মতো হবে, সব কিছুই তোমার মতো হবে, কি নাম রাখবা? তা আমি বললাম যে ঠিক আছে, দুটো মেয়ে হবে, এটা নাম রাখবো, এটা চিন্তা ভাবনা করে নিতে হবে। এরপর আমি একটা বই কিনলাম, নামের বই শিশুদের বাচ্চাদের, তারপর সেখান থেকে খুঁজে খুঁজে আমার বেবির, মানে আশা আসবে যে বেবি, তার নাম রাখলাম প্রশ্ন, আর একজন প্রত্যাশা। তখনও আমাকে সবসময় বলে যে তখন বউটা তখন চলে গেছে, তখন বলে যে প্রশ্নের মাম্মি কি করছো, খাওয়া হয়েছে এতদিন, বাবা মানে আমাকে বাসায় রেখে বাবার বাড়ি গেলে বাচ্চাদেরকে আমি দেখতে পারি না, খুবই খারাপ লাগে। মানে আমাকে কথাগুলি এমন ভাবে বলে যে আমি মনে হয় আমার সংসারে আছি, একটা সংসার, একটা নারীর সংসার, বাচ্চা, স্বামী, শ্বশুর বাড়ি, সকালে উঠে রান্না করা, ই করা, এইভাবেই আমার সাথে ও সবসময় কথা বলতো যে কি ব্যাপার, কি রান্না করছো, ফোন করি সকালবেলা, বউ কি রান্না করছো, খাবো আমি, দোকানে যাব, এইভাবে করে। তখন আমি বলতাম যে ঠিক আছে, তাড়াতাড়ি ওঠো বা বাচ্চাদেরকে দেখো, আমি এটা করছি।
মানে কি এটা ভার্চুয়ালি, এগুলো তো বাস্তবে না,
না ফোনে,
কিন্তু ফোনে ওইভাবেই বলা হতো।
হ্যাঁ, সব সময় মেসেজ করতো যে প্রশ্ন কে স্কুলে দিয়ে আসছো, এই সেই, আমি আসার সময় নিয়ে আসবো, মানে এরকম এসএমএস করতো। আমি খুবই হাসতাম।
আমি আসলে সঞ্জিতার সাথে ওই ভার্চুয়াল ওই জায়গাতে গেছি আর কি। সঞ্জিতা হয়তো বলছে একলাস তোমার স্বভাব এখনো ঠিক হলো না, এই বিজে টাওয়ারটা তুমি কিভাবে রাখলে, তুমি ওই বিছানার উপরে যা হয় আর কি খুনসুটি।
যেমন আতিকুর রহমান ফেসবুকে লিখেছেন যে বা খুব সুন্দর পরিকল্পনা, আবার অনেক বন্ধু লিখছেন যে সঞ্জিতা আপু অনেক ভালো লাগছে বাট জানি না কি হবে, এটা লিখেছেন প্রিন্স ফেসবুক থেকে। এন্ড আরিফ মাহমুদও লিখেছেন, আমি ওকে, উনিও ফেসবুকে কমেন্ট করেছেন। এন্ড সুরুচি লিখেছেন ভেরি ভেরি রোমান্টিক।
162608 নম্বরে আপনারা টেক্সট পাঠাতে পারেন, এবং আপনারা চাইলে আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডি, সেটি সার্চ করতে গিয়ে ঢাকা FM 90.4 দিয়ে সার্চ করতে পারেন, অথবা www.facebook.com facebook.com/dhakafm90.4 দিয়ে সার্চ দিলে আমাদের ডেডিকেটেড আইডিটা পাবেন, সেখানে লাইক এবং কমেন্টস দেন। যত বেশি কমেন্টস দিবেন তাদের মধ্য থেকে কোন একজনের সাথে আমি পছন্দ করব সরাসরি আমাদের ভালোবাসার বাংলাদেশ থেকে কথা বলার। একজনের সাথে কথা বলা এখনো বাকি আছে, এর ফাঁকে অবশ্যই কথা বলে নেব। সঞ্জিতা, একদম ভাসছি আমরা রোমান্টিক এক সাগরে।
হ্যাঁ, তখন তার একটা মানে তারা হচ্ছে চার ভাই এক বোন। তার ইমিডিয়েট যে ভাই সাইফুল ইসলাম ইঞ্জিনিয়ার, তার ওয়াইফের সাথে আমাকে ফোনে কথা বলাই, তো কথা বলি, সে ব্যাপারটা সব জানে। জানার পর আমাকে বলে যে ভালো চলছে, ঠিক আছে চালাও, একসময় বাবাকে বলবো। তেভাবেই সে তার বোন টোন সবাইকে আমার ছবি দেখায় এবং আমার কথা বলে। জানি না আদৌ এটা সত্যি কিনা, সবাইকে বলেছে কিনা।
সঞ্জিতার বর্ণনাটা একটু দিয়ে নি, যেহেতু আমাদের গেস্টের বর্ণনা দিয়ে। আর আসলে সঞ্জিতা অনেক মানে অনেক অ্যাট্রাকটিভ, ওই কারণে হয়তো হঠাৎ করে মনে পড়লো যে অ্যাট্রাকটিভ মেয়েটির বর্ণনা কেন এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমার সামনে যে বসে আছে বন্ধু, আজকের হট সিটকে অলঙ্কৃত যে করেছে, সে হচ্ছে সঞ্জিতা। সঞ্জিতার পুরো অ্যাপিয়ারেন্স এর মধ্যে মানে ওই যে এখন মডেল র্যাম্প মডেল যেসব থাকে সেরকম বললে হয়তো বাড়িয়ে বলা হবে না, সব মিলিয়ে এই হচ্ছে আমাদের সঞ্জিতা। এবং সঞ্জিতার পোশাকের বর্ণনাটা ফ্যাশন আইকন মেঘলা একটু দিয়ে দাও।
ওকে, থ্যাঙ্ক ইউ। এন্ড একটু মানে খুব মানে এই পোশাকটা অনেক কমফোর্টেবল চলাফেরা করতে, জাস্ট ফতুয়ার জিন্স পরেছে এন্ড একটা স্কার্ফ, এন্ড ফতুয়ার কালারটা অনেক সুন্দর সি গ্রিন, এন্ড সামনে একটু কাজ করা আছে, খুবই সুন্দর কাজল দেওয়া চোখে, এন্ড চুলগুলো অনেক সুন্দর, রিয়েলি সিল্কি, এন্ড হালকা লিপস্টিক দেওয়া। এবং অনেকে প্রশংসা করছে সঞ্জিতা আপনার ফেসবুকে, অনেক সুন্দর লাগছে, গুড লুকিং, অনেক
সঞ্জিতার সব জিনিসটা। আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে সঞ্জিতার গায়ের মানে কালার, কালারটা ওই যে ফর্সা বা শ্যামলা হলেই হয় না, কালারটা অনেক বেশি মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে ওর আকর্ষণটা আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছে টোটাল অ্যাপিয়ারেন্সে। এই হচ্ছে আজকের অতিথি বন্ধু সঞ্জিতা। সঞ্জিতা বলছিলেন যে ও বাড়ির মানুষের সাথে অনেকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আপনাকে। তারপর থেকে
তো এক্লাস হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি থেকে অনার্স করেছে, আমি জানি না, ও বলেছে, আমি মানে ওর মুখের কথাই ভেবে নিয়েছি। আর ও নাকি ভাওয়াল কলেজ থেকে মাস্টার্স করেছে, কিন্তু ওর যে ফ্রেন্ড সার্কেলটা আছে সব মানে সব মূর্খ, কেউ পড়াশোনা তেমন জানে না এবং একটু বখাটে টাইপের, আর অতটা সামাজিক না, চারিত্রিক অবস্থাও তেমন ভালো না, মানে ঘরে বউ আছে, তারপর বাইরে অন্য মেয়েদের সাথে প্রেম ট্রেম বা অন্য জায়গায় যাওয়া। তা আমি ওকে বলি যে কি ব্যাপার, তুমি এরকম ছেলের সাথে মেয়েদের ছেলেদের সাথে মিশো কিসের জন্য, এটা তো ঠিক না, তুমি এত ভদ্র ছেলে, পাঁচ অক্ত নামাজ পড়ো, সবাই তোমাকে ভালো বলে, আর ওদের এলাকার ভালো একটা নাম আছে, সবাইকে বললে চেনে। আমি কখনো যাইনি অবশ্য, শুনেছি, অনেকের কাছে জিজ্ঞেস করেছি, বলে না খুব ভালো ছেলে। তো আমি এভাবে আমাদের সময় যাচ্ছে, রাত্রে ছোট বোন যখন ঘুমিয়ে পড়ে 12টার পর তখন কথা বলি, দেখা যায় কথা বলতে বলতে রাত 3টে বেজে যায়, তারপরও ফোন রাখতে চায় না, তারপর ঘন্টাখানেক ঘুমিয়ে আবার দুইজনে একসাথে উঠে ফোন করে জেগি, তা নামাজ পড়ি, নামাজ পড়ে আবার কিছুক্ষণ কথা বলে তারপর ঘুমাই, এরপরে কলেজে যাই ও দোকানে যাই, এভাবেই চলছে আমাদের দিন। তারপর এক সময় চলতে চলতে এখন আমার ক্লাসের ব্যবহারটা আস্তে আস্তে যেন কেমন আগের মতো নেই, একটু চেঞ্জ হয়ে গেছে। তা আমার কাছে বলে যে বউ এখন আমার ভাল লাগছে না, একটু ঘুমাই, আজকে ঘুমাই কালকে কথা বলবো। যে মানুষটা আমার সাথে 12টা থেকে 3টা 4টা পর্যন্ত কথা বলে, সেই মানুষটা হঠাৎ করে দেখা যায় আমার সাথে আধা ঘন্টা 20 মিনিট কথা বলে রেখে দিচ্ছে। ভাবলাম যে কি ব্যাপার এরকম, তারপর আবার আগের মতো হয়ে গেল। এরকম এক সপ্তাহ গেল, আবার আগের মতো ঠিকঠাক হয়ে গেল। এরপর এই ক্লাস আমাকে কি করলো, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়েছে, তো ফ্রেন্ড সার্কেলদের বাসায় বা এখানে সেখানে। তখন ও আমাকে ফিজিক্যালি ভাবে মেশার চেষ্টা করছে, বুঝতে পারছি। তারপর আমি বললাম যে কি ব্যাপার, এটা তো ভালো না, এটা আমরা বিয়ের পর করব, না হলে এখনই বিয়ে করি তারপরে করি। তো আমাকে তখন বলল যে মনের মিলনটা হচ্ছে আসল, বিয়ে ওটা জাস্ট শো। তো ঠিক আছে, আমরা কলেমা পড়ছি, কলেমা পড়ে তোমাকে আজকে আমি আমার বউ হিসেবে গ্রহণ করছি, তুমি আমার বউ, সবসময় বউ ডাকি, তুমি আমার বাচ্চার মা। এভাবে করেও কলেমা পড়ে বলল যে আজকে থেকে তুমি আমার বউ কবুল বলো। আমি বললাম কবুল, ফাজলামি জাস্ট। কালেমা পড়ে পড়া বলতে কাজীরা যেভাবে বলে যে কলেমা পড়ে যে আপনি কি অমুকের মেয়ের সাথে অমুকের ছেলের বিয়ে আপনি কি রাজি,
এই কথাগুলো কে বলছে?
এক্লাস। হ্যাঁ কবুল। তো তিনবার বলার পর বলতেছে যে আজকে থেকে আল্লাহকে সাক্ষী রেখে তুমি আর আমি হাজবেন্ড ওয়াইফ, কখনোই তুমি আমাকে পরপুরুষ ভাববে না, আর হচ্ছে তুমি কখনোই আমাকে যা হবে সবকিছু শেয়ার করবে। এরকম করে
এটাকে একটি ঘরের মধ্যে,
না না ফোনে,
ফোনে
জি। এরপরে আমি ওকে, মানে ওকে তো আমি ভালোবাসি, সেদিন থেকে আরো এত ভালোবাসা শুরু করেছি যে মানে আমি ভাবছি যে ও আমার স্বামী, হাজবেন্ড। আমার দুই একটা ফ্রেন্ডদেরকে বলি যে আমার হাজবেন্ড এই কথা বুঝতে বা এই কথা বুঝতে, ওরা বলে কি বিয়ে হয়নি এখনই হাজবেন্ড বানিয়ে ফেলছিস, খুব ভাল লাগছে। তারপর এভাবে করে আস্তে আস্তে ও আমাকে বিভিন্ন ফ্রেন্ডের বাসায় নিয়ে যায়, তারপরে এক ভাবির বাসায় নিয়ে যায়, বলে যে আমার ভাবি হয় উত্তরাতে বাসা, তোমাকে পরিচয় করিয়ে দেব। সেটা উত্তরা ওর মার্কেটের অপোজিটে, 9 নং বার্ড সেক্টর, ভাবি পলি ভাবি। তো তখন আমি তাদের বাসায় যাই, যে এমনি কথাবার্তা বলি। তারপরে একটা ভাইয়া আছে সাইফ ভাইয়া, তার ওয়াইফ খুবই ভালো, তো কথাটা বলি, গল্প করি, এভাবে চলে আসি। তো আমাকে বিভিন্ন সময় অন্য রুমে নিয়ে আমাকে স্পর্শ করে বা ওইভাবে মিশতে চায়, তা আমি কান্নাকাটি করি যে দেখো এখন এরকম কেন, তুমি ঠিক আছে আমার বাসায় বিয়ের প্রস্তাব দাও বা ই করো, তখন ই করবো। তো বলে যে না আমরা তো হাজবেন্ড ওয়াইফ, এটা তুমি কি বলো, তুমি আমাকে অন্য কিছু ভাবছো। তারপর এক এবছর 31st জানুয়ারি মাসের আমার বাবা ডিউটিতে গেছে, আমার ভাইয়া বাসায় নেই, আর আমার আম্মু আর আমার ছোট বোন গেছে দাওয়াতে। তা আমাদের বাসাটা আবার চুরি হয় ওই জায়গাটায়, সেজন্য একজনকে না একজনকে থাকতে হয় বাসায়, আমাকে রেখে গেছে বাসায়। তো জানতে পেরে মানে আমাকে ফোন করেছে, ফোন করে বলতেছে কি ব্যাপার, আশেপাশে কারো শব্দ শুনছি না। তা আমি বললাম যে বাসায় তো কেউ নেই, আমি একা বাসায় আছি। তো ও আর কিছু বললো না। তারপর রাতে 8টার সময় দোকান মার্কেট বন্ধ করে 8:30 দিকে আমার বাসায় চলে আসছে। চলে আসার পর কর্নিং বেল যখন চাপ দিয়েছে, আমি ভাবছি হয়তো বা ভাইয়া বা আম্মুরা আসছে। তা আম্মুরা তো আসে আগে আসার কথা না, কারণ দাওয়াত খেতে গেছে, দাওয়াত খেয়ে খাবার নিয়ে আসবে বলছে। এরপরে আমি দরজা খুলে দেখি এক্লাস, কি ব্যাপার তুমি? তো বলতেছে যে হ্যাঁ চলে আসলাম, কেউ নাই, দেখতে ইচ্ছে করছে তোমাকে, আর 31st বছরের প্রথম দিন, আজকে যদি দেখা হয় তাহলে সারা জীবন সবসময় মানে ভালো যাবে। তা আমি বললাম যে না তুমি ভিতরে ঢুকো না প্লিজ, কেউ যদি দেখে সমস্যা আছে। তো ও কি করলো, বললো যে না প্লিজ তুমি খুব ভালো কফি বানো, আমি এক কাপ কফি খাবো, খেয়ে চলে যাবো। তারপর ঠিক আছে বসো, ঢুকতে দিলাম, বাসায় ঢুকলো, ড্রয়িং রুমে বসলো। এরপর আমি কফি বানালাম খেটে, তো বলতেছে টিভিটা একটু ছাড়ো দেখি। আমি বললাম কি যে দেখো রাত 9:30 বেজে গেছে, প্লিজ একটু তুমি যাও, কেউ দেখলে প্রবলেম আছে। তো বলতেছে যে কেউ দেখবে না, কর্নিং বেল চাপলে পালিয়ে থাকবো। এরকম করে ও কি করলো, আমাকে মানে স্পর্শ করলো, করার পর আমি মানে বলতেছি এক্লাস এটা ঠিক না, তুমি সরো, তুমি বাসায় যাও। ও আমাকে মনে করেন যে এক পর্যায়ে জোর জবস্তির মতোই, মানে আমি ওকে বারবার বলছি সরিয়ে, মানে সরিয়ে দিচ্ছি, তারপরেও ও মনে করেন যে আমার উপরে আসছে, আমাকে ই করার চেষ্টা করছে। আমি মানে এক পর্যায়ে জোরের মধ্যে হয়ে গেল ওর সাথে, আমার ফিজিক্যালি একটা মানে মেলামেশা হয়ে গেল সেদিন 31st ছিল। এরপর থেকে আমি
সঞ্জিদা স্পেসিফিক যাই, জোরের মধ্যে আর যাই হোক মানে ফিজিক্যাল ইন্টারঅ্যাকশন বা ইন্টারকোর্স সেটা হওয়া সম্ভব না, আপনার ভেতরে যা চলছিল সেটা আমি বলছি, শুধু আপনি বলবেন যে সেটি ম্যাচ হচ্ছে কিনা। সেটি হচ্ছে যে আপনি তো জানেন যে হট সিটে বসার মানেই হচ্ছে সত্য কথা বলা, এবং সেই মাইন্ডসেট আপনার আছে বিধায় কিন্তু আপনি হট সিটে বসেছেন, এতটুকু তো ঠিক।
জি,
আপনার ক্ষেত্রে যেটা হয়েছিল সঞ্জিদা সেটি হচ্ছে যে যখনই বাবা বাসায় নেই, মা বোন ওরা যখন বিয়ের অনুষ্ঠানে গেছে, ভাই নেই, এবং আপনি খুব ভালো করে জানেন যে এই সময়টা পর্যন্ত হয়তো তাদের আসার সম্ভাবনা খুবই কম, শুধুমাত্র আপনার বাসার কথা বললে হয়তো ভুল বলা হবে, কোনো একটি একেবারে নির্জন জায়গাতে ভালোবাসার মানুষটাকে, যাকে আপনি মনে মনে স্বামী হিসেবে গ্রহণ করেছেন, যাকে আপনি আপনার কল্পনাতে প্রশ্ন এবং প্রত্যাশার বাবা হিসেবে মেনে নিয়েছেন, যাকে আপনি যার বর্ণনাকৃত কালেমা এবং তার দেয়া প্রেসক্রাইব ফরমেটে বিয়ে করে তাকে স্বামী হিসেবে একেবারে গ্রহণ করে নিয়েছেন, তার সাথে সময় ক্ষেপণ করা, তার সাথে একান্ত নিভৃতে থাকার বাসনা সুপ্তভাবে আপনার মনের কোন একটি জায়গাতে থাকে এবং খুব অ্যাক্টিভ ভাবে থাকে, শুধু কিছু ভয়, সামাজিক লোকলজ্জা, তার এবং আপনার বাবা মাকে ছোট হতে হতে পারে, এই ধরনের কিছু ব্যাপার আপনাকে হয়তো কিছুটা বাধা দেয়, কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনার মনের মধ্যে খুব অ্যাক্টিভলি কাজ করে। এই কারণে কিন্তু কথার কোনো না কোনো ভাবে জানিয়ে দেয়া যে গোটা বাড়িটা ফাঁকা, কোনো না কোনো ভাবে তার হঠাৎ করে চলে আসা অনেক ভয়ের মধ্যে দারুণ ভালো লাগা, কোনো না কোনো ভাবে তার জোর জবরদস্তির মধ্যে নিজেকে আলগা করার একরকম, নিজে থেকে কিন্তু তার কাছে সমর্পণ করা, কোনো না কোনো ভাবে সামাজিক লোকলজ্জা বা বাবা মার সম্মানহানি হতে পারে, সে ভয়টা যখন প্রচন্ড ভালোবাসা প্রচন্ড ভালো লাগার কাছে পরাস্ত হয়, তখন তার শরীরে নিজের শরীর এবং মনকে এলিয়ে দেওয়া। আমি কি একটা কথাও ভুল বলেছি?
হ্যাঁ গুরু, ঠিক বলেছেন,
এটাই হয় অ্যাকচুয়ালি।
জি
এটাই হয়, বাট আপনার কথার মধ্যে ওই জিনিসগুলো কভার হচ্ছিল না, বিধায় আমি এভাবে বললাম। তাই সম্পর্কের মধ্য দিয়ে যখন এ ধরনের ইন্টারকোর্স হয় বা এ ধরনের শারীরিক মেলামেশা হয়, সেখানে কিন্তু এইভাবে মানুষের সম্মতিগুলো চলে আসে এবং নিজেকে সবাই সম্পূর্ণ করতে চায় সেই মুহূর্তের ভেতর দিয়ে, কারণ এটা তো সত্যি যে পৃথিবীতে যদি যারা পরিমাণ সুখ থেকে থাকে, একেবারে স্বর্গানুভূতি থেকে থাকে, তা আছে সেই সেই সম্পূর্ণ হওয়ার মধ্য দিয়ে। কিন্তু স্রষ্টা বারংবার বলছেন তোমরা সম্পূর্ণ হও, সম্পূর্ণ হওয়ার জন্যই মানব আর মানবের সৃষ্টি হয়েছে পৃথিবীগুলো, কিন্তু সেটি একটি নির্দিষ্ট সম্পর্কের ভেতর দিয়ে সম্পূর্ণ করো, সেই জিনিসগুলোকে হয়তো সামান্য সীমা রক্ষার বেড়া জালে আমরা রাখতে পারি না, যে কোনো সময় সেটি অতিক্রম করি। একদিকে পর্বত প্রমাণ ভালো লাগা যখন আমাদেরকে আকর্ষণ করতে থাকে, টানতে থাকে, সম্মোহিতের মতো সেখানে ছুটে যায়, মন শরীর সবকিছু একেবারে বিলীন করে দিই, ভালো লাগার চরম সুখ একেবারে কাছে থেকে আস্বাদন করি, মনকে হয়তো বুঝতেই ওইটা না করলে হয়তো সেটা হতো না, কিন্তু খুব ভালো করেও জানি যে সেটি আস্বাদন করবার জন্য আমার সমস্ত ইন্দ্রিয় দারুণ ভাবে প্রতীক্ষা করছিল তখন, ঠিক না বেটি? এটাই হচ্ছে বিষয়। আমরা আপনার কাছে আসব, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এক্ষুনি ফিরে আসছে বন্ধু, সবাই সাথে থাকুন।
ওকে বন্ধু, ছোট্ট বিরতি নেবার আগে আমি কিছু টেক্সট এবং এসএমএস পড়তে চাই। যেমন আছেন রাসেল খান, রাসেল লিখেছেন গুরু আপনার সাথে আমি একমত, এবং আছেন পাহাড়ি লালন ললনা লিখেছেন গুরু ইউ আর রাইট, এন্ড মুবিন খান যুক্ত হয়েছেন ফেসবুকের মাধ্যমে লিখেছেন গুরু একটা মেয়ে না চাইলেও কি উনি উনার একটা মন্তব্য লিখেছেন। এবং আব্দুস সোবহান ফরিদপুর থেকে লিখেছেন, সানজিদা আমি দেখতে পাচ্ছি তোমার আড়ালে নিহিত রয়েছে ভীষণ কান্নার রোল, ওকে, অ্যান্ড আল্লাহকে সাক্ষী রেখে এই টাইপের কাজ করলে বোধহয় এমনই শাস্তি মেলে বা এরকম কিছু একটা বলতে চেয়েছেন মুক্তি মিরপুর থেকে। উনি ওনার ওপিনিয়নটা জানিয়েছেন SMS এর মাধ্যমে। এবং সানজিদা তোমাকে অনেক ভালো লাগছে, জানি না শেষ পর্যন্ত কি হয় কিন্তু এখলাসকে কেন জানি না আমার ভালো লাগেনি, এই কথাটি SMS করে জানিয়েছেন মোহাম্মদ প্রিন্স মাহমুদ, উনি গাজীপুর থেকে লিখেছেন। এবং মোহাম্মদ আবু তায়েবও আছেন ফেসবুকের মাধ্যমে, লিখেছেন জানি না শেষে কি এই ভালোবাসা থাকবে নাকি। নয়ন হোসেন জীবনও আছেন ফেসবুকের মাধ্যমে, লিখেছেন মনে হচ্ছে স্টোরিটা অনেক কষ্টের হবে। এবং আর কে রনি লিখেছেন, ভালোবাসাটা কি অন্যদিকে চলে যাচ্ছে। ফারা সাইমুম লিখেছেন, বুঝতে পারছি সব কাহিনী এবং আরো এত রোমান্টিসিজমের পর কষ্ট অবধারিত, কজ সব ভালো ভালো হয় না, ওকে। অ্যান্ড মুমু লিখেছেন চাঁদপুর থেকে, মেঘলা আপু আমি বলতে পারি সানজিদা আপুর এই ভালোবাসার পুরুষ সানজিদা আপুকে কষ্ট দিয়েছে, ওকে। অ্যান্ড নয়ন হোসেন জীবনও আমাদের সাথে যুক্ত আছেন ফেসবুকের মাধ্যমে। অ্যান্ড বিলাসও আছেন মগবাজার থেকে, আছেন আমাদের সাথে অনেক বন্ধুই, শ্রেষ্ঠ আছেন টঙ্গী থেকে, আছেন রাসেল হোসেন, ইব্রাহিম খান যুক্ত হয়েছেন, আছেন আমাদের সাথে সঞ্জিদা নামের আরেকজন বন্ধু আছেন, মিঠু যুক্ত হয়েছেন গাজীপুর থেকে, টুকু নোয়াবাড়ি থেকে, প্রীতুলও আছেন মতিঝিল থেকে। সো বন্ধু আপনিও যুক্ত হন আমাদের সাথে। সো যেভাবে যুক্ত হবেন সেই নিয়মটা জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ টি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার আমাদের গল্প সম্পর্কিত যে সমস্ত কমেন্ট আছে, যে সমস্ত কথাবার্তা আছে, যা ওপিনিয়ন আছে, সবকিছু লিখে পাঠিয়ে দেবেন 1626 নম্বরে। ইচ্ছে করলে আপনি এই সেম জিনিসগুলো আমাদেরকে ফেসবুকে কমেন্ট করতে পারেন ফেসবুকের মাধ্যমে। সেক্ষেত্রে ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো এখানটিতে আমাদের পোস্ট আপলোড করা আছে সঞ্জিদার, আমাদের আজকের অতিথি বন্ধু সঞ্জিদার ছবি সহ একটা পোস্ট আপলোড করা হয়েছে। সো এখানটিতে আপনি কমেন্ট করবেন এবং লাইক করবেন, ইচ্ছে করলে আপনি এই পোস্টটা শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর অবশ্যই আমাদের এই ফেসবুকের পেজটিতে লাইক দিয়ে সংযুক্ত থাকবেন আমাদের সাথে 24/7। আর বন্ধু যেটা চলছে, যে যত বেশি আমাদেরকে ফেসবুকে কমেন্ট করবেন এবং SMS করবেন, তারা আগামী সপ্তাহে অবশ্যই গুরু হিতেশামের সাথে কথা বলার সুবর্ণ সুযোগ পাবেন। সো SMS করতেই থাকুন আর কমেন্ট করতেই থাকুন আমাদেরকে। চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই।
This track was downloaded from FusionBD.com.
Pranab, Bhalobashar Bangladesh.
আমরা যখন কাউকে ভাবি পাগলের মতো ভালোবাসি, আমরা যখন কারো সান্নিধ্য পাওয়ার জন্য দারুণভাবে ব্যাকুল থাকি, শুধুমাত্র ভালোবাসছি যখন সেই সময় না, যখন ভালোবাসার সময়টা অনেক দূরে চলে যায়, ভালোবাসার সেই মুহূর্তগুলো থেকে ছিটকে পড়ি, অনেক দূরে চলে আসি, হয়তো ভালোবাসার মুহূর্তগুলোকে 10 বছর 20 বছর 30 বছর 40 বছর পেছনে ফেলে আসি, তাও ভালোবাসার সেই মুহূর্তগুলো আমাদের জীবনের হয়তো সর্বোত্তম মুহূর্ত হিসেবে মাঝে সাঝে আমাদের স্মৃতির ভেতরে উঁকি ঝুঁকি মারে, কোনো এক কাঠফাটা দুপুরে, অথবা কখনো কোনো বিষণ্ন বিকালে, অথবা কখনো কোনো দীর্ঘ নিঃশ্বাসে ভরে ওঠা কোনো সন্ধ্যায়, অথবা কোনো বর্ষণ মুখর কোনো দিনে মনের মধ্যে জগদ্দল পাথরের মতো সেই মুহূর্তগুলো এসে বসে থাকে। এবং এই গানের কথাগুলো যখন ভাবছিলাম শুনছিলাম, তখন ভেতরে হয়তো এই জিনিসগুলোই কাজ করছিল। তখন মনে হয় মন এভাবেই হয়তো উথাল পাথাল করে উঠে আর বলে যে তুমি জানো এমনি করে কেন দূরে থাকো,
তুমি কি এমনি করেই
থাকবে দূরে। এবং আসলে তখন মনে হয় সব ঠিক হয়ে যাক, সব ভালোবাসার মানুষগুলো এক বৃন্তে চলে আসুক এবং পরস্পরকে ভালোবাসুক। সঞ্জিদার সাথে আমরা কথা বলছিলাম, সঞ্জিদার সাথে কথা বলার আগে ছোট্ট একটা আপডেট দিয়ে নিই। লেটেস্ট আপডেট হচ্ছে সাবিনা, যারা আপনাদের ভালোবাসায় স্নেহ ধন্য, সেই সাবিনা তার ভিসা কমপ্লিট হয়েছে, টিকিট অলরেডি বিন ডান, হি জাস্ট ইয়েট টু গো ইন্ডিয়া, সবকিছু ফাইনালাইজড, এবং টাকার পরিমাণ প্রায় 2.5 লাখের উপরে চলে গেছে, এবং সব মিলিয়ে তার প্রস্তুতি এখন সম্পূর্ণ হয়েছে, সে এখন জাস্ট ইন্ডিয়া যেতে যাচ্ছে। এবং আমরা এখন সঞ্জিদার কাছ থেকে বাকি ঘটনাগুলো শুনবো। সঞ্জিদার অনেস্টির জন্য সঞ্জিদা আপনাকে ধন্যবাদ, আপনি একদম অনেস্টলি বলেছেন যে আমি যেভাবে স্পেসিফিক করেছি আপনার আপনার ভূমিকাটি আপনার আপনার ওই শারীরিক যে সম্পর্কের ক্ষেত্রে আপনি নিজেও বলেছেন যে আসলে আমারও মনের সম্মতি ছিল এবং আমার কারণেই হয়তো ঘটনাটা সেইভাবে হওয়াটা সম্ভবপর হয়েছে। তারপরে কি হলো?
হ্যাঁ, তারপর আমি অসুস্থ হয়ে যাই, ফিজিক্যালি সম্পর্কটা হওয়ার পরও চলে যাই বাসায়। এরপর দুই একদিন আমি অসুস্থ, এরপর প্রায় সময় এক্লাস বলে যে বউ আমার খুব তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে, চলো আমার অমুক ফ্রেন্ডের বাসায় যাই, তারেকের বাসায় যাই, রাসেলের গার্লফ্রেন্ড বাসায় যাই, এরকম বলতো। তো আস্তে আস্তে একবার আসলে ফিজিক্যালি রিলেশন হয়ে গেলে তখন কিন্তু আর এটা বাধা থাকে না,
মানসিক যে বাধা সে বাধাটা আর আসে না মাঝে।
হ্যাঁ, আর আমি তো ওকে আমার স্বামী হিসেবে জানি, হাজবেন্ড হিসেবে জানি।
আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে যখন এই ধরনের ফিজিক্যাল রিলেশন হলো আপনার সাথে এ ক্লাসে, যখন জাস্ট শেষ মুহূর্তে ওয়েন ইউ জাস্ট গোয়িং টু লুজ ইউর ভার্জিনিটি, একটি মেয়ের জন্য স্পেশালি আমাদের এই সাব কন্টিনেন্টে এবং আরো স্পেসিফিক করলে বাংলাদেশের কনটেক্সটে একটি মেয়ের জন্য তার ভার্জিনিটি অনেক মূল্যবান একটি জিনিস, এবং এর চাইতে মূল্যবান জিনিস হয়তো আমরা মেয়েদেরকে আমাদের নারীদেরকে এই সমাজে ভাবতে বা চিন্তা করতে শিখিনি। সেই জিনিসটা যখন লুজ করলেন তখন কি মনে হয়েছে যে না আমি তো সম্পূর্ণ হয়েছি, কারণ এটা আমি সমর্পণ করলাম আমার স্বামীর কাছে, এইভাবে কি মনকে বুঝ দিয়ে নিয়েছিলেন নাকি সত্যি কষ্ট হচ্ছিল?
যে আমি ওকে আমার ফিজিক্যালি রিলেশনের আগেই আমি ওকে আমার স্বামী হিসেবে জানতাম, কিন্তু ওই যে একটা সামাজিকতা আনুষ্ঠানিকতা সে কারণেই আমার
আদৌ কি অপরাধবোধটা কোনো না কোনো ভাবে কাজ করেছিল সঞ্জিদা?
হ্যাঁ, যেদিন হয়েছে সেদিন নিজের কাছে খুব মানে খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে পাপি হয়ে গেছি মনে হয়।
এটা কি আদৌ মনে হয়েছিল সঞ্জিদা? একদম রিকল করে বলুন তো স্পেসিফিক ভাবে। সবচেয়ে বড় যেটা ব্যাপার যে সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ হচ্ছে আপনার বাবা।
জি,
ফাইনালি বাবার সাথে যখন আপনার দেখা হলো কোনো না কোনো ভাবে কি অস্বস্তিতে ভুগছিলেন যে এই তোমার সঞ্জিদা, যে সঞ্জিদাকে তুমি প্রচন্ড ভালোবাসো বাবা, সঞ্জিদা সেই ভালোবাসার জায়গাতে আপাতত এখন আর নাই, কারণ তোমারই অড়ালে আবডালে এই সঞ্জিদা তোমার সাথে এত বড় একটি বিট্রয় করেছে, তোমার সাথে এত বড় একটি প্রতারণা করে ফেলেছে তার মুহূর্তের দুর্বলতাতে, বা সে যে কল্পনার ফানু শুনিয়ে উড়িয়ে বেড়ায় যে একলাস তার স্বামী, এই ভাবনাতে অথবা তার নিজের ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে এত বড় প্রতারণা বা প্রবঞ্চনা করেছে মেয়ে হিসেবে বাবার সাথে, সে অপরাধবোধ কি আদৌ তখন কাজ করেছিল নাকি মনে হচ্ছিল না আমি তো সম্পূর্ণ হয়েছি কারণ আমি আমার স্বামীর কাছে আমার সবচেয়ে মূল্যবান জিনিসটা সমর্পণ করেছি?
হ্যাঁ, সেটা আমার একবার মনে হতো যে ও আমার স্বামী, আমি কোনো পাপ করিনি, আবার মাঝে মাঝে আবার মনে হতো যে আমি মনে হয় অনেক বড় পাপ করে ফেলেছি, আম্মুর দিকে মুখের দিকে তাকালে, বাবা নাই ডিউটি করে যখন আসে বাসায় তার মুখটা শুকিয়ে থাকে, আমাদের জন্যই তো এত কষ্ট করে, বাসায় ঢোকার পর তার মুখটা যখন দেখি তখন মানে আমার এখনো সবসময় খারাপ লাগে আমার বাবার জন্য, যখন যখনই সে ডিউটি থেকে আসে তখনই মনে হয় যে এত কষ্ট করছে, দিন রাত 24 ঘন্টা জেগে থেকে ডিউটি করছে আমাদের কারণে, তো তখন খারাপ লাগে। আবার যখন এক্লাসের কথা চিন্তা করি, এক্লাস তখন আবার এক্লাসের দিকটাই ভাবি। এরপরে ওর সাথে আমার ওর ফ্রেন্ড তারেক, তার বাসায় যে দুবার রিলেশন হয়েছে ফিজিক্যালি ভাবে, আর ওই যে ভাবি বলে যে পলি, ভাবি ও আমাকে বলেছে ওর ভাবি হয়, সে ভাবির বাসায় যে কয়েকবার ই হয়েছে সেগুলি ও আমাকে মেসেজ করে পাঠাতো যে একটু এখানে আসো বা ওখানে আসো, তখন ও মেসেজগুলো আমার কাছে এখনো আছে। এরপরে কার মনে কখন কোনটা থাকে সেটা কেউ বলতে পারে না। তো পলির বাসায় যখন, পলি ভাবির বাসায় যখন ওর সাথে আমার রিলেশন হয়, এর মধ্যে ও একদিন মানে কৌশল করে একটা ভিডিও করে, ভিডিও ফুটেজ করে, কিন্তু এটা আমি জানি না।
শারীরিক মেলামেশার এগুলো ভিডিওতে ধারণ করে সে?
জি, এটা ধারণ করে কিন্তু এটা আমি বুঝতে পারিনি, এটা কি সেই করেছে নাকি তার ভাবি পলি করেছে সেটা আমি জানি না, কারণ ভিডিওটা আমি যখন দেখেছি তখন ভিডিওটা কেমন যেন মানে ক্যামেরাটা যদি স্টিল এক জায়গায় রাখা হতো তাহলে সেটা কিন্তু স্টিল হয়ে থাকতো, কিন্তু ভিডিওটা যখন হয়েছে এটা একটু একটু কাঁপছিল, মনে হচ্ছে কারো হাতে, এটা আমি বুঝি নাই, জানি না। এরপরে সেটা আমি দেখি নাই, ও করেছে এটা ওর গোপনীয়ত ভাবে ছিল। তারপরে এভাবে কয়েকদিন রিলেশন করার পর ওর সাথে আমার ফিজিক্যালি রিলেশন যখন করেছি তখনই আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি, কিন্তু আমি এটা বুঝতে পারিনি, এক মাস যাওয়ার পরে বুঝেছি। আমার বেবি আসে, গর্ভে বাচ্চা আসে, তারপর আমার শারীরিক অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে, আমি বমি করা শুরু করি।
ভিডিও ফুটেজে কি পুরো আপনাদের শারীরিক মেলামেশা পুরোটা ধারণ করা হয়েছিল যতটুকু আপনি দেখেছেন?
হ্যাঁ, করলে অবশ্যই পুরোটা করেছে, কিন্তু আমি অল্প একটু দেখেছি।
আপনাকে যখন দেখালো তখন আপনার রিয়াকশন কেমন ছিল?
না, সে আমাকে দেখায়নি, সেটা আমি বলছি, এটা মানে একটু পরে যাচ্ছি ওটাই। তারপর
আপনি বলছিলেন অন্তঃসত্ত্বা হয়ে পড়া এবং বমি হচ্ছিল।
বমি হচ্ছে তো আমার মা বলে যে কি ব্যাপার, তুমি এরকম বমি করতেছো, খাওয়া দাওয়া করতে পারছো না, কি কারণে? তখন আমি বললাম যে আম্মু আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না, জানি না, আমি নিজেও বুঝতে পারিনি যে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি। তারপরে দেখি আমার যে মানে যে ডেট ওভার হয়ে গেছে, আমি কোনো কিছুই বুঝতেছি না। তখন আমি এক ক্লাসকে বললাম যে ক্লাস আমার তো প্রবলেম হয়ে গেছে, শারীরিক অবস্থা খুবই দুর্বল, বমি করছি, খেতে পারছি না, আমি বুঝতেছি না কি হয়েছে। ও বলে আরে এইসব কোনো কিছু না, এগুলি এরকম একটু হয়ে থাকে মেয়েদের, কোনো টেনশন করো না, ঠিক হয়ে যাবে। তারপর আমি নিজের মনকে সায় দিতে পারছিলাম না, তখন আমি কি করেছি, ডাক্তারের কাছ থেকে একটা বেবি টেস্ট প্রাথমিক অবস্থায় করে, সেটা কিনে আমি
প্রেগন্যান্সি টেস্ট যেটাতে করে,
হ্যাঁ, সেটা আমি ওয়াশরুমে বাথরুমে যেয়ে সেটা আমি নিজে নিজেই করলাম, করে দেখি যে এটা পজিটিভ আসছে। তখন আমি মানে হতভম্ব হয়ে গেছি যে আল্লাহ কি হলো এটা, আমি এখন কি করব এখন। তারপর আমি সাথে সাথে টয়লেট থেকে বের হয়ে ক্লাসকে ফোন দিলাম, এ ক্লাস ফোন ধরলো না, হয়তো বা ব্যস্ত ছিল, এ ক্লাস একটু রাজনীতির দিকে জড়িত। তারপর এরপরে আমি মেসেজ পাঠালাম, এ ক্লাস এরকম এরকম ব্যাপার, তুমি জরুরিভাবে ফোন দাও। তখন ও আমাকে 10-15 মিনিট ফোন পরে ফোন দিয়ে বললো কি হয়েছে, তা আমি বললাম যে এরকম এরকম আমি টেস্ট করছি, এরকম আসছে। তাই নাকি, তাহলে তো ভালো, প্রশ্ন চলে আসছে পৃথিবীতে, ভালো হয়েছে, তাহলে তো আমাদের মানে যেটা আরো পরে হওয়ার কথা ছিল আরো তোমাকে ঘরে আরো আগে আনতে পারবো। তো আমারও খারাপ লাগছে, আবার ভালো লাগছে যে হয়তো বা আমাদের মানে সামাজিকতা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে আমি এ ক্লাসের সাথে দেখা করতে গেলাম উত্তর একটা ঘরোয়া রেস্তোরাঁ, একটা ফাস্টফুড টাইপের ছোট আজমপুরে, সেখানে যাওয়ার পর বসলাম। তো এ ক্লাস আমাকে বললো কি বউ তোমার শরীরটা খুব খারাপ, বমি করছো, তুমি না একটু ই খাও, জুস টুস খাও। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, কি খাবো? তো আমি বলতেছি যে আমি পেঁপের জুস খাবো। বলতেছে না, পেঁপের জুস না, তুমি তোমার বমি হচ্ছে যেহেতু একটু টক খেলে ভালো হবে, তুমি আনারসের জুস খাও। তা আমি বললাম যে ঠিক আছে, বমি হচ্ছে যেহেতু আনারসের জুসটাই খাই, আচ্ছা আনো। তা আনলো, আমি পুরোটা জুস খেয়ে ফেললাম। খাওয়ার পর আমি সন্ধ্যা প্রায় হয়ে আসছি, বাসায় চলে আসছি, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে টিভি দেখছি, আমি হঠাৎ আমার কাছে একটা মেসেজ আসলো, যে মেসেজ আসলো এ ক্লাসের নাম্বার দিয়ে, লিখলো যে সরি বউ, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার এই মুহূর্তে খুব প্রবলেম চলছে, আমি খুব মানে দেনার ভিতরে আছি, আমার বাচ্চাটাকে আমি নষ্ট করে দিলাম। তা আমি ভাবলাম যে বাচ্চাটা নষ্ট করে দিল মানে এটা কি ধরনের কথা। তাই আমি সাথে সাথে মেসেজ ফোন করলাম যে এটা কি মেসেজ পাঠাইছো, বলে কি যে আনারসের জুসটা তোমাকে খাওয়াইছে যাতে যাতে তোমার মানে আমাদের বেবিটা পড়ে যায়, আমরা পরে বেবি নেব। তা আমি তো মানে মানে ফোনটা রেখেই কান্না শুরু করছি। তারপর আবার মনে মনে বাথরুমে যেয়ে দেখলাম যে না, কোনো কিছু না, আমার বেবি ঠিক আছে। তারপর আমি ওকে বলতেছি যে দেখো 1.5 মাস হয়ে গেছে, তোমার বাসায় জানাও, আমার বাসায় জানাও, এখন কি করব। ও বলতেছে যে ভালোই হলো, আমার ভাইয়েরও বেবি বাচ্চা কনসেপ্ট হয়েছে, ভাইয়েরও বাচ্চা হবে, আমারও হবে, একসাথেই দুইটা ভাই বোন একসাথে আসবে। তো আমি এরপরে এতই অসুস্থ হয়ে পড়েছি যে আমার মা তখন বললো যে তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, তুই আজকেই রেডি হ, ডাক্তারের কাছে নিয়ে যাবো, তখন আমি ভয় পাচ্ছি যে মা যদি ডাক্তারের কাছে নিয়ে যায় তাহলে তো ধরা খেয়ে যাব। আমি ক্লাসকে ফোন করলাম যে ক্লাস আম্মু তো ডাক্তারের কাছে নিয়ে যাবে, তুমি তাড়াতাড়ি একটা কিছু করো। তো বলছে যে ঠিক আছে, ও শিওর আনারসের জুস খাওয়াইছে, মনে করছে যে আমার বেবিটা মনে হয় মারা গেছে, বেবিটা নেই। তখন ও বলতে আচ্ছা ঠিক আছে একটা আল্ট্রাসোনোগ্রাম করে। তো আমাকে বললো যে তুমি আসো উত্তরা হলি ল্যাব হসপিটালে আসো, একটা আল্ট্রাসোনোগ্রাম করে। তো আমি বিকেলবেলা হাঁটার কথা বলে বাসা থেকে বের হয়ে হলি ল্যাবে চলে গেলাম। চলে যেয়ে সেখানে আমার আল্ট্রাসোনোগ্রাম করালাম, করে দেখি যে আমার বেবিটা ব্রনটা অনেক হার্ড হয়ে গেছে, দু মাস পার হয়ে গেছে। তো মানে বেবিরা আসলে তিন মাসে এটা পরিপূর্ণ হয়, কিন্তু আমার এমনই অবস্থা যে আমার বেবিটা ওই সময় ব্রনগুলো এমন ভাবে হয়ে গেছে যে তার পাটা আস্তে আস্তে গজানো শুরু করলো। আল্ট্রাসোনোগ্রামের রিপোর্টটার মধ্যে আমি যা দেখলাম, এরপরে তার টাইমটাও দিয়ে দিয়েছে অক্টোবর মাসের 17 তারিখ বেবি আসবে আমার। এরপরে আমি আল্ট্রাসোনোগ্রামের রিপোর্ট নিয়ে আমি, ও আমাকে ওষুধপত্র কিনে দিল যে এই ওষুধগুলো খাও, বমি টমি কমবে, বাসায় যাও রেস্ট নাও, আমি আছি বাসায় দেখি কথা টথা বলে। এরপর বাসায় ঢুকলাম, বাসায় আসতে আসতে আমার রাত 9:30-9:30 বেজে গেছে। আম্মু তখন আমাকে চিল্লাচিল্লি বকাঝকা শুরু করেছে যে এতক্ষণ কোথায় ছিলি, ফোন বন্ধ। এরপরে আমার হাতে দেখে যে একটা কাগজ, আম্মু কাগজটা টান দিয়ে নিয়ে গেল, নিয়ে যেয়ে বললো এটা কি। তা আমার মা অত পড়াশোনা জানে না, সেজন্য সে ইংলিশটা পড়তে পারে না, বিধে আমার বোনকে বললো দেখ তো এটা কি। বোন পড়ে বললো যে সর্বনাশ, ও তো প্রেগনেন্ট। এরপরে আমার মা ওইখানে, মানে বুঝতেই পারছেন মায়ের মন কি কেমন হবে,
বুঝতে পারেনি সব বুঝান, এত স্পেসিফিক বলেন কি, তারপর বলেন
সে মানে পড়ে গেল ওই জায়গায়, পড়ে যে কান্না শুরু করছে। কিছুক্ষণ পরে শান্ত হয়ে আমি আমার মাকে সান্ত্বনা দিচ্ছি, মা একটু চুপ করো, আমার কথাগুলো শুনো, তুমি কান্না বন্ধ করো, কথাগুলো শুনো। এরপরে আমাকে বললো যে কিভাবে কি, আমাকে বল খুলে। তারপর আমি কি করব, আমার কিছুই করার নেই, একলাসও চুপচাপ কাউকে জানাচ্ছে না। তখন চিন্তা করলাম যে মার কাছে যেহেতু ধরা পড়ে গেছি, মার মতো বন্ধু কেউ হবে না, মা কারো কোনো সন্তানের খারাপ চায় না। তখন আম্মুকে বললাম যে আম্মু এরকম এরকম একটা ব্যাপার, একটা ছেলেকে আমি পছন্দ করি, এইভাবে হয়ে গেছে, তুমি এখন আমাকে মেরে ফেলো, কাটো, যাই করো, আমি ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও, কিন্তু আমাকে এইখান থেকে বাঁচাও। এরপরে আম্মু কান্নাকাটি করে শান্ত টান্ত হয়ে একটু বাবাকে রাত্রে ফোন করবে। তারপর ছোট বোন আবার বলল যে আম্মু না, বাবাকে ফোন দিও না, সে ডিউটিতে থাকে, বাইরে থাকে, স্ট্রোক করতে পারে, তাকে তুমি জানাও না, এখন বাসায় আসুক। ভোরবেলা আব্বু বাসায় আসলো, আসার পর একটু ঘুমিয়েছে, ঘুমানোর পর, ঘুম থেকে ওঠার পর আম্মু আব্বুকে ব্যাপারটা সব বলল। বলার পর আমার বাবা খুব নরম স্বভাবের, সে কারোর সাথেই কখনো জ্ঞানজাম করে না, জোরে কথা বলে না, একদম চুপচাপ থাকে। বাবা একদম চুপ হয়ে গেল, কি হলো এটা, কি করলাম আমি, কার জন্য এত কিছু করতেছি। আমার বাবা আমার উপর অনেক মানে আত্মবিশ্বাস, অনেক নির্ভরশীল, মনে করে যে আমার চাকরি টাকরি রিটায়ার্ডে গেলে আমার এই মেয়েটা মনে হয় আমাদেরকে দেখবে, কারণ আমার বোনটা অত চালু না, আর আমার ভাইটাও একই রকমেরই। তখন তারা চিন্তা করে যে আমি হয়তো তাদেরকে বয়সকালে দেখব। তা আমি এরকম একটা কাজ করলাম, তখন সে আপসেট হয়ে পড়ল আমার কাছ থেকে। তখন সমাধান তো করতে হবে, তখন ডেকে এক্লাসের ফ্যামিলি যারা আছে তাদের নাম্বার নিল, নাম্বার নিয়ে তাদেরকে ফোন করলো। ফোন করে সংক্ষিপ্ত ভাবে বললো, বলার পর বললো যে আপনারা আসবেন না, আমরা আসবো, একটু কথা বলতে চাচ্ছিলাম। তো এক্লাসের ভাই সাইফুল সে বললো যে না আপনার আসা লাগবে না, আপনার অ্যাড্রেসটা দেন, আমরা আসব। তারপর সে আসে না আসে না, এরকম করতে করতে বিকেল হয়ে গেছে। তার বাবা আবার ওমরায় যাচ্ছিল, তখন তাকে মানে প্লেনে উঠিয়ে দিয়ে তারা আসলো, সাইফুল ভাই, তারপর তার বড় ভাই নজরুল, তারপর তার দুলা ভাই জসিম ভাই, তারা আমাদের বাসায় আসলো। আসার পর সব ঘটনা শুনলো আব্বু আম্মুর কাছ থেকে। শোনার পর তারা কতক্ষণ চুপ করে থেকে কিছুই বললো না, বললো ঠিক আছে আমরা বাসায় যাই, বাসায় যেয়ে পারিবারিক ভাবে কথাবার্তা বলে সবাই মিলে তারপর আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে দুই একদিনের মধ্যে জানাচ্ছি। আব্বু হাত ধরে তার দুলা ভাইকে বললো যে দেখো বাবা আমার, সে দুলা ভাই আমার বাবার বয়সী, তারপরও সম্পর্কে তখন বললো যে আমার মেয়েটাকে মান সম্মান থেকে বাঁচাও, আমার মেয়েটার মানে আমাকে বাঁচাও, নাহলে আমরা মুখ দেখাতে পারবো না, ফ্যামিলি সবাই আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। এরপর তারা বাসায় চলে যাওয়ার পর রাত্রে আমি একলাসকে ফোন দেই, ধরে না, বন্ধ করে রাখে, মানে আবার কেটে দেয়, এরকম করছে না। তারপর আমি বাধ্য হয়ে এক পর্যায়ে তার দুলা ভাইয়ের নাম্বার ছিল, তার দুলা ভাইয়ের নাম্বারে ফোন করলে তার দুলা ভাই মানে আমার সাথে কথা বলছে, বলতে যে তার মানে ওই আপা, এ ক্লাসের আপা ফোনটা কেড়ে নিয়ে আমার সাথে কথা বলে, কথা বলে আমাকে এমন ভাবেই কথাগুলা বলে, নষ্টা মেয়ে, বিয়ের আগেই করছিস, তোরে আমরা মেনে নিব কি না, তোর মতো খারাপ মেয়ে বাড়ি ঘর নাই, ফকির নেই, এই সেই, একলাস মরে গেলেও তোর সাথে বিয়ে দেব না, বড় যা আমরা কিছু ক্ষতিপূরণ দিতে পারি, এসব কথা যখন শুরু করলো তখন আমার মনের মধ্যে কেমন যেন মানে নাড়া দিয়ে উঠেছে। তখন আমি ওই দিন থেকে আমি মানে আস্তে আস্তে কথা রেকর্ড করা শুরু করলাম ফোনে, এই কথাটা আমি ধারণ করেছি, রেকর্ড করেছি। তখন থেকে আমার মনটা ভেঙে গেল, মনে হয় যে কোনো কিছু হবে, একটা সমস্যা হবে। তারপর সে দুলা, আমি বললাম যে আপা সে আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না, যে তোর সাথে কোনো কথা নাই, তোর মতো মেয়ের সাথে কোনো কথা নাই, কি আছে তোর, তুই একটা নষ্টা। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপা, আপনি একটু ভাইয়াকে দেন। ভাইয়াকে দিয়ে কি হবে, আমি যে আমি হচ্ছে সব। তা পরে অনেক রিকোয়েস্ট করার পর সে দুলা ভাইকে নিলাম, দুলা ভাইও একই কথা বলছে যে দেখো তোমার ভাই যদি হতো তুমি কি করতা, তুমি বড় যে তোমার যদি কোনো টাকা পয়সা লাগে বা অন্য কিছু লাগে তুমি সেটা নিয়ে একটা সমাধান করো, তুমি একমাত্র সমাধান করতে পারবে। এটা 11 তারিখ, মার্চ মাসে, মার্চ মাসের 11 তারিখ। এরপর আমি আপসেট হয়ে পড়লাম, এরপর একলাসকে ফোন দিই। তখন আমি একলাসকে বললাম যে একলাস আমি কিন্তু সুসাইড করব, আর কোনো কিছু করার নাই আমার। তখন একলাস হয়তো বা ওর বাসার সবার সাথে আলাপ আলোচনা করেছে যে সুসাইড করলে তখন তো ওরা একটা মানে বিপদে পড়তে পারে। তখন 12 তারিখে, মার্চ মাসের 12 তারিখে সকাল 11টার পরে ওরা আমার বাসায় আসলো একলাস সহ। আসার পর ওই দিন একলাসকে আমার মা, তারপর আমার মানে মা দেখেন, এর আগে দেখেনি কখনো। আর আমি ওই যে ছবি দেখিয়েছি, মানে যেদিন ধরা খেলাম সেদিন ছবি দেখিয়েছি ওর, আর আমার বোনও আগে কয়েকদিন আগে দেখেছে কিন্তু আমার বোনও পছন্দ করেনি। তারপর আমার মা দেখে আমাকে গোপনে নিয়ে বলতেছে যে এই ছেলের সাথে তুই এই করছিস, হতে পারে যে আমাদের টাকা পয়সা নাই, আমরা গরিব, কিন্তু তুই যদি দাঁড়াস তোর সাথে তো একটু মানায় না, লম্বাও তোর সমান, তারপর কোনো কিছুই মানে ভাল লাগছে না, আচ্ছা যা হবার হইছে এরকম হয়ে গেছে, তুই যদি সুখে থাকিস আমরা ভালো। তখন এক ক্লাসে দুলা ভাই আমার আম্মুকে বলতেছে যে খালাম্মা সঞ্জিতাকে আমরা নিয়ে যেতে চাচ্ছি, কাজী অফিসে কথা বলে আসছি উত্তরা, এখন ওকে নিয়ে যাব আমরা, আমরা স্থানীয়, আমাদের মান সম্মান থাকবে না যদি আনুষ্ঠানিকতা করি, আর এখন 2 মাসের বাচ্চা, এটা সহ যদি এইভাবে ই করাই তাহলে আমাদের মান সম্মান বলতে কিছুই থাকবে না, তা আমরা নিয়ে যাই, ওখানে যে বিয়ে করি আমরা বাসায় নিয়ে যাবো, আপনাদেরকে দুই একদিন পরে জানাইলে আমরা ঘরোয়াভাবে একটা খাওয়া দাওয়া করবো নিজেরা নিজেরা, তখন মানুষকে বলা যাবে যে আগে থেকে কাবিন করেছিলাম, নিয়ে আসছি। তা আমার আম্মুর অত বুদ্ধি টুদ্ধি ওরকম নাই, তো সে বলল যে আচ্ছা ঠিক আছে, আমার এই মেয়েটা আমি
আপনার বাবা তখন কোথায়?
আমার বাবা ডিউটিতে।
আপনার বাবাকে জানাননি তখন এইসব বিষয়?
না, তারা আমাদের বাসায় আসছে তখন আর জানানো হয়নি।
এই বুদ্ধিটা কার ছিল না জানানোর?
তারা আসছে তখন আর জানানো হয় নাই।
বুদ্ধিটা কার ছিল বাবাকে না জানানোর?
বুদ্ধিটা আসলে ও সময় উপস্থিতিতে মনেও করে নাই যে ফোন দিবে জানাবে।
আচ্ছা, তারপর?
এরপর হামু বলতেছে যে আমার মেয়ের তো সবই শেষ হয়ে গেছে, তো আপনারা যেহেতু নিয়ে যেতে যাচ্ছেন, বিয়ে করাবেন, আমার মেয়ের একটা স্বীকৃতি হবে, একটা মানে ই হবে, তাহলে নিয়ে যান, আর ওকে আর যেন কোনো কষ্ট দিয়েন না, আর এইভাবে যেন না আসে, আমার মেয়ে যেন ভালোভাবে আমার বাড়ি।
এই জায়গাটা একটু পরিষ্কার হওয়া দরকার, সেটা হচ্ছে যে
This track was downloaded from fusionbd.com.
আপনি নিজেও বুঝতে পারছেন যে আপনার মা, আপনি নিজে বারবার বলছিলেন যে আপনার মা প্রচন্ড সহজ সরল, অত ট্রিক্স বা ওই ধরনের ব্যাপার স্যাপারগুলো অত উনি বুঝেন না। এই জায়গা থেকে এখন একলাসের পরিবারে যাওয়াটা উচিত হবে বা হবে না, যেভাবে নিয়ে যেতে চাচ্ছে সেটা কতটুকু যৌক্তিক হচ্ছে, সেই ব্যাপারগুলো হয়তো একটু পরিণত চিন্তাভাবনা যাদের আছে, স্পেশালি আপনার বাবা, তার হয়তো তার সাথে পরামর্শের ব্যাপার কিন্তু চলে আসে। আপনার কাছে কোনো না কোনো ভাবে কি মনে হয়েছে যে যখন ফাইনালি যাওয়ার প্রসঙ্গটা হচ্ছে, এটাকে নিয়ে আর বেশি মানে প্রলং না করে তাদের ওখানে চলে যায়, এটাতেই মনে হয় সবকিছু সেটেল ডাউন হয়ে যাচ্ছে, আপনি কি কোনোভাবে প্রভাবিত করেছিলেন যেন বাবার সাথে প্রসঙ্গ নিয়ে এখন অন্তত আলোচনা না হয়, তাহলে হয়তো জিনিসটা পিছিয়ে যেতে পারে? সত্যি কথা বলবেন?
আমি
বলি কি, তথ্য সবসময় স্পেসিফিক দিবেন। আমি তো মানুষ রে ভাই, আমি যে ঢুকি একজন মানুষের মধ্যে, তারও তো একটা ঢোকার লিমিটেশন থাকে। স্রষ্টা আমাকে সাহায্য করে বিধায় ঢুকে হয়তো বাইর করে নিয়ে আসতেছি কথাগুলো, সবসময় তো সম্ভবপর হয় না। এই যে একটাই জিনিসটা, এই তথ্যটাই যদি না দিতেন তাহলে আপনার বাবাকে অনেকে ভুল বুঝে থাকতো এই মুহূর্তে, যে তাহলে কেমন বাবা যে হঠাৎ করে সিদ্ধান্ত নিল। আমি জানি না যে ফাইনালি আপনাকে নিয়ে বাড়িতে উঠেছিল নাকি অন্য কোথাও গেছিল, যদি অন্য কোথাও যেয়ে থাকে, এখানে যদি খারাপ কিছু হয়ে থাকে, তাহলে তো স্বাভাবিকভাবে আমার শ্রোতা বন্ধুরা চিন্তা করবে যে বাবা নাই, সিদ্ধান্ত নেওয়ার সময় এই এত বড় একটা সিদ্ধান্ত মেয়েকে উঠিয়ে দিল ওদের হাতে, আদৌ ঠিক হলো কি ভুল হলো সেটা নিয়ে তারা ভাবলো না। আপনার কথা অনুযায়ী সে ভাবনাটা সুযোগই আসেনি। আসলে ব্যাপারটা কি হয়েছে, যখন আপনি সেটেল ডাউন হওয়ার স্বপ্ন দেখতেছেন যে না ফাইনালি তার বাসাতে চলে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, তখন আপনি আর চান্স নিতে চাননি, আপনি আপনার বাবাকে একরকম, আপনার মাকে এবং আপনার বোনকে বুঝিয়ে বাবাকে জানাতে দেননি। এই যে ট্রিক্স গুলো খাটাচ্ছেন, সেগুলো কিন্তু আপনি না বললে তো আমাদের সামনে জিনিসগুলো প্রকাশ হবে না। তারপর কোথায় গেলেন ফাইনালি তাদের মাধ্যমে?
আমি তখন মানে শুধু ভেবেছি যে কোনো ভাবে একলাসকে আমার দরকারি,
বুঝেছি বিধায় তো আমি ঢুকে গিয়ে আপনার কাছ থেকে কথাটা বাইর করলাম।
জি জি।
এখন ওরা নিয়ে গেল কোথায় সেটা বলেন এবার।
ওরা তখন আমাকে, তখন ওই দিন হরতাল ছিল, আমাকে একটা অটো রিক্সা ওরা ভাড়া করে নিয়ে আসছে, নিচে রেখে এসেছিল, ওই রিক্সাটা করে আমাকে নিয়ে যাচ্ছিল উত্তরার দিকে। এরপর উত্তরা কাজী অফিস পার হয়ে গেছে, আমি বললাম যে কি ব্যাপার, এই কাজী অফিসে না বলতেছে না সামনে, এটা বলে টঙ্গি নিয়ে গেছে, টঙ্গি বাটা সিগন্যালের ওদিকে। তারপর ওখানে থেমে তারা আমাকে বলছে যে সঞ্জিদা বাচ্চা তুমি জানো কি না, তুমি কি হাদিস সম্পর্কে কিছু জানো? তা বলছে জি জানি, আমি কোরআন শরীফ পড়তে পারি। তখন বলতেছে যে বাচ্চা পেটে থাকলে কখনো বিয়ে হয় না, এটা হাদিসে নাই, বিয়ে হয় না, আর হচ্ছে তোমার এই 2 মাসের বাচ্চা নিয়ে আমরা বিয়ে করাতে চাচ্ছি না, আমাদের মান সম্মান থাকবে না, এলাকায় নিয়ে গেলে আমাদের, আমরা খুবই মানে সবাই চেনে, এই মাথা থেকে ওই মাথা সবাই চেনে, আমাদের কোনোভাবেই মান সম্মান থাকবে না। তখন তারা আমাকে এক পর্যায়ে মানসিকভাবে এক পর্যায়ে এমনভাবে বলল, আমি তাদের কথায় রাজি হয়ে গেলাম বাচ্চাটা অ্যাবর্শন করার জন্য, যে বিয়ে যদি না হয় তাহলে এই বাচ্চা দিয়ে আমি কি করব, আমার তো স্বীকৃতি দরকার, আমার এক ক্লাসের বউ হওয়া দরকার, ওর বাড়িতে ওঠা দরকার, আমি আমার একটা সংসার লাগবে, আর এই ওর সাথে যদি আমার বিয়েই না করায় তাহলে এই বাচ্চা তো আমার অবৈধ, এই বাচ্চা দিয়ে তো আমি কিছুই করতে পারবো না। তখন আমি ওদের কথা রাজি হই, রাজি হয়ে ওখানে টঙ্গী মেরি স্টপ ক্লিনিক সেখানে আমাকে নিয়ে যায়। নিয়ে তারা আগে থেকেই কথাবার্তা বলে আসছে, হয়তোবা কথার ভাবে বোঝা গেছে, আমি যাওয়ার সাথে সাথে জাস্ট ঠিকানা একলাস মানে একলাসের নাম ঠিকানা সবকিছু দিয়ে আমাকে স্ত্রী পরিচয় দিয়ে ওখানে আমার একটা সিগনেচার নেয় যে অজ্ঞান অবস্থায় করবে যাতে আমার কোনো পেইন না হয়। তারপর আমাকে রুমে নিয়ে যায় ডাক্তার সঞ্চিতা মানে যে ডাক্তারটা আমার অ্যাবর্শন করায়। আরো অনেকে মানে ই ছিল নার্স, তারপর কাউন্সিলার, অনেক আপা ছিল। তারপর তারা আমাকে নিয়ে যাওয়ার পর আমাকে একটা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দেওয়ার পর আমি 5 মিনিটের মধ্যে আমি কিছুই মানে দুনিয়া থেকে হারিয়ে গেছি, আর কোনো কিছুই মানে জ্ঞান নেই। এরপর আমি 3 ঘন্টা পর আমার জ্ঞান ফেরার পর আমি দেখি যে আমি অন্য একটা রুমে শুয়ে আছি, মানে অন্য একটা কেবিনে, যেখানে শুয়েছিলাম সেখানে নাই। তারপর দেখি ফ্যান ঘুরছে, তাকাতে পারছি না, হাত পা নড়াতে পারছি না, নিচ তেজ আমার শরীর নড়তে পারতেছি না। এখন আমি যখন হালকা একটু তাকিয়েছি তখন একটা নার্স আমাকে দেখে তারপরে একলাসকে বললো যে আপনার ওয়াইফ ফের জ্ঞান ফিরছে। তখন একলাস ওই রুমে আসলো। আসার পর আমি বললাম যে কি ব্যাপার, ভাইয়ারা কোথায়? বলতেছে কাজী অফিসে ওয়েট করছে, তাড়াতাড়ি চলো তোমার জ্ঞান ফিরছে, এখন চলো ওখানে যাওয়া লাগবে। এরপর আমাকে ও কষ্ট করে মানে কোন রকম ধরে টরে নার্স সহ মানে মেরি স্টপের গেট পর্যন্ত আসার পর ও আমাকে বললো যে বউ একটু কষ্ট করে একটু নিচে নামো। নামার পর আমাকে ওই ক্লিনিকের কেচি গেটটা বললো কি এটা ধরে একটু দাঁড়াও, আমি একটু সিএনজি নিয়ে আসি, তাড়াতাড়ি যাওয়া লাগবে। তা বললাম ঠিক আছে। অনেক কষ্টে দাঁড়ালাম, মাথা ঘুরছে, শরীর একদম দুর্বল। পর 10 মিনিট হয়ে যায়, একলাস আর আসে না। এরপরে আমি মোবাইলটা বের করে ফোন দিলাম, ফোন দিয়ে দেখি যে মোবাইলটা বন্ধ। তারপর আমি বললাম যে কি ব্যাপার, একলাসের নাম্বার বন্ধ, মনে করেছি নেটে সমস্যা মনে হয়। এরকম করতে করতে আরো 10 মিনিট গেল, 20 মিনিট পার হওয়ার পর আমি মানে আমার কাছে মনে হয়েছে আমি পদে পদে মানে একটা কথা আছে, এক হাতে তালি বাজেন, আমি পদে পদে ভালোবাসার ভালোবেসেছি, আমি পদে পদে ভুল করেছি, বিশ্বাস করছি প্রত্যেকটা কথা, এত কিছু করার পরেও আমি বিশ্বাস করছি। এরপরে আমি বন্ধ, এরপর আমি বাসায় ফোন করলাম যে আম্মু আমি তো অনেক বিপদে পড়ছি, একটু কি আসবা? তা আম্মু তো বাসায় একা বলতেছে কিভাবে আসবো আমি, কি তোর কিসের বিপদ, তোর না ওদের বাসায় যাওয়ার কথা বিয়ে শাদী হয়ে, তো কিসের বিপদ এখন? আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি একজনকে পাঠাও, যে কাউকে, ভাইয়া বা অন্য কাউকে। তো কেউই নাই। তখন
এই জায়গাতে একটু থামেন, আমরা কি মেঘলা এভাবে দিনের পর দিন এরকম প্রোগ্রাম করতেই থাকব, আর এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটতেই থাকবে? তার মানে কি যে ঘুমের মধ্যে দৌড়ায় না আমরা সকালবেলা ঘুম মানে ঘুমের মধ্যে কিন্তু বুঝতে পারি যে ঠিক এগুতে পারছি না কিন্তু দৌড়াচ্ছি, ঠিক সেই রকমই কি প্রচেষ্টা আমাদের, যেটার কখনোই কখনো আলোর মুখ দেখবে না, কখনোই কোনো সমাধানের দিকে যাইতে পারবো না, প্রতিদিন প্রতি মুহূর্তে এরকম ঘটনা ঘটতেই থাকবে। এই যে সঞ্জিতা যার জীবনের কথাগুলো বলছিল, শুধুমাত্র একটু ইমাজিন কর যে ওই ক্লিনিক, যে ক্লিনিকের কথা সঞ্জিতা বলল সেটি হচ্ছে মেরি স্টফস টঙ্গি, সেই ক্লিনিকের কেচি গেটের টা ধরে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, যে মেয়েটির সবে মাত্র অ্যাবর্শন হয়েছে তার যাকে সে স্বামী হিসেবে কল্পনা করে, যার সাথে এখন বৈবাহিক সম্পর্ক হতে যাচ্ছে, তার নাকি কাজী অফিসে নাকি তার আত্মীয় স্বজন বসে আছে, সে তার জন্য সিএনজি আনতে গেছে, দিয়ে সে হারিয়ে গেছে। এই যে অবস্থাটা একটু কল্পনা কর যে সে কেচিগেটের এক হাতল ধরে দাঁড়িয়ে আছে, এর চাইতে অসহায়, এর চাইতে দুর্বিষহ, এর চাইতে জঘন্যতম পরিস্থিতি একটা মানুষের জীবনে কি আসতে পারে? কিন্তু আমরা সকাল হলেই বেমালুম সবকিছু ভুলে যাব, সকাল হলেই আবার আরেকটি সঞ্জিতা তৈরি করার জন্য ব্যস্ত হয়ে যাব, ছেলেদের পক্ষ থেকেও এবং মেয়েরা যারা শুনছি আমরা তাদের পক্ষ থেকেও। বন্ধুরা আমি একদম তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, একটু কি এই বিষয়ে একটু কি সেকেন্ড থট দেওয়ার আর সুযোগ নাই? তোমরা তোমাদের সমস্ত জায়গা থেকে, আমি একদম দাবি নিয়ে বলছি, যে দাবির জায়গাটা তৈরি করে দিয়েছো তোমরা দিনের পর দিন, বছরের পর বছর, হয়তো এর আগে একটা চ্যানেলে ছিলাম, এখানে প্রায় সাত আট মাস অতিক্রান্ত হয়েছে, তোমরা এই জায়গাটা আমাকে দিয়েছ। তোমরা প্রতিজ্ঞা করো এখন এই মুহূর্তে যে এই রকম পরিস্থিতির ভেতর দিয়ে যাওয়ার কল্পনাও কখনো করবে না, যাতে করে সঞ্জিদার মতো ওই মেরি স্টোপসের ক্লিনিকের ওই গেট ধরে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে হয়, বিস্ফোরিত নেত্রে সামনের দিকে হতাশার মতো তাকিয়ে থাকতে হয় যে মানুষটা আদৌ সিএনজি নিয়ে ফিরে আসবে সে প্রতীক্ষায়। তারা কখনোই ফিরে না। সমাজের এই নপুংসুক অন্ধকারময় এই মানুষগুলো কখনোই ফিরে আসে না, কখনোই শক্ত করে বিপদের সময় হাতটা ধরে না। আমি চাই তোমাদের কাছ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে দেখা। আমি চাই যে তোমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে এবং প্রতিজ্ঞা করে বলছো যে আমার দ্বারা এ ধরনের ঘটনা কখনোই ঘটবে না। যারা পুরুষ তারা কখনোই ক্লাসের ওই চরিত্রে নিজেদেরকে আবির্ভাব ঘটাবে না। যারা মেয়েরা শুনছ তারা কখনোই এই রকম পরিস্থিতির মুহূর্তে পড়তে পারো, এরকম সিচুয়েশন কখনোই করবে না। এবং আমি আমি দেখতে চাই মেঘলা, তুই যখন স্ক্রল করছিস ফেসবুক বা টেক্সট, এ ধরনের প্রতিজ্ঞার কমেন্টস কি আসা শুরু হয়েছে যে আমি নিজে প্রতিজ্ঞা করছি যে আমার আজকে আজকে প্রতিজ্ঞা করছি এ ধরনের আমি সঞ্জিদা হব না, বা ছেলেদের পক্ষ থেকে এ ধরনের প্রমিস কি আসছে আমি প্রতিজ্ঞা করছি আমি ক্লাস কখনোই হব না, আসছে কি এ ধরনের? প্রথম চার পাঁচ জনের নাম বল।
ওকে, ফাহিম লিখেছেন ফেসবুকে যে এই এই টাইপের ছেলেদের জন্য আমরা মূল্যহীন হয়ে পড়ছি।
আমি সেটা চাচ্ছি না, স্পেসিফিক বলতে চাচ্ছি যে আমি এ ক্লাস হব না বা আমি সঞ্জিদা হব না, এ ধরনের প্রমিস কি আসছে এর মধ্যে?
ওকে, ইয়েস। টিপু সুলতান লিখেছেন, হ্যাঁ গুরু আমি প্রতিজ্ঞা করলাম। এবং সোহাগো আছেন যে লিখেছেন, আমরা এরকম ভুল আর কখনোই করব না, কথা দিলাম।
আরো নামগুলো বল, নামগুলো বল।
ওকে, আছেন যেটা বললাম যে সোহাগ এই কথা লিখেছেন, আলামিনও লিখেছেন, নাসির খান এবং মুবিন খান, সিরাজুল ইসলাম, সবাই একইভাবে প্রতিজ্ঞা
বলছেন। এবং আমার ফিমেল লিসনার্স ফ্রেন্ড যারা আছে এখন এই মুহূর্তে, তাদের কাছ থেকে ওই ধরনের প্রতিজ্ঞা চাচ্ছি যে আমি সঞ্জিদা হব না বা আমি একলাস হব না। এবং সঞ্জিদা,
জি গুরু,
আপনি একটি কথা বলছিলেন, সেটি হচ্ছে যে যখন আমার বিয়ে যদি না হয়, একলাসের সংসারই যদি না করতে পারি, তাহলে প্রশ্নকে বাঁচিয়ে রাখি রেখে লাভ কি?
জি,
তাই প্রশ্নর গলা টিপে হত্যা করা এর চাইতে আরো বেশি দুঃখজনক। যে সেই ফতোয়াবাজ যারা ওই সময় ফতোয়া দিয়ে দিল যে পেটের মধ্যে যদি সন্তান থাকে, কেউ যদি সন্তান সম্ভব হয়, তার বৈবাহিক সম্পর্কে যাওয়ার কোনো ইখতিয়ার নাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। ধর্মটাকে ইচ্ছা মতো ব্যবহার করা অসহ্য। আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে বলতে পাজল হয়ে যাচ্ছি। এই 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 প্রেশার, এই পেইন আমি নিতে পাচ্ছি না আর, যে যার মতো ইচ্ছা মতো এই সমাজটাকে, সমাজের রীতিকে, এই ধর্মকে ব্যবহার করতেছে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। একলাস হচ্ছে সেই মানুষ যে আপনার শরীরের গন্ধ নেয়ার জন্য, যে আপনার শরীরকে নিয়ে ইচ্ছা মতো খেলবার জন্য তখন থিওরি দিল যে তুমি আমার বউ, এখন তুমি আমার সাথে বলো কবুল, তুমি বললে কবুল, ফাইনালি ইটস ডান। দেন তার আলটিমেট যে ডেস্টিনি, আপনার শরীরকে নিয়ে নাড়াচাড়া করা, আপনার শরীরকে নিয়ে তার ক্ষুধাটাকে নিবৃত্ত করা, সেই ক্ষুধাটাকে নিবৃত্ত করলো। ফাইনালি এর প্রেক্ষিতে যে ঘটনাটা ঘটলো সেই ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য আবার আরেকটা হাদিস নিয়ে হাজির হলো, যাতে করে আপনাকে অ্যাভয়েশন করিয়ে আপনার ভ্রণটাকে নষ্ট করে এই বিপদ থেকে সে মুক্তি পেতে পারে। টেকনিক্যালি এই কাজটা করিয়ে নিল, তার জন্য আবার আর একটা হাদিস তার মুখ থেকে উচ্চারিত হল। ধর্মটাকে ইচ্ছা মতো নিজের মতো করে যে ব্যবহার করা, এদের ধৃষ্টতা, এদের এ ধরনের উদ্যোগ, আপনার সমস্ত কথা যদি সত্য হয়ে থাকে, আল্লাহ লানত এদের উপরে, স্রষ্টার অভিশপ্ত সৃষ্টি এগুলো। আমরা ধর্মটাকে বুকের ভিতরে লালন করি, মনের একান্ত গহীন জায়গাতে ধর্মের এই বসবাস। স্রষ্টাকে পাগলের মতো আমরা ভালোবাসি, স্রষ্টার প্রত্যেকটি কথা আমাদের কাছে অবশ্যই পালনীয় একটি কর্তব্য। আর স্রষ্টার এই লিখনকে নিয়ে, স্রষ্টার এই রীতিগুলোকে নিয়ে যারা ইচ্ছা মতো নিজের প্রয়োজনে ব্যবহার করে, অভিশপ্ত জীবন তাদের।
জি গুরু, আর একটা কথা বলতে যাচ্ছিলাম, একলাস একলাস আমাকে যে আল্ট্রাসোনোগ্রাম করিয়েছে এবং যে এটা আমার মানে ওষুধপত্র কিনে দিয়েছে, ওর মনে হয়
একটু আমি জানি প্রমিস আসছে,
অসংখ্য অসংখ্য প্রমিস
মেয়েদের মেয়েদের প্রমিস আছে
সব মিলিয়ে আপনি বললেন
আমার কথা একটাই একটা কথা হচ্ছে যে আমি একলাস হব না প্রমিস করার আগে শুধু শুধু টেক্সট বাড়িয়ে লাভ নাই যারা পাঠাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি এই প্রমিসটা লেখা রাখ দিয়ে অবশ্যই চোখ বন্ধ করে নিজের বাবা এবং মায়ের ছবিটা কল্পনা করবেন এক এবং যে যে ধর্মের স্রষ্টার নাম নিয়ে এই কমেন্টসটা ফায়ার করবেন যাতে করে আপনি যদি এই প্রতিজ্ঞাটা আজকের ব্রেকডাউন করেন কখনো ইন ফিউচার তাতে যেন মনে হয় যে এতগুলো মানুষের সাথে আপনার বাবার সাথে এবং আপনার মায়ের সাথে আপনি গাদ্দারি করেছেন আপনি একজন গাদ্দার আপনি একজন ভণ্ড আপনি একটা ফটকাবাজ এই রিয়েলাইজেশন যেন তখন আপনার হয় এবং সর্বোপরি স্রষ্টার নাম নিয়ে যেহেতু এই কমেন্টসটা আপনি ফায়ার করেছেন সেই স্রষ্টার সাথে আপনি বেইমানি করেছেন সেই ব্যাপারটা যেন আপনার রিয়েলাইজেশনে থাকে এই টেক্সটটি লেখা রাখ দিয়ে অবশ্যই এই ধরনের মাইন্ডসেট নিয়ে তারপর আপনি এই প্রমিসটা করবেন যে আমি কখনো একলাস হব না বা আমি কখনো সঞ্জিদা হব না
এক্স্যাক্টলি এবং এই এই ঠিক এই কথাগুলো নিয়েই মানে আমার মেয়ে বন্ধু ছেলে বন্ধু সবাই টেক্সট করছেন এবং
কমেন্ট করছেন
রাইট নুসরাত জাহান আনিকা আক্তার মিম সাইরা সিমন আছেন আমাদের সাথে ওকে মোহাম্মদ সোহাগ আছেন ফয়সাল আতিকো আছেন মেঘ বালিকা তারপরে চক দে আছেন মোহাম্মদ আলমগীর আছেন আলপনা আছেন মিথিলা সুলতানা নিপু আছেন সবাই একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিজ্ঞা করেছেন যে আমি একলাস হতে চাই
আলপনা মিথিলা যারা আছো সবাইকে উদ্দেশ্য করে বলি তোমরা আমার ছোট বোন তোমরা আমার বন্ধু তোমাদের সামান্যতম ক্ষতি আমার পাজরটাকে ভেঙে দেয় তোমাদের সামান্যতম ক্ষতি আমি পাগল প্রায় হয়ে যাই আমি একেবারে করজোড়ে তোমাদেরকে বোনের জায়গাতে রেখে তোমাদেরকে আমার ছোট বন্ধুর জায়গাতে রেখে করজোড়ে অনুরোধ করছি আর দ্বিতীয়বারের মতো এই ধরনের সঞ্জিতার ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তোমাদের মধ্য থেকে আমি আর দ্বিতীয়বার কোনো সঞ্জিতাকে দেখতে চাচ্ছি না বন্ধু আমার বোনেরা আমার তোমাদের কাছে করজোড়ে আমি আমি মিনতি করছি তোমরা যদি যেভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ আজকের রাতে আজকের পর থেকে এ ধরনের ঘটনার জন্য পুনরাবৃত্তি কারো দ্বারা কখনোই না ঘটে সঞ্জিদা আপনার কাছে আসছি বলছিলেন আপনি এক্লাসের যে প্রসঙ্গটি
হ্যাঁ আমাকে আল্ট্রাসোনোগ্রাম করিয়েছে এবং আমাকে ওষুধপত্র কিনে দিয়েছে ও ওর ফ্রেন্ড তারেক তার কাছ থেকে 5,000 টাকা ধার নিয়ে এটা করেছিল তখন আমি তাকে বলেছি যে আচ্ছা ঠিক আছে তোমার এখন সময় ভালো যাচ্ছে না আমি তোমাকে টাকাটা আমার বাবার কাছ থেকে নিয়ে দেব ও বলল ঠিক আছে এরপর ও কি করল সেই টাকাটা আমার কাছে ওর বাচ্চা ওর সব ও খরচ করেছে সেই টাকাটা আমার কাছে দাবি করল যে তারেক টাকাটা পায় দিতে হবে তখন আমার বাবাকে তারেককে দিয়ে ফোন করিয়ে বলল যে আঙ্কেল কিছু টাকা পেতাম ওটা একটু লাগবে তো আমার বাবা বলল কি হ্যাঁ সঞ্জিতা বলেছিল তো আমি তো ওকে টাকাটা ওর মার কাছে দিয়েছি ওর মা দিছে এখন সেই সেই কথার মানে রেকর্ড করে একলাস আমাদের কাছে 2,00,000 টাকা দাবি করছে ওই কথাটুকু রেকর্ড করে বলছে যে আমাদের আমাকেও 2,00,000 টাকা দিয়েছে
আপনার এই প্রসঙ্গে অবশ্যই আসবো সঞ্জিদা এবং আপনার আজকে আপনাকে হট সিটে নেওয়ার পিছনে সবচেয়ে বড় যেটি উদ্দেশ্য ছিল সেটি একটি রেভুলেশন তৈরি করা একটি মাইন্ডসেট তৈরি করা একটি প্রস্তুতির দারুণ একটি জায়গাতে যাওয়া যাতে করে ধরনের একলাসের মতো চরিত্র না আসে এবং তাদের হাত ধরে নতুন করে কেউ সঞ্জিদা না হয় আমার বন্ধুরা প্রমিস করছে এবং তারা তাদের ভাবনাকে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ করে প্রমিসটা করছে যাতে করে ইন ফিউচার কখনোই কোনো পরিস্থিতিতে কোনো ঘটনার মধ্য দিয়ে তাদের এই প্রতিজ্ঞা ভঙ্গ না হয় কারণ তারা ভালো করে জানছে যখন এই প্রমিসটা করছে তারা যখন এই কমেন্টসটা ফায়ার করছে তখন অবশ্যই তাদের বাবা এবং মাকে কল্পনার মধ্যে নিয়ে এই প্রমিসটা করছে যে যত যাই হোক পরিস্থিতি যাই হোক না কেন যত নাজুক পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হোক না কেন আমি কখনো এরকম পরিস্থিতির সামনে নিজেকে বিলীন করে দিব না এই প্রমিসটা চলতে থাকুক ছোট্ট একটা বিরতি নিচ্ছি এখনই ফিরে আসছি আমি
ওকে বন্ধু বিরতি নেওয়ার আগে আমি কিছু টেক্সট এবং এসএমএস পড়ব যেটা আপনারা করছেন এতক্ষণ ধরে আর তার আগে জানিয়ে দিচ্ছি আপনি অনবরত SMS এবং করতে থাকুন এবং ফেসবুকে আমাদেরকে কমেন্ট করতে থাকুন। আর নিয়মটা তো জানিনি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং আমাদের ফেসবুকে যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে ওখানটিতে আপনি অবশ্যই কমেন্ট করবেন। সেক্ষেত্রে আমাদের অফিসের অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, ফেসবুকের ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/thakaifm90.4। সো আপনি অনবরত SMS করবেন এবং যারা আজকে সর্বাধিক SMS এবং ফেসবুকে কমেন্ট করবেন তাদের তাদের মধ্যে দুইজনকে আমরা আগামী সপ্তাহে অবশ্যই 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 আমরা গুরু হিতেশামের সাথে কথা বলার সুবর্ণ সুযোগ করিয়ে দিব। তো দেখি বন্ধুরা যে কারা কারা আছেন আমাদের সাথে এই মুহূর্তে। সোহেল রানা যুক্ত হয়েছেন বরিশাল থেকে, আছেন উজ্জ্বল ফরিদপুর থেকে, লিখেছেন এই গল্প কি শেষ হবে না কখনো, এই রকম ধারা কি চলতেই থাকবে। স্বপ্ন রাজ আছেন নরসিংদী থেকে, উনি SMS করেছেন। শরীফ হাবিবগঞ্জ থেকে লিখেছেন যে হবিগঞ্জ থেকে লিখেছেন আজ আমার মনে হচ্ছে এই রকম এক্লাসের কারণে ওকে প্রকৃত প্রেমিকের দুর্নাম হচ্ছে ওকে, এরকম একটা কমেন্ট উনি করেছেন। এবং আনুজ এন্ড নাজমুল লিখেছেন কাজীপাড়া থেকে, লিখেছেন আমরা কখনো এক্লাসের মতো হব না গুরু। অ্যান্ড মিথি লিখেছেন যে প্রতিজ্ঞা করছি আমি ইনশাল্লাহ কখনো সঞ্জিদা হব না। ওকে, নাজিম আছে নোয়াখালী থেকে, লিখেছেন যে গুরু তোমায় কথা দিলাম এই ভুল পথে আর কখনো মানে কখনোই আমি পা বাড়াবো না। ওকে, ফেসবুকে আছেন তুহিন খান, উনি লিখেছেন যে আই সোয়ার টু গড যে আমি এরকম কখনোই করবো না। নাফিসা খুশবু উনিও সেম কথাটি ব্যক্ত করেছেন, আছেন ফেসবুকে এবং তারা সবাই একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিজ্ঞা করেছেন। সো আমি তাদের জাস্ট নামগুলো পড়ছি ফেসবুকের, ফেসবুকে যারা কানেক্টেড আছেন এই মুহূর্তে। আছেন রাজ আহমেদ, আতিকুর রহমান, নাহিদ সৈকত, ফিরোজ মাহবুব আবু, সাদেক নাইম, আহসান উল্লাহ, নাইম হাসান, নওয়াজ শরীফ, শ্রাবণ মাহমুদ, একলা প্রতীক তোহা, মোহাম্মদ আল আমিন, আনোয়ার পারভেজ আবির, স্বপ্নহীন সৈকত, মোর্শেদ আলম, কামরুজ্জামান শাকিল, মোহাম্মদ হাসান মেহেদি, মাহবুব শামিম, জাহিদ রেজা, খন্দকার হুসেইন, রক শুভ্র, অ্যান্ড আছেন ইমন আহমেদ, আছেন সৈকত মাহমুদ অর্প, ভোরের আলো যুক্ত হয়েছেন, তিতা কে, আছেন পাখি, মাহফুজুর রহমানও লিখেছেন যে কথা দিলাম এক্লাস হব না, কাউকে হতেও দেব না। ওকে, অ্যান্ড সুমন লিখেছেন যে আমি প্রমিস করছি আমি এক্লাস হব না, ইটস ড্যাম শিওর। অ্যান্ড হারুন রশিদ লিখেছেন যে সঞ্জিতা আপুর অনেক কষ্ট, সো প্লিজ আপু কষ্ট পেও না। অ্যান্ড শফিকুল ইসলামও সেম প্রতিজ্ঞাটা করেছেন। সোহাগ আছেন, আছেন মোহাম্মদ মাসুম, আছেন হাজি মোহাম্মদ নিপু, অলোক শফিকুল ইসলামও সেম ভাবে প্রতিজ্ঞা করেছেন, আসাদুজ্জামান মিলনও আছেন, এরকম করে সবাই প্রতিজ্ঞা করছেন এবং আমাদের সাথে যুক্ত আছেন। সো বন্ধু আরো একবার জানিয়ে দিই ফেসবুকে আমাদের সাথে কিভাবে আপনি কানেক্টেড হবেন, আপনি আমাদের ফেসবুকের ফ্যান পেজের অ্যাড্রেসটা তো জানেনই, তারপর আরেকবার জানিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/thakaifm90.4। আর আপনি আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে ঢাকা FM লিখে সার্চ দিলেই আমাদের ঢাকা FM এর পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। সো আবারও রিকোয়েস্ট করছি যে আপনি আমাদের এই পেজটিতে লাইক দিবেন এবং সংযুক্ত থাকবেন আমাদের সাথে সব সময়। আর আমাদের এই পেজটিতে যদি আপনি লাইক দেন তাহলে আমাদের ঢাকা FM 90.4 যে সমস্ত আপডেট আছে সব আপডেট গুলো আপনার প্রোফাইলে টাইম টু টাইম চলে যাবে, আই মিন আপনার ফেসবুক প্রোফাইলে। সো আমাদের কখন কোন সময় কি ইভেন্ট হচ্ছে সবকিছুই আপনি জানতে পারবেন। আর আমাদের এই পেজটি কোনটা ফেক আর কোনটি রিয়েল সেটা আমি বলে দিচ্ছি, মানে কোনটা রিয়েল স্পেসিফিক্যালি সেটা বলছি। আমাদের পেজের লাইকিং এর পরিমাণ হচ্ছে 158,000 প্লাস, তো এটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল and accurate fan page. So nirdidhay apni ei page tite like korte paren ebong ei khan tite dekhchen amader post upload kora hoyeche ajker 2 ghonta age post e upload kora hoyeche ebong lekha ache prana bhalobasha bangladesh ajker otithi sanjida. So ekhane onek bondhu comment korchen, like korchen ebong bondhu apnio same bhabe like ebong comment korte paren, jodio apni like ekbari korte parben kintu comment to apni jokhon tokhon jokhon khushi joto bar khushi apni kortei parchen. So apni kortei thakun আর ইচ্ছে করলে আপনি আমাদের এই পোস্টটি শেয়ার করতে পারবেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। ওকে, দেখি এই মুহূর্তে কারা কারা যুক্ত হয়েছেন ফেসবুকে আমার সাথে। আছেন ফরদিন নিলয়, উনিও লিখেছেন কথা দিলাম ইখলাস আবনা। চঞ্চল কুমার আছেন, মন মোহনা, মোহাম্মদ হাফিজ আহমেদ, শ্রাবণের শ্রাবণের মেঘ, তারপর আছেন সুমন, আছেন এই মুহূর্তে আহসান হাবিব, তুর্য যুক্ত হয়েছেন, ইকবাল হাসান আছেন, স্টার রাজীব যুক্ত হয়েছেন, দেওয়ান মিলনও আছেন, আছেন তানজিনা আক্তার, মুনা, মাসুদ রানা, সাইফ, মাসেফ, আজানা, আহসানুল্লাহ, সবাই আছেন আমাদের সাথে সেম ভাবে যুক্ত এবং সবাই একইভাবে প্রতিজ্ঞা করছেন। আর বন্ধু, আপনি আমাদেরকে SMS করছেন 16260-তে, সো SMS করতেই থাকুন। এবং যারা আজকে সর্বাধিক আমাদেরকে আমাদের কমন SMS পৌঁছে SMS করবেন এবং ফেসবুকে আমাদেরকে কমেন্ট করবেন, সেই দুজন ব্যক্তিকে আমরা আগামী সপ্তাহে অবশ্যই গুরু হিতেশামের সাথে কথা বলানোর সুবর্ণ সুযোগ করিয়ে দেব। এবং আমি জানি সেই সুবর্ণ সুযোগটি কেউ মিস করতে চাইবেন না। আরো একটা ব্যাপার, যারা গুরুর সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান, অনেকেই চান, অনেকে ইচ্ছে পোষণ করেন, আমাদেরকে টেক্সট করেন এবং ফেসবুকেও কমেন্ট করেন, তাদেরকে বলছি যে আমাদের গুরুর সাথে কন্ট্যাক্ট করতে হলে গুরু হিতেশাম নামে একটি ফেসবুক পেজ আছে, একটি আইডি আছে, গুরু হিতেশাম নামে ফেসবুকে একটি আইডি আছে। সো আপনি ওখানটাতে আপনার রিকোয়েস্ট পাঠাতে পারেন এবং কানেক্টেড থাকতে পারেন গুরু হিতেশামের সাথে। ওকে, এন্ড ওকে বন্ধু, সো এইভাবে আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন। আবারও বলছি 16260-তে SMS করুন এবং ফেসবুকে কানেক্টেড থাকুন। ওকে,
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
কত সহজেই আপনি বললেন যে আমার যে বাচ্চাটি আমার সাথে আছে, যার নাম বহু আগে আপনারা ঠিকঠাক করে রেখেছিলেন, প্রথম বাচ্চার নাম হবে প্রশ্ন এবং পরেরটি প্রত্যাশা, যে বাচ্চাকে আমার সাথে রাখবার কোনো আবশ্যকতা আপাতত নাই, যদি আমার সংসারই না টিকে বা আমার যদি ক্লাসের সাথে বিয়ে না হয়। আপনার ওই জায়গাতে থেকে প্রথম কথা, ওইটা আমার ওই ওই পরিস্থিতিটা তো কোনোভাবে আমার কাছে কাম্য না। তারপরেও যদি আপনার জায়গাতে চলে আসে কেউ আপনার ওই জায়গাতে থেকে, একটি ভ্রূণকে হত্যা না করে, একটি মানুষকে গলা টিপে শেষ না করে দিয়ে, একটি সন্তানকে পৃথিবীর মুখ দেখবার আগেই তাকে শ্বাসরোধ করে গলা টিপে মেরে ফেলা রাখ দিয়ে, ঘটনা যখন এইরকম একটি দ্বার প্রান্তে চলে এসেছেন আপনি, যে কোনো কিছুর বিনিময়ে, যে কোনো পরিস্থিতির বিনিময়ে, যে কোনো সমস্যার সাথে যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত, আমি সানজিদা, একটি সত্তা, এ সত্তার বড় একটি অংশ প্রশ্ন, যে আমার হাত ধরে পৃথিবীর আলো দেখবে, যে কোনো মূল্যে তাকে আমি আমার পৃথিবীর আলো দেখাতে চাই, একলাসকে আমি বাধ্য করব, সমস্ত পরিবেশ পরিস্থিতিকে নিয়ে আমি যুদ্ধ করব এবং তাকে বাধ্য করব, যাতে করে যে স্বপ্ন সে দেখিয়েছিল, যে পরিস্থিতির ভেতর দিয়ে আমাকে নিয়ে যেতে বাধ্য করেছিল, সে যেন তার সন্তানের স্বীকৃতি দেয়, সে যেন স্বামী হিসেবে আমার স্বীকৃতি দেয়। এইরকমের শক্তি, এরকমের মানসিক জোর যদি আপনার কাছে দেখতে পারতাম, তুলনামূলকভাবে হয়তো ভালো থাকতাম। কথার এক প্রসঙ্গে আপনি বলেছিলেন সঞ্জিদা, যে আমার বাবা মা আমাকে নিয়ে বেশি স্বপ্ন দেখে, তুলনামূলকভাবে তাদের তিন সন্তানের মধ্যে আমি একটু চালু বেশি, আপনার কথা কোট করে বলছি, কোট অ্যান্ড আনকোট, আমি একটু চালু বেশি, তুলনামূলকভাবে তারা কিছুটা বোকা, আমার ভাই এবং বোন, কসম খোদার তারা আপনার চাইতে অনেক বেশি ভালো। বাবা মার শেষ জীবনে এসে আপনি কিছুটা বুদ্ধিদীপ্ত হওয়ার কারণে তাদের বুড়ো বয়সের অবলম্বন হওয়ার যে স্বপ্ন আপনি দেখছিলেন বা বলছিলেন যে আমি তাদের বুড়ো বয়সের অবলম্বন হতে পারি, কিন্তু তাদের জীবনটা থেকে অনেক ভালো মুহূর্ত কেড়ে নেওয়ার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা হচ্ছেন আপনি। এবং তাদের বয়সটাকে যদি এক লহমায় 20-30 বছর বয়স বাড়িয়ে দেয়, তাদের আয়ুটা যদি কাট করে 60 বছর থেকে 40 বছরে নামিয়ে নিয়ে আসে, সেটার জন্য দায়ী কিন্তু আপনি। আর এগুলো করেছেন শুধুমাত্র আপনার বাবার ভালোবাসা এবং মায়ের সরলতার সুযোগ নিয়ে। ধিক আপনার এই বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনাকে, ধিক জানাচ্ছি আপনার এই অনেক বেশি শার্পেন আপনি এই কোয়ালিটিকে। এই যে শার্পেন কোয়ালিটি, এই যে আপনার বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনা, এই যে আপনি অনেক বেশি চালু, সেটি আপনাকে সবসময় চালনা করেছে একটি নেগেটিভ দিকে। এবং আপনি এমনই একজন মানুষ, নিজের ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে, নিজের ভালো লাগাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে গিয়ে আপনি সমস্ত মানুষগুলোর ইমোশন নিয়ে ইচ্ছা মতো খেলেছেন, সমস্ত মানুষের ভাবনাকে নিয়ে ইচ্ছা মতো খেলেছেন, সমস্ত মানুষের স্বপ্নগুলোকে ইচ্ছামতো চুরমার করেছেন। এই হচ্ছেন আপনি সঞ্জিদা। আপনি অনেক বেশি আত্মকেন্দ্রিক, আপনি অনেক বেশি নিজের পছন্দকে প্রাধান্য দেওয়ার মতো একজন মানুষ। আজ অবধি যত বছর বেঁচেছেন আপনি, তার বেশিরভাগ সময় দিয়েছেন শুধুমাত্র আপনার স্বপ্নকে লালন করার জন্য, শুধুমাত্র আপনার স্বপ্নকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। বিনিময়ে আপনি আপনার বাবাকে, আপনার মাকে, আপনার ভাইকে, আপনার বোনকে, তাদের সবার স্বপ্নকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। আপনার জায়গা থেকে যে কষ্টের জায়গাগুলোতে আপনি এসে পড়েছেন একান্ত নিজের স্বেচ্ছাচারিতার জন্য, একান্ত নিজের ভালো লাগাগুলোকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, আপনার জন্য আমার অনেক বেশি সহমর্মিতা। এই জায়গা থেকে কিভাবে আপনাকে পরিত্রাণ করা যায় সে চেষ্টা আমার মধ্যে পরিপূর্ণভাবে থাকবে, দারুণভাবে কাজ করছে। কিন্তু আপনার এই যে আপনার মায়ের সরলতা, আপনার বাবার ভালোবাসা, সমস্ত কিছুকে ইচ্ছামতো আপনি ব্যবহার করেছেন, সেই জন্য আপনাকে আমি প্রচণ্ডভাবে ধিক জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে লাখ লাখ মানুষকে সাথে নিয়ে। আর সবচেয়ে বড় বেশি কষ্ট পাচ্ছি, একটি মেয়ের জীবনে পূর্ণতা আসে না যদি সে কখনো মা হতে পারে। চোখ বন্ধ করুন সঞ্জিদা, চোখ বন্ধ করুন। যে প্রশ্নের সাথে আপনি সবসময় আড়ালে আবডালে অবচেতন মনে কথা বলতেন সঞ্জিদা, সেই প্রশ্ন দেখেন রক্তে মাখামাখি অবস্থায়, এবং আপনি মনে হয় সেই মা যে মা গলা টিপে হত্যা করেছে তার সন্তানকে। এর চাইতে পাপিষ্ঠ কাজ, এর চাইতে দুঃখের কাজ, এর চাইতে কষ্টের কাজ আর পৃথিবীতে আছে বলে আমার জানা নাই। সঞ্জিতা, বহুদিন আপনার এই প্রশ্নকে আপনি আপনার ভার্চুয়াল লাইফে আপনি মনে মনে হয়তো কখনো দুধ খাইয়েছেন, কখনো হয়তো তার গোসল করিয়েছেন, কখনো তার মাথাটা মুছিয়ে দিয়েছেন, তার নানা নানা হাত পা নিয়ে যখন আস্তে আস্তে হাঁটা চলা শিখেছে নিজের আঙ্গুলটা বাড়িয়ে দিয়েছেন, কখনো হয়তো আদর করে বলেছেন যে মা এত দুষ্টমি করে না, আমার কাছে থাকো, কখনো হয়তো আপনার সেই প্রশ্ন গুটিসুটি মরে আপনার বুকের মধ্যে শুয়ে থেকেছে, কখনো হয়তো আপনার আঁচল ধরে টেনেছে। একটা মেয়ের পূর্ণতা পায় যে মায়ের মাতৃত্ব সত্তার মধ্য দিয়ে। আপনি কেমন কুলহাঙ্গার মা, আপনি কেমন পাপিষ্ঠ মা, আপনি কেমন অসহায় মা, সেই মা হয়ে সেই সন্তানটাকে গলা টিপে হত্যা করেছেন, এই হচ্ছে আপনার পরিচয় সঞ্জিতা। কষ্ট হয় না? কলিজার ভিতরে টের পান না এই কষ্টটা? এই অসম্পূর্ণতা আপনাকে এলোমেলো করে দেয় না? বড় বেশি নিঃশেষ মনে হয় না? বড় বেশি কাঙ্গাল মনে হয় না নিজেকে?
জি গুরু,
পরপারে যদি সত্যি এই সব মানুষগুলোর দেখা হওয়ার সুযোগ থাকে, আমি জানি না, স্রষ্টা যদি ব্যবস্থা করে রাখে, আমার মনে হয় দোজকের আগুনে আপনাকে পুড়তে হবে না। সেই মেয়েটির, যে মেয়েটি এখনো ভূমিষ্ঠ নেয়নি, যাকে আপনি একদম গলা টিপে নষ্ট করে দিয়েছেন, মেরে ফেলেছেন শুধুমাত্র সার্ভাইভ করার জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, একলাসের সংসারে যাবার জন্য। আপনি বলছিলেন যে তার পা অলরেডি বের হয়ে এসেছে, যদিও 2-2.5 মাসের মধ্যে কোন রকমের আকৃতি নেওয়ার কথা না, শুধুমাত্র এটি একটি মাংসপিণ্ডের আদলে থাকার কথা, কিন্তু আল্ট্রাসোনোগ্রামের রিপোর্ট বলছে যে অলরেডি তার শরীরের কিছু অবয়ব তৈরি হয়েছিল। সেটাও আপনাকে চেতন অথবা অবচেতন মনে ঘুমের মধ্যে অথবা জাগ্রত অবস্থায় আপনাকে এলোমেলো করে দেয় না, কষ্ট দেয় না, যে তুমি এমন 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 ঠিকৃত কাজ করেছো মা যে তোমার কারণে আমার পৃথিবীর আলো দেখা সম্ভবপর হয়ে উঠল না? এক মায়ের প্রতিদিন পাগল প্রায় ভালোবাসা নিয়ে বড় হয়ে উঠছেন, যাকে আপনার ইচ্ছা মতো ব্যবহার করেছেন, আর একজন মা হয়ে এই সন্তানটাকে জন্ম নেওয়ার আগে শেষ করে দিয়েছেন। ইথারে হয়তো পৌঁছে যাবে আপনার কথা সঞ্জিতা সেই প্রশ্নের কাছে, প্রশ্নকে কি বলবেন আপনি? যদি বলে যে মা আমার কি দোষ ছিল, কি ভুল করেছিলাম আমি, যে সমগ্র পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছ তুমি, আমারও বড় স্বপ্ন ছিল মা তোমার হাত ধরে পৃথিবীটাকে দেখব, দুহাত ভরে পৃথিবীর আলো বাতাসকে গায়ে মেখে আমিও পৃথিবীতে বড় হব, আমিও গর্ব করে বলবো যে আমার মা সঞ্জিতা, যে সঞ্জিতাকে আমি খুব ভালোবাসি। কি বলবেন প্রতি উত্তরে আপনার সেই সন্তানকে?
গুরু, আমি আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছি, যে পাপ আমি করেছি সেটার প্রায়শ্চিত্ত এখন আমাকে করতে হচ্ছে। এ ক্লাসের আরো কিছু কথা আমি তুলে ধরতে যাচ্ছিলাম,
ওর কথায় পরে আসবো।
আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে আমার একটা মেয়ে হবে।
আপনি তো স্বপ্ন বিলাসী না স্বপ্নচারী মানুষ, যখন রিয়েল বাস্তবের সামনাসামনি পড়লে তখন তো সবকিছুকে পায়ে ঠেলে দিলেন।
কিন্তু আমি নিজের স্বার্থর কথা চিন্তা করে আমি আমার
এক্স্যাক্টলি প্রচন্ড রকমের স্বার্থপর মানুষ আপনি।
আমি আমার বাচ্চার কথা চিন্তা করি নাই কখনো।
এরকম রিভার্স থিংকিং করা যেত না সঞ্জিতা তখন, যে ঠিক আছে আই উইল সার্ভাইভ উইথ মাই ডটার, যেভাবে হোক তাকে আমি পৃথিবীর আলো দেখাবো, আর এ ক্লাস তুই যত বড় জাদ্রেল হোক না কেন, তুই যত বড় ভণ্ড হোক না কেন, আমার মেয়েকে সাথে নিয়ে ফাইট করব, পৃথিবীর সর্বোচ্চ জায়গাতে আমি গিয়ে দাঁড়াবো তোর জন্য, যাতে করে তুই বাধ্য হোস আমাকে পক্ষান্তরে আমার মেয়েকে তার পিতৃত্বের এই পরিচয় দিতে, স্বীকৃতি দিতে। ভাবা যেত না, কিন্তু এই পথটি অনেক বেশি কণ্ঠকাকীর্ণ, এই পথটি অনেক বেশি বন্ধুর, অনেক বেশি কষ্টের, তাই শর্টকাট উপায় খুঁজলেন। ঠিক আছে, সন্তান তো পরেও পাওয়া যেতে পারে, যদি ফুলের বাগান থাকে ফুল তো ফুটবেই, অন্তত এই ফুলটা নিঃশেষ হয়ে যাক, আমি আগে আশ্রয় নিয়ে ক্লাসের পরিবারে, আল্লাহ যদি আপনার দিকে ক্ষুধা না করুক মুখ তুলে না থাকায়, যদি কখনো যদি মায়ের এই ক্ষুধা নিবৃত হওয়ার সুযোগ না পান, ভবিষ্যতে হয়তো সংসার হবে, কিন্তু এই এই জীবনে যদি মা ডাক শোনার সৌভাগ্য আর না হয়, এই জীবনের আর কোনো মূল্য আছে সঞ্জিতা?
না গুরু, আর আমার জীবনের সবই শেষ, আমার মনে হয় না যার কখনো কোনো সংসার হবে, কোনো মানে আমি মা হব বা কোনো সন্তান আমার কোলে আসবে এটা এখন আর আমি ভাবি না। আমি শুধু যারা আমার সাথে অন্যায় করেছে আমি তাদের শাস্তি চাই। এখন আমার আর কোনো কিছু চাওয়ার নাই, আমি অনেক কষ্টের মধ্যে আছি, অনেক স্ট্রাগল করছি একা একা, আমার ফাদার মাদার এর সাপোর্ট আমার লাইফ থেকে চলে গেছে, এখন বর্তমানে একটু একটু পাচ্ছি যখন আমি একদম অসহায় হয়ে পড়েছি। আমার দুই একটা বন্ধু বান্ধব, আমার একটা কাজিন শ্রাবণ ভাই, সে আমাকে অনেক হেল্প করে, আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, উকিলের কাছে এখানে সেখানে, যেখানে আমি যে বিচার পাবো। তারপর অ্যাবোশনটা হয়ে যাওয়ার পর আমি যখন বাসায় আসি, আসার পর আমার মানে বাসায় ব্যাপারটা জানতে পারে, তখন আরো বেশি খাওয়া দাওয়া রান্না বাড়া সব বন্ধ হয়ে যায়। আমার মার কোনো মানে বাসায় কোনো খাওয়া দাওয়া নেই।
স্বার্থের জন্য আপনি কতখানি নিরঙ্কুশ হতে পারেন, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কত কত বেশি আপনি হিংস্র হতে পারেন আমি অবাক হয়ে যাচ্ছি। শুধুমাত্র এই ক্লাসে সংসারে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বিধায় নিজের বাপকেও জানানোর প্রয়োজন মনে করলেন না, যে তাদেরকে সাথে নিয়ে আপনি কোথায় চলেছেন। বাপ হয়তো অনেক বেশি পরিণত, পৃথিবীটাকে অনেক বেশি দেখেছেন, তিনি হয়তো বলতে পারতেন যে এইভাবে তো কোনো সংসারে নিয়ে যাওয়ার কথা না, আর গেলেও কোথায় যাচ্ছ আমি জানি। সমস্ত মানুষগুলোকে অন্ধকারে দেখে যখন মনে হয়েছে যে না এভাবে তো আপনি আপনার মতো করে ভেবে নিচ্ছেন, কিন্তু আপনি তো জানেন না যে আপনার ফাইনালি জায়গা কোথায় হবে। ক্লিনিকের বারান্দায় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, আর স্বামী হিসেবে যাকে মেনে নিয়েছিলেন সে আপনাকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে, এটা তো আর আপনি জানেন না। কিন্তু বাবাকে জানালে পাছে না আবার আমার এই প্রোগ্রামটা পিছিয়ে যায়, পাছে না তার সাথে সংসারে ঢোকার রাস্তাটা আবার রুদ্ধ হয়ে যায়, অনুষ্ঠান করো এই করো সেই করো, বাবা হয়তো ভালো ভালো কথা বলবে, তাতে হয়তো আমার এই সংসার সাজানোর জায়গাটা অনেক বেশি কমে যাবে, তার কাছাকাছি আসা তার সাথে ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তটা আরো বেশি প্রলম্বিত হয়ে যেতে পারে, পিছিয়ে যেতে পারে স্বার্থপরের মতো। তার বাবা যায় যে বাবার কথা বলছেন আপনি শ্রদ্ধা করেন, এটাকে শ্রদ্ধা করা বলে, এটাকে ভালোবাসা বলে সঞ্জিতা, যে তাকে জানানোর প্রয়োজন মনে করলেন না, হাত ধরে ছুটলেন।
এরপরে বাবা যখন জানতে পারলো তাদেরকে আবার ফোন করলো, ফোন করার পর তার ভাই সাইফুল আমার বাবাকে বলে কি আপনার মেয়ে কোথায় কার সাথে কি বাঁধাইছে কার সাথে যে ফেলছে এইসব ব্যাপার আমরা কি জানি।
লজ্জা করেনি তখন আপনার? লজ্জা করেনি? এত শার্প হয়ে লাভ কি, এত স্মার্ট হয়ে লাভ কি? জন্মদাতা পিতা মাতাকে যার জন্য প্রতি মুহূর্তে অপদস্থ হতে হয়, যে বাবাকে শুনতে হয় যে কোথায় কোথায় কি বাঁধিয়ে এসেছে আপনার মেয়ে, ছি লজ্জা হয়নি তখন আপনার? আপনার এই স্মার্টনেসের জন্যই আপনাকে নিজের কপাল পোড়াতে হয়েছে নিজেকে। ইভেন এত কিছু ঘটনার পরেও যে বাবাকে অন্তত পরামর্শ করাটা আপনি প্রয়োজন মনে করেননি, যে তার কারণে আপনার সংসারী হওয়াটা পিছিয়ে যেতে পারে চিন্তা করে, ফাইনালি যখন আপনার কারণে বাবাকে এই প্রসঙ্গগুলো শুনতে হচ্ছে, লজ্জা হয়নি আপনার? কষ্ট হয়নি আপনার? কষ্ট পাইছিলেন কি সঞ্জিদা? আপনি বলেন যে কত কেমন কষ্ট হয়েছিল আপনার কন্দেহি?
আমি এখন পর্যন্ত কষ্ট পাচ্ছি, সবার কথা, আমার ফ্যামিলির কথা চিন্তা করে, আমার বাচ্চাটার কথা চিন্তা করে, আর আমার আজকের এই পর্যায়ে আসা একমাত্র কারণ আমার বেবিটা হয়তো নষ্ট হয়ে গেছে, তার অভিশাপ, এটা আমি কোনোদিন শুধরাতে পারবো না, আমার জীবন কখনোই ঠিক হবে না। তারপরে আমার বাবাকে বিভিন্নভাবে অপমান করে করার পর বাবা বলল যে ঠিক আছে আমাদের ব্যবস্থা তো আমরা করব। সেটার পর ওরা চিন্তা ভাবনা করলো যে হয়তো বা আমরা কোনো মামলা মোকদ্দমায় যাই কিনা, তখন আমার ফাদারকে বলল যে ঠিক আছে আপনারা সন্ধ্যার সময় আসেন আপনাদের সাথে কথা বলি। তারপর অন্ধকারে কোন গ্রামে যেন কোথায় আমার বাবা মাকে নিয়ে গেছে, সাথে একটা আঙ্কেল গিয়েছিল পরিচিত আব্বুর, সেখানে এক অফিসে বসে তারা বিয়ে শাদির কথা বা আমার কোনো লাইফের কোনো কোনো কিছু না বলি তারা বলছে যে কিছু টাকা পয়সা দিই ক্ষতিপূরণ ভাবে নিয়ে চিকিৎসা করিয়ে ওকে কোথাও বিয়ে দিয়ে দেন। তখন আমার বাবা বলল যে আমি কি মেয়ের ইজ্জত বিক্রি করতে আসছি এখানে, আপনারা এসব কি বলেন। সে ওখান থেকে চলে আসলো, চলে আসার পর বাসায় এসে যখন আমাকে বলল আমি একদম মানে কি করব পৃথিবীতে বেঁচে আছি মানে মরে যেতে ইচ্ছে করছিল, তখন আমার এক ফ্রেন্ডকে আমি আমার কলেজের ফ্রেন্ডকে শেয়ার করলাম তানভীর, সে আমাকে বুদ্ধি দিল যে তুমি একলাসকে এখন আটকাতে পারো একটা কথা বলে, ওকে বলো যে তোমার বেবিটা নষ্ট হয়নি রয়ে গেছে। তখন আমি ওর কথা মতো একলাসকে ফোন করে, একলাস রিসিভ করে না, এরপর আমি একটা মেসেজ করলাম যে ক্লাস আমার বেবিটা পড়ে নাই, তোমাদের অনেক চালাকি করতে চাইছো কিন্তু বেবিটা পড়েনি, পরে তখন একলাসের তো মাথা নষ্ট কি করবে। তখন সে আমার সাথে আবার যোগাযোগ করা শুরু করলো, সে বলল যে চলো তুমি আর আমি বিয়ে করব আবারও বেবিটা নষ্ট করার জন্য আর কি, কিন্তু আমার ভিতরে তো বেবি নাই, আমি ওকে কৌশলে আনার জন্য যে ওকে একটা সাজা দেওয়া যায় কিনা। তারপর ওর প্রতি আমার ভালোবাসা কিন্তু রয়ে গেছে, বিন্দুমাত্র কমেনি, এত চিটারি করলো, এত আমার সাথে প্রতারণা করলো, তারপরও কিন্তু বিন্দুমাত্র, আমি তখনও স্বপ্ন দেখছি যে আমি ওর সাথে বিয়ে করব, প্রয়োজনে আলাদা চাকরি বাকরি করে দুইজনে থাকব, তারপরও আমি আশা ছাড়িনি। এরপরে ক্লাস আমার সাথে যোগাযোগ আবার শুরু করলো পুনরায়, ভাবলো যে বাঁচতে হবে। তারপর 20 তারিখে আমাকে বললো যে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবে বাচ্চাটা ঠিক মতো আছে কিনা, তা আমি ওকে বললাম যে আমি তো অসুস্থ আর তুমি একটু কষ্ট করে আমার বাসার কাছাকাছি আসো, পরে ও তো আসলো কারণ ওর তো মানে মনের মধ্যে শয়তানি। এর ভিতরে আসার পর আমি বললাম যে আমি তো সিঁড়ি দিয়ে নামতে পারছি না, তুমি একটু উপর পর্যন্ত আসো, বাসায় কেউ নাই, ও তাও আসলো, মানে ওর যে কোনো মূল্যে এটা আবার নষ্ট করতে হবে। আসার পর তখন যখন উঠবে তখন আমি আমার মাকে বললাম যে মা, আমি অনেক কষ্টে ওকে আনতেছি, তুমি ওকে যেভাবে হয় আটকাও, না হলে আমি ওকে ছাড়া বাঁচবো না, লজ্জা সরম সব কিছু বাদ দিয়ে ভালোবাসার কারণে।
আর ভালোবাসা এটাকে, এটাকে ভণ্ডামি বলে, এটাকে এটাকে নোংরামি বলে, ভালোবাসা এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা কখনো এরকম এমবারাসিং কোনো অ্যাটিটিউড দিয়ে তৈরি হয় না। ভালোবাসা অনেক মহান জিনিস, ভালোবাসা তৈরি করার জন্য মহান মানুষ হতে হয়। ভালোবাসা ধান্দাবাজি, ভালোবাসা স্বার্থপরতা দিয়ে হয় না। আপনি একজন প্রচন্ড রকমের স্বার্থপর মানুষ, যে শুধুমাত্র নিজের ভালো লাগাকে বুঝে, যে শুধুমাত্র নিজের ভুক মেটানোর জন্য পাগল হয়ে থাকে, সে ভুকটা মনের হোক বা শরীরের হোক, এটাকে ভালোবাসা নাম দিয়ে ভালোবাসাকে গালি দেওয়ার কোনো মানে হয় না সঞ্জিতা। এই জিসম এ শরীর শুধুই বুঝে ক্ষুধা ক্ষুধা নিবৃত করতে, হয় মনের ক্ষুধা মিটুক অথবা শরীরের ক্ষুধা মিটুক, এটাকে ভালোবাসার নাম আপনি কখনোই দিতে পারেন না। আর এই ক্ষুধা মিটানোর জন্য আপনি চাইলে আপনার বাবার বলি দিতে প্রস্তুত আছেন, আপনি চাইলে আপনার মায়েরও বলি দিতে প্রস্তুত আছেন, আপনি চাইলে আপনার ভাই বোন সকলের বলি দিতে প্রস্তুত আছেন। আর আপনি চেয়েছিলেন হয়তো গুরু হেতেশাম নিজেকেও বলি দিক আজকে এই স্টুডিওতে, এটা কখনোই সম্ভব না। কারণ আমি ব্যক্তি মানুষ এখানে বসি না, যে সত্তাটা এটা বসে সেটা হচ্ছে লাখ লাখ মানুষকে রিপ্রেজেন্ট করে। আমি আপনার দুঃখ কষ্ট বা অসহায়ত্বের কারণে এগুলোকে আমি ভালো বলতে পারি না, এগুলো অন্যায়, এগুলো একটা অসুস্থ মানুষের কাজ। এটা হচ্ছে নিরঙ্কুশ ভাবে যারা ধান্দাবাজি করে, নিজের স্বার্থের জন্য বাঁচে, নিজের প্রয়োজনের জন্য বাঁচে, তাদের কাজ। এটাকে আমি কখনোই বলতে পারি না যে আপনি ভালো কিছু করেছেন, আপনি ভালোবাসার পূজারী। ভালোবাসার পূজারীর জন্য ভালোবাসার পূজা দিতে গিয়ে তাকে ভালোবাসার পূজারী হতে হয়, সে পূজারী আপনি কখনোই না। এবং ফাইনালি আপনার এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে যাচ্ছে মেঘলা। এবং আমরা জানি যে এরই মাঝে এসব নিয়ে অনেক টানাপোড়ন হয়েছে এবং আপনি নারী নির্যাতনে এটা নিয়ে আপনি মামলা করেছেন। মামলা করাটা কতদিন হলো?
মামলা করেছি 28 তারিখে, মার্চ মাসের 28 তারিখে
2013।
জি
আচ্ছা, বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি যে আমাদের ভালোবাসার বাংলাদেশের টিম পুরো ব্যাপারটাকে নিয়ে একেবারে সরজমিনে ইনভেস্টিগেট করেছে। কি হয়েছিল, কে কিভাবে এই বিষয়টির সাথে জড়িত ছিল, কার ভূমিকায় বা কতটুকু ছিল, আমরা আপনারা নিজেরাও জানেন যে আমরা আমাদের নিরপেক্ষতা ধরে রাখার স্বার্থে, নিরপেক্ষতার জায়গাটি স্পষ্টত করার স্বার্থে আমরা দুই পক্ষের সাথে কথা বলার চেষ্টা করি। এখানে যেমন সঞ্জিতা নিজের পক্ষ থেকে কথা বলছেন, এক্লাসের পক্ষ থেকে কোনো কিছু কথা বলার আছে কি না আছে সে ব্যাপারগুলোও কিন্তু অনেক সময় বক্তব্যে দাবি রাখে। সেই কারণে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এক্লাসের সাথে, এক্লাসের বাবার সাথে, এক্লাসের বড় ভাইয়ের সাথে। যদিও তাদেরকে এখন আমাদের স্টুডিও থেকে ফোনে পাওয়া সম্ভবপর হচ্ছে না, কিন্তু তাদের রেকর্ডেড ভয়েস আমরা নিয়ে রেখেছি। এখন এক্লাসের বাবা এবং এক্লাসের বড় ভাই দুইজনের রেকর্ডেড স্পিচ শোনার চেষ্টা করব এবং তারপর পরই আমরা এই মামলার যে ইনভেস্টিগেশন অফিসার যিনি আছেন, যেটাকে আমরা আয়ও বলি, আবু মিয়ার ভয়েস রেকর্ড, সেটাও আমরা শুনবার চেষ্টা করব। এবং ফাইনালি সঞ্জিতার পক্ষের যে উকিল মাহবুব আলম জজকোর্টের উকিল, তারও আমাদের ভয়েস রেকর্ডিং আছে, সেটাও আমরা শুনব। এবং এই গর্ভপাতের সাথে জড়িত ছিল যে মেরি স্টোপ হসপিটাল টঙ্গী, সেখানকার ডক্টর সঞ্চিতা, এই সঞ্চিতার সাথেও আমরা কথা বলার চেষ্টা করব যে কোন প্রেক্ষিতে উনি অ্যাবরেশনের মতো এই কাজটি করার জন্য উদ্যত হলেন। আমি যতদূর জানি বাংলাদেশের ফৌজদারি আইন এটিকে কোনোভাবেই পারমিট করে না, যদি আমাদের লোকচক্ষুর অন্তরালে অহর্নিশ প্রতিদিন হাজারো ঘটনা ঘটে যাচ্ছে এই ধরনের গর্ভপাতের। এই বিষয়গুলো আমরা একে একে আসব। প্রথমেই আমি আসামি পক্ষ আমি এক্লাসের সাথে কথা বলার চেষ্টা করে, যেহেতু তার সাথে কমিউনিকেট করা সম্ভবপর হয়ে ওঠেনি, তবে আমরা স্টুডিও থেকে চেষ্টা করছিলাম তাদের কারোর সাথে যোগাযোগ করা যায় কিনা, যদিও তাদেরকে যেন সুযোগ করে দেওয়া হয় তাদের মতো করে কথা বলার। ফাইনালি তার বাবা এবং বড় ভাইয়ের সাথে কথা হয়েছিল, সে রেকর্ডেড স্পিচটা এখন শোনাচ্ছি মেঘলা। প্রথমে তার বাবার এবং পরবর্তীতে তার বড় ভাইয়ের, এক্লাসের বাবার স্পিচটা আমরা একটু শুনে নিই।
আমি ছেলের বাপ হাজি মোহাম্মদ মুসলিউদ্দিন, জোতার দোকান হলে চাই চালায় আর তিন চালার মিলে স্টেশনারি মালামাল। স্টেশনারি মালামাল দেবে ওইখানে মেয়েরা সেলসম্যানে কাজ করে, তো মাঝে মাঝে দোকানকে বসে যায় এক ক্লাস বাই এক ক্লাস বাই দেখো। যাইতে দেন কিছুদিন পরে আর মাও যায় দিয়ে একবার ছেলে বানাইলো, তুমি আমার ছেলের মতন এরম এরম তাই বাসায় মাঝে মাঝে কইতো যে একটা এরম এরম আমার একটা বাসার থেকে খাওয়া লাইনে খাওয়ায় আমারে খুব সাদর করে আমার ছেলে এসে সমর্থন করে। তো কইলাম যে বাবার এটা বাইরের লোকে গেলে কোহনের কি এইতাম তো আমরা পাশে থাকলো দেবার। তো যাক ছেলে মানুষ হয়তো মেয়েদের চালে পইরা বেশ কিছু টাকা হ্যাঁ লেনদেন করছে, মনে করেন যে 2-2.5 লাখ টাকার মতন সেই মেয়ে বিয়ে দিব, মানে মেয়েটার মা তুলনা এই সেই মেয়েটার মা এক পুলিশের বউ বেলাম না, চিনি না তো জানি না জীবনে দেখিনি। তো যখন আমি মনে করেন উমরা হজে গেছিলাম এই 3-4 মাস আগে আর কি, আচ্ছা উমরা গেলাম 20 দিনের লাগে, তো আমি আবার এখন এক মেয়ের লাগে বিয়ে তার সমর্থ ঠিক করে কথাবার্তি ফাইনাল করে গেলাম যে স্থানীয় একটা মেয়ে 10 নম্বর সেক্টরে মেয়েরা বিয়ে করছে, আমরা কথাবার্তি বেড়াবেড়ি কমপ্লিট করে আমি হজে গেলাম গা আরে বইলে গেলাম যে টাকা পয়সা যা আছে গুছাও আমরা আবার পরে বিয়ের অনুষ্ঠান করবো। হ্যাঁ তো অনেক অনেক টাকার দরকার, তো অন্তত টাকাগুলি কালেকশন করার দরকার আছে না রে, কয় যে আমি কোনোদিন এক বাস আসিনি রে, এই তো দিতে সেদিন ফোন দিলাম আমার টাকা পয়সা আপনারা দিয়ে দেন দিলে নিছেন, আমার তো এই মনে করেন আব্বাই এই করবো যে বিয়ের তারিখ করবো আমার টাকা দরকার, তো অনেক হ্যাঁ রেবেল ফোন দিছে যে বাসায় আস, তো বাসায় গেলে হ্যাঁ গেছে বাসাতে বন্ধু লুয়ে বাসা কানে মোল্লার টেক দক্ষিণ মোল্লার টেক ঠিকানা কইছে ওইখানে ও গেছে, গেছে মতন হ্যাঁ আটকাইছে আটকা মানে মেয়ের বিয়ে করতে থানাতে দারোগা গিয়ে দক্ষিণ কান্তে হ্যাঁ উদ্ধার করছে করে গে যাক থানার দারোগা ছেলেরা গেল আর বাকি 3 জন আমার মেয়ের দামাই গেল গিয়া ওখানে হ্যাঁ মানে ওই হিসাব করলো যে দেখেন এরকম আনলাম আমরা মেয়ের এক আবর্তন আমার লগে সম্পর্ক আছে অনেক দিনের সম্পর্ক আমার বিয়ে করব আমার বাচ্চা আছে বেড়ে, তো আমি আবল তাবল কওয়া শুরু করলো তো স্যারটা হারা কইল যে ঠিক আছে আব্বা হজে যাওয়ার পরে আমরা স্যার যাই বই একটা সিদ্ধান্ত নিন কি করাব, আচ্ছা ঠিক আছে তো মনে করো আমি বোধহয় এলাম 28 তারিখে না 29 তারিখে এলাম, আমি আসার সাথে সাথে হলাম মামলাইতে, আচ্ছা মামলা ধনির বইল হওয়ার পরে না অনেক দারোগারে আমি দেশ হইলাম, আওয়ার পরে যে এই মেয়ের কোন আত্মীয় আমার একদিন ফোন দিল, ফোন দা করল এরম এরম ভাই আর আপনাকে হাজিসা মসলতি হ তো মসলতি এরম এরম আমার বা বাস্তির সাথে আপনার ছেলের আমার সম্পর্ক, তো সম্পর্ক ভাই আমি আসিলাম যে সম্পর্ক থাকে একটা মেয়ের লোক সম্পর্ক হলে দেখা গেল দেখা জোর পুক আপনি কোনো আসা যায় তো আপনি করতে পারছিলাম গো মুরব্বী গো জানান যে ঘটনাটা যেমন মেয়ের আসা যাওয়া করে আমি ছেলে লক্ষণটা তো বালা দেখা যায় না আইন ভাই একটা বিয়ে করায় শাদি করে একটা আলাপ করার দরকার আছে না, তা আমরা জানলাম না শুনলাম না চিনি না, তা আপনারা ওখানে কইতেছেন যে এই আমার বাস্তির বাচ্চা ওই বইটা ওই তা আবার মামলাও কইলে দিলেন তো ভাই ওখানে করার আমাকে কিচ্ছুই নেই মামলাও হয়ে গেছে গা তখন আপনি লোক কি কথা কইতাম আমি এলাম হজেরতে, তা সাক একদিন দ্বারকা এলো দ্বারকা বেলো গুইলা গাইলে গেল কয়েকদিন মেয়েটা আপনার মাইনা নেন, তাহলে আমিও মায়া মায়া মাইনা নিতে মায়ের ব্যাকগ্রাউন্ডটা মানে হিসাব করতে বুঝবো না মামলা হওয়ার পরে আমি চিন্তা করলাম কি করবো দক্ষিণখান থানার যে চেয়ারম্যান সাহেব আছে তোফাজ্জল ওনারে কারণ ওনার এরিয়ার ভিতরে যখন থাকে গিয়া তোফাজ্জল চেয়ারম্যান বসার পরে যা কইলো যে কি হয়েছে কইলাম ভাই এরম এরম ঘটনা আমাকে তো এই শেয়ারদা কল আচ্ছা ভাই আমি দেখি এগারো ফোন নম্বর আছে এমকি ক্যাশের মধ্যে ফোন নম্বর আপনি চিনেন এগারো এমকি আমি জীবনে দিই ঠিক আছে ফোন করলো চেয়ারম্যান ওই মামলার নাম্বার নিয়ে আর মেয়ের এগারো ফোন দিল যাওয়ার পরে কলে আমি তো আজকাই চাইতাম না আমি কালকার দিন পরে তখন সে অর্থ চেয়ারম্যানে কইলো কোথায় ভাই ঠিক আছে কালকার দিন পরে আসেন, তো পরে গেলাম গিয়ে চেয়ারম্যান আমি বসছি চেয়ারম্যানে বসার পরে মেয়ে আইছে মেয়ের বাপও আসে নাই মাও আইনি মেয়ের গেছে, তো আবার পরে মেয়ের দি গেল কোনার এমনি চিনেন তুমি চিনো কয় না আমার কবাই এমনি চিনে আমি কই না আমি চিনি কয় মেয়ে এটাই তুলো না এর ভিতরে মনে করেন ওই যে আসকো না 3 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব একজন উনি আসছে আইসা এই ম্যাডাম আমার দিকে ছানছাম না ছানছে আমার দিকে মেম্বার আই খারি যেমন ডাকলেছে ম্যাডাম আমার দিকে আপনি টাকা আনছে ফিরে সাইছে সাইছে মতন কয় চেয়ারম্যান সাহেব এটা তো আমগো বাড়িতে বাড়া আছিল, আমগো আসকোনাতে বাড়া ছিল আমগো বাড়িতে। কয় এইটা আমি কত কেলেঙ্কারি দেয়, আমরা দুই নম্বর আনটি হার মারে তো কইতাম ওই এন 2023 সালে উত্তর তুরাত থানায় এরম এক মামলা করছিল এক ছেলের, আর আমগো উত্তরা থানায় কয় যে এরম আমগো এখন আটটা বছর এরম বিরক্ত কইরা যখন দেখছি অসামাজিক কার্যকলাপ করে শেরদা সামাজিক ভাবে আমরা গেলে হৃদয় আনতে খেতাই শেরদা। আচ্ছা ঠিক আছে খেটায় থাকলে অনেক লাগে তোমার খরচপাতি যাই ডোনেশন কিছু আমি লই দিয়ে মজাই দিই। তো আরে চেয়ারম্যানে অনেক রিকোয়েস্ট করছে, কয় না আমি আমরা আইনি যাম, মামলা হয়েছে মামলা হয়েছে। মামলায় চাইলে তো আর কিছু চেয়ারম্যানের করার নাই, কোর্টে মামলা হয়ে গেছে। আমরা মনে করি ছেলে হয়ে রয়েছে।
এভাবেই কথা হচ্ছিল মামলা প্রসঙ্গ নিয়ে, এবং মামলার বর্তমান অবস্থা কি সেটা আমরা জানবো। তার আগে আমরা ইকলাসের যে বড় ভাই তার সাথে আমাদের একটা রেকর্ডেড স্পিচ আছে, সেটা একটু শুনে নি।
আমি ছেলের বাপ হাজি মোহাম্মদ মোসলিউদ্দিন, জুতার দোকান হলে চাইতালাই আর তিন চালার মিলে স্টেশনারি মালামাল। তো স্টেশনারি মালামাল দেবে ওইখানে মেয়েরা সেলসম্যানে কাজ করে, তো মাঝে মাঝে দোকান গিয়ে বসে যায় একলাস ভাই একলাস ভাই গিয়ে খুব।
আমার নাম নজরুল ইসলাম, আমি ছেলের বড় ভাইয়ের। সরাসরি মনে করেন যে এমন নির্লজ্জ কথাবার্তা আমার জীবনে আমি শুনি নাই। হ্যাঁ কইতাছে ভাই আপনার ভাই আমার এগুলি করছে হেগুলি করছে, আমার কাছে ভিডিও আছে। আমি কই কি এর ভিডিও আছে, কয় আপনার ভাই আমার লগে অবৈধ কাজ করছে, এটা আমি রেকর্ড করে রাখছি, দেখবেন আপনি আমার। আমি তো তুমি যাওয়ান দেন কি দেখবো আমি এটি পরে এটা কইছে। পরে আয়ু বলতেছে কয় ভাই মেয়েটা খারাপ কিন্তু আপনার বাইরে ফাঁসায় দিছে। কি ফাঁসায় দিছে, কয় মেয়ের কাছে এটা রেকর্ড আছে ভিডিও আছে, মেয়ে মনে হয় আপনার বাইরে ব্ল্যাকমেল করার লাগে করুক আর যেটা লাগে করুক মেয়ে কাজটা করছে। আমি কই আপনি দেখছেন, কয় হ্যাঁ আমি দেখছি মেয়ের বাপের সামনে বুঝছেন। পরে আমি কই ভাই আমি মাফ চাই, আমার এগুলি দেখানো লাগতো না। হ্যাঁ ওখানে পরে কয় কি ভাই ঘটনাটা কি আপনার আপনার বাইরে ডাকদাসি গান আই মনে করতেছে আপনার বাইরে আপনার লগাবার্তা বার করে দেই আপনি আউলি হে রমনি আপনার বাইরে জিগান আসলে ঘটনাটা কি। তা আমি হারে বাইরে বাদ দিল, আমি হারে মোরা লয়ে গেলাম, নিয়ে গেলাম যে কি রে কি হয়েছি তুই এখন হয় লিখে এমনি মেয়ের কয় ভাই এরকম ঘটনা, মেয়ে টাকা নিছে আমার তে টাকা পয়সার লেনদেন হয়েছে, হে টাকা দিব কয়ে আমার বাসায় না মানে আটকাই দিয়ে কইতেছে, মেয়ে বলে প্রেগনেন্ট আমার লগে বলে অবৈধ সম্পর্ক আছে মানে আমার বিয়ে না করলে আমার টাকার কথা কয়ে আয় না আমার আটকাই দিয়ে হয়েছে, আমার আটকাইছে 7টা বাজে এতক্ষণ খালি হ্যাঁ লগে কথাবার্তা কিছু আছে। লাস্টে মেয়ের বাপে আমার পুলিশ ফোন করে ইয়ে করে ধরা দিয়েছে। তো ওসি সাহেব পরে ডাইকে আমার রোমন মেদি লয়ে গেল, নিয়ে কইল যে আপনি ছেলের কি হন। আমি বললাম যে আমি তো ছেলের বড় ভাই। পরে ছেলের মেয়ের বাপেরও ডাকদা নিছে, ডাকদা নিয়ে কইতেছে মেয়ের বাপে পরিচয় দিল যে আমি পুলিশে চাকরি করি। পুলিশ কোন জায়গায় চাকরি করে, টঙ্গী থানা। পরে ওসি আমার ডাকদা আলাদা নিয়ে কইল যে দেখেন আপনার ভাই আলার মেয়ে যে কথা কইতাছে আর যে ভিডিও লয়ে ঘুরতেছে এতে তো বোঝা যায় পরিকল্পিত ভাবে হ্যাঁ ফাঁসানোর জন্য একটা ঘটনা ঘটাইছে মেয়ে। তাই এখন মনে করেন কিন্তু আপনার ভাই ফাঁসে গেছে এই মামলা এই খারাপ মামলা এই সে। ওসি আমার অনেক কিছু বুঝাইলো যে এই মামলা দিলে এটার রেজাল্ট এইড হইব, এটার রেজাল্ট এইড হইব, এই হইব কাজ করেন নাইলে মায়েরা বিয়া করায় আপনি জানগা আপনি যখন কইতাছেন আপনার ভাই বাবা ইয়া আমরা বিয়া হরাই দিই দুই দিন পরে আল্লাহ আপনার রাহেন বা না রাহেন আপনার তো আপনারা এই খারাপ মামলা ফেরেন না, কারণ আপনার বাইরে অনেক নিতে আসেন লাস্টে দেওয়া যাবে আপনার করে জরায় হারা মামলা দিব আর এই মামলা কিন্তু খুব খারাপ। তখন তো আমরা মনে করি এগুলি সম্বন্ধে কোনো ধারণা নাই যে আসলে মামলাটা নাকি চিন্তা মনে করি যে হ্যার থুয়ে গেলে কি হয় না মানে হ্যাঁ কেন্দা কেটা কইতাছে ভাই এগুলি বিশ্বাস করে না এগুলি মিশা কথা মেয়ে এগুলি আমার লোক আমার দিয়া এই ভিডিওর কথা কই আমার বহুত ব্ল্যাকমেল করছে মেয়ে এখন আমার এই করতেছে আমার আপনার বিশ্বাস করেন না আমার বাইক নেন পরে আমি সব ভাইঙ্গে কমুনে। তখন ওসি সাহেব বললাম যে স্যার আপনি এক কাজ করেন আর আব্বাই তো হজে আছে 29 তারিখে আইবো এদিন 22 তারিখ আমি আব্বাই আয়ুক যদি আপনারা যেহেতু জিনিসটা জানলেন আমরাও জানলাম যদি এই ধরনের কোনো কিছু ঘটনা হয় আর মেয়ে কইতাছে মেয়ে প্রেগনেন্ট একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট লয়ে গেছে কাগজ লয়ে গেছে 7 মাসের প্রেগনেন্ট তখনই মানে ওসি আমার ডাকদা কইল যে মেয়েটা মানে ওই তদন্তর লোকে কইতাছে তদন্তশীল লোকে মেয়ে বলতেছে 7 মাসের প্রেগনেন্ট কিন্তু 7 মাসের প্রেগনেন্ট থাকলে তো মেয়ের চেহারা দেখলে বা বডি কন্ডিশন বোঝা যায়, তো সেকে হ্যাঁ বুঝা যায়, কিন্তু এরকম তো বোঝা যাইতেছে না। হ্যাঁ পরে তদন্ত সি আবার যে আছে, হ্যাঁ আবার মেয়ের বাহা গিয়া পরিচয় পরিচয় করলো যে আমগো দেশের লোক, স্যার আমগো দেশের লোক এসে পরে তদন্ত সি একটু পক্ষপাতিত্বই শুরু করলো, স্যার এটা হইতে পারে এই সে এটা হেডা হ্যাঁ। পরে যাক আমরা আমগোর কোষে মোলা আমগো কন্ডিশন হইলো যে আমার বাইরে ছুটাই লয়ে যাবো, আব্বাই আয়ুক পরে যদি মেয়ের বাপ মা আছে হ্যাঁ বুম বইয়া সেটা কথাকে যদি এই ধরনের কোনো কিছু বইয়া থাকে এটা পরে এটা পরে বুঝা দেবেন। পরে মনে করেন যে আমি বললাম যে ভাই তাহলে ঠিক আছে আপনারা আমার আব্বাই আবার পর্যন্ত সময় দেন, আমি এই জিনিসটা মাতবো, আমরা মেয়ের জন এনে কইতেছে মেয়ে যে খারাপ এটাও আমরা কইতেছি না, ওইতে পারে যদি কোনো কিছু হইয়া থাকে, মেয়ে যে বলতেছে এটাও অবিশ্বাস করলাম না, হ্যাঁ যে বলতেছে এটাও অবিশ্বাস করলাম না, ফেক নেট কিনা না ফেক এগুলি তো সত্য না মিথ্যা এগুলি তো আমরা জানি না, আমি তো বুঝো না সময় দিবেন, হঠাৎ করে আইসি আমরা তো কিছু জানি না এটা সম্বন্ধে, হ্যাঁ এটা ঠিক আছে ওর হিসাবে করলে তাহলে আপনার বাইরে আপনি লয়ে যান লয়ে বললাম। তখন মেয়ের বাহে কি
প্রেগনেন্ট কিনা এই যে বারবার বলার চেষ্টা করছিলেন ইকলাসের বড় ভাই যে মেয়ে আসলে প্রেগনেন্ট কিনা, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আবার সরজমিনে যাওয়ার চেষ্টা করেছি সেই টঙ্গীর মেরিস্টোভ হসপিটাল, যেখানে ডক্টর সঞ্চিতা যিনি এই গর্ভপাতের কাজটি করেছিলেন এবং তার সাথে আমাদের কথা হয়েছে, ইনফ্যাক্ট সঞ্জিতার মাধ্যমেই সঞ্চিতার সাথে কথা হয়েছে ডক্টর সঞ্চিতার সাথে, এবং জানবার চেষ্টা করেছি যে আসলেই অ্যাবোরশনের কাজটি এই হোটেল এই মেরিস্টোপ হসপিটালে হয়েছিল কিনা, গর্ভপাতের কাজের সাথে তিনি জড়িত ছিলেন কিনা, তাহলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে আসলেই সঞ্জিতা গর্ভবতী ছিলেন এবং এটার জন্য রেসপন্সিবল ছিল ক্লাস। আমরা একটু শুনে নিচ্ছি সেই অডিও ক্লিপটা যেখানে কথোপকথন সঞ্জিতা এবং ডক্টর সঞ্চিতার, যে সঞ্চিতা ডক্টর সঞ্চিতা মেরিস্টোপ হসপিটালে কর্তব্যরত এবং তিনি এই গর্ভপাতের কাজটি করেছিলেন যার তত্ত্বাবধানে গর্ভপাতের কাজটি হয়েছিল। আমরা শুনছি এখন ডক্টর সঞ্চিতার সাথে কথোপকথন সঞ্জিতার।
হ্যাঁ ডাক্তার সঞ্চিতা পানো?
আমি সঞ্চিতা, ডাক্তার সঞ্চিতা বলছি, আপনি কাকে ডাকছেন?
হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে যাচ্ছিলাম, আমি সঞ্জিতা, সেদিন যে পুলিশ আসছিল আপা আমার কার্ডটা নাকি পলি আপা বলল পাইছে, ঠিক আছে আমার কার্ডের একটা ফটোকপি লাগবে আমার।
শুনেন আপনার আমরা বলছি আপনি যেটা চান আমাদের কি কোনো ফেসাতে ফেলবেন না।
আমার একটা প্রশ্ন যে আপা আপনার কাছে তো আমি আসছিলাম, আমি বলছিলাম যে আপা এটা আমার প্রথম বাচ্চা, আপনি বলছিলেন যে কেন ফেলবেন, ঠিক আছে তো আপনি ওই ছেলের কথা মতো সেকেন্ড বাচ্চা দিয়ে দিলেন কেন আপা, আপনি সেদিনই আপনি সেদিন বলে দিয়েছেন ছেলে যা বলছে আপনারা সেইভাবে লিখছেন, ঠিক আছে মানবতার খাতির আমি আপনাদের কোনো হয়রানিও করতে চাই না, আর আমি যেভাবে চাই সেভাবেও না, যেটা সত্যি ছিল আমি সেটাই চাই।
আপনি হচ্ছে কি বলেন যাতে হচ্ছে কি হ্যাঁ আপনার কার্ডটা আপনি পাইছেন, আমাদেরকে যেন কোনো হয়রানি না করেন, ঠিক আছে আপনার পক্ষে আমরা আসছি, যদি কিছু বলতে হয় কোনো ডকুমেন্ট দিতে হয় আপনি এখানে কাজ করছেন, আমি হচ্ছে ডাক্তার আপনাকে আমি সর্বোচ্চটা দেবো, আপনার যেন কোনো সমস্যা না হয়, এরপরে আপনাদের কি আপা ওটা আমার দেখারও বিষয়টা জানার বিষয়
না, সেটা ঠিক আছে আপা এটা ঠিক আছে, কিন্তু আমি বলতেছি যে আমার সত্য ঘটনা যেটা সেটাই তুলে ধরতে চাচ্ছি আর কিছুই না, তো আমার আমি কার্ডটা দেখলেই চিনবো, ঠিক আছে আমি কার্ডটা দেখলেই চিনবো, কিন্তু মানে ছেলে আমার প্রশ্ন কি এত এত ভালো একটা ক্লিনিকে ছেলে একটা ছেলে এসে বলার পর কার্ডটা পুরোপুরি চেঞ্জ করে ফেলছেন, এটাই আমার
ছেলে তো আপা বলতে হচ্ছে ছেলেটার সাথে আপনার সম্পর্ক নাই,
কাগজপত্র কেউ নিতে পারবে না কেউ
নর্মালি, আমারও তো কথা এটা, ঠিক আছে আপনার তো একটু এসে আমাদের ইনফর্ম করা উচিত, ছেলেটা
আফসোস এইটি যে ডক্টর সঞ্চিতা ডক্টর সারা সার্ভিস দিতে বসেছেন, কিন্তু সার্ভিসের সাথে ইথিক্যাল যে একটা ভিউজ থাকে একটি প্রফেশনের, সেই ইথিক্যাল ভিউজটাকে আমার মনে হয় না যে খুব ভালোভাবে মেনটেন করছেন ওনারা। যে ডক্টরের হাত ধরে আমাদের জীবনের অনেক বড় বড় একেবারে অনেক বড় বড় অসহায়ত্ব মুহূর্তগুলোর পরিত্রাণ পায়, সে ডাক্তারের হাত ধরেই কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে অহর্নিশ। সেই ব্যাপারগুলো নিয়ে যারা কনসার্ন, আমার মনে হয় যে তারাই ব্যাপারটাকে ফলো আপ করবেন এবং সেই ব্যাপারটাকে তুলিয়ে দেখবেন। কারণ গর্ভপাতের মতো এই সেন্সিটিভ একটি জিনিস যেটি অবলীলায় হয়ে চলেছে আমাদের লোকচক্ষুর অন্তরালে, সে ব্যাপারটা নিয়ে অবশ্যই কাজ করার সুযোগ আছে বলে আমাদের মনে হয়। এবং ডক্টর সঞ্চিতার কথাতে একদম স্পষ্টতভাবে প্রতিভাত হয়েছে যে ডক্টর সঞ্চিতা, তিনি এই গর্ভপাতের কাজটি তার তত্ত্বাবধানে হয়েছিল সঞ্জিদার, এবং সেই পেপারসগুলোকে আবার সেই তাদের তত্ত্বাবধান থেকে সেই পেপারসগুলোকে নিয়ে যাওয়া এবং সেগুলোকে আবার ম্যানিপুলেশন করা, সেগুলো তার এক্লাস তার প্রভাব খাটিয়ে এগুলো করার চেষ্টা করেছে পরবর্তীতে সঞ্জিদা এবং সঞ্জিতার কথাতে যেটি উঠে এসেছে। এই ছিল ডক্টর সঞ্জিতার সাথে কথোপকথন, যেখানে একদম পরিষ্কারভাবে প্রতীয়মান হয়েছে যে ক্লাস এই 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 গর্ভপাতের সাথে যেমন জড়িত, ঠিক সেই রকম ভাবে তার গর্ভে যে সন্তানটি ছিল সেই গর্ভে সন্তান নষ্ট করবার জন্য উদ্যত হয়েছিল এবং একরকম ব্ল্যাকমেলিং করে সঞ্জিদার গর্ভের সেই সন্তানটিকে এক্লাস নষ্ট করে এবং ফাইনালি সেই ডকুমেন্টগুলোকে ম্যানিপুলেশন করার জন্য চেষ্টা করে। পরবর্তীতে সঞ্জিত এবং সঞ্জিতার কথা উঠে আসে সেটি। আমরা এখন একটি রেকর্ডেড ক্লিপ আছে এই কেসের, যিনি আয়ো, যিনি ইনভেস্টিগেশন অফিসার আবু মিয়া, তার রেকর্ডেড স্পিচটা আমরা শুনব যে ওভারঅল এই মামলাটিকে নিয়ে তার ভিউজটা কি।
আমি এসআই মোহাম্মদ আবু মিয়া, উত্তরা পশ্চিম থানা, জিএমপি ঢাকা। আপনারা যে বিষয়ে বলতেছেন, মামলা নম্বর হল 42, তারিখ হল 22/9, এর ধারাটা হল পর্নোগ্রাফি আইন নিয়ন্ত্রণ 2012, এর 8(1), (2), (3). ভিকটিম হল সঞ্জিতা এবং সেই নিজেই বাদী, আর আসামি হল একলাসুর রহমান। মামলাটা তন্ত্রাধীন, বিজ্ঞ আদালত আসামিকে একদিনের রিমান্ড মঞ্জুর করছেন। আজ রিমান্ডে নিয়ে আসছি, জিজ্ঞাসাবাদ করব তার পরবর্তীতে। এভাবে যেহেতু আমরা তদন্তাধীন মামলা, সেহেতু এর অতিরিক্ত কোনো কিছু বলতে পারব না। তো ভিকটিমের ভিডিও যেটা করছিল ক্যাসেট, সেটা ভিডিও দিয়েছে, যে মোবাইলে মেসেজ পাঠিয়েছিল সে মেসেজ মোবাইলটা আমি জব্দ করছি, ভিডিও সহ জব্দ করছি আছে। এবং ভিডিওতে আসামি একলাস এবং বাদিনীর কিছু আপত্তিকর ভিডিও আছে। না হসপিটালে কোনো কাহিনী আর মামলাতে নাইও, আমি জানিও না। এটা পূর্বে একটা মামলা হয়েছে, সেটা দক্ষিণ খান, সেই মামলার এটা শাস্তি 7 বছর আছে, 10 বছর আছে এবং টাকা জরিমানা আছে। এটা বিজ্ঞ আদালতের বিভেদ্য বিষয়, সাক্ষ্য প্রমাণে যেটা আসবে সেটা। আমরা তন্তদন প্রতিবেদন উল্লেখ করি যে এই ধারার অপরাধ প্রমাণ হয়েছে, লিখবো, যদি প্রমাণ হয় প্রমাণ লিখবো, প্রমাণ না হয় প্রমাণ লিখবো, সেটা বিজ্ঞ আদালতের বিষয়।
এতক্ষণ আমরা শুনছিলাম মামলার ইনভেস্টিগেশন অফিসার আয়ো আবু মিয়ার রেকর্ডেড স্পিচ, যেখানে স্পষ্টতই উনি বললেন সেটি হচ্ছে যে আমাদের যে এখন যে আইন করা হয়েছে, ইনফ্যাক্ট আমরা আইটি সেক্টর নিয়ে প্রচুর কাজ করছি এবং ইদানিংকালে বাংলাদেশে আইটি সেক্টরে যে ধরনের ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন রকমের পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া, বিভিন্ন রকমের অডিও ক্লিপ ছড়িয়ে দেওয়া, যে ধরনের অ্যাবিউজ আমরা করছি, সেটার উপরে বাংলাদেশের এই সেক্টরটিকে অনেক বেশি পুনর্বিন্যাস করা হয়েছে এর আইনগুলোকে। ফাইনালি আমি যতদূর জানি, যথার্থই বলেছেন উনি, সর্বোচ্চ শাস্তি 10 বছরের বিধান এবং সেখানে কিছু অর্থদণ্ডের ব্যবস্থা আছে, যেটি স্পেসিফিকভাবে সঞ্জিতা ক্লেম করেছেন যে তার আপত্তিকর ভিডিও করা এবং সেই ভিডিওটি ছড়িয়ে দেওয়া, সেই ব্যাপারটা এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু তার গর্ভপাত করাতে উদ্যত হওয়া, গর্ভপাত করানোর জন্য মোটিভেট করা, গর্ভপাত করানোর পরিস্থিতি তৈরি করা, গর্ভপাত ঘটানো, যেটি ইনক্লুড হয়নি এই মামলাতে, আমরা এটি জানছিলাম মামলার ইনভেস্টিগেশন অফিসার আবু মিয়ার রেকর্ডেড স্পিচ থেকে। এখন আমরা সঞ্জিতার মনোনীত উকিল মাহবুব আলম যিনি আমাদের সাথে কথা বলেছেন এই মামলাটি নিয়ে, তার স্পিচটা একটু শুনে নি।
আমার নাম হলো অ্যাডভোকেট মাহবুব আলম, আমি এই মামলার বাদীপক্ষে ব্যক্তিগত নিয়োজিত আইনজীবী। এই মামলাটা হলো নারী শিশু আইনের 9 ধারা 9(1) এর তৎস 313 ধারা উত্তরা থানার মামলা দায়ের হওয়ার পর তদন্ত শেষে আয়ু সাহেব চারজন আসামির মধ্যে একজন আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। আমরা বাদীপক্ষ যা তিনজন আসামিকে অব্যাহতি দেন। ওই তিনজন আসামির অব্যাহতির বিপক্ষে আমরা গত 15/9/2013 তারিখে একটা নারাজি পিটিশন দিই। সেই পিটিশনটা অধ্যাদেশকে শুনানির জন্য ছিল এবং তার জামিন বাতিলের জন্য একটা পিটিশন দিই। আজকে শুনানির জন্য ছিল দুটি মামলা, দুটি পিটিশনে, কিন্তু বিজ্ঞ সিনিয়র হাইকোর্টে ব্যস্ত থাকার কারণে আমরা আজকে শুনানি করে নেই এবং মুলতবি সেই সময় চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া এবং আসামি একলাসউদ্দিন অন্য একটা মামলায় গ্রেপ্তার থাকায় অর্ধবিজ্ঞ আদালতে উপস্থিত হয়নি বিধায় আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থিত করার জন্য পিডব্লিউ ইস্যুর জন্য আবেদন করেন এবং আবেদন মঞ্জুর করেন এবং আগামী ধার্য তারিখে নারাজি পিটিশন এবং আসামি জামিন বাতিল বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন। এই মামলাটি আজকের এই অবস্থানে আছে।
এতক্ষণ শুনছিলাম সঞ্জিদার ব্যক্তিগত উকিল মাহবুবুল আলম, যার সাথে আমরা কথা বলেছিলাম তার রেকর্ডেড স্পিচ। আমাদের ভালোবাসার বাংলাদেশ প্রডিউসার ইন্তেজারের নেতৃত্বে আমরা প্রত্যন্ত জায়গাতে যাওয়ার চেষ্টা করেছি, এই এই ঘটনার সাথে কনসার্ন সবার সাথে কথা বলার চেষ্টা করেছি, যতজনের সাথে কথা বলার সম্ভবপর হয়ে ওঠে, এবং এটার একদম গভীরে যাওয়ার চেষ্টা করেছি যাতে করে আমরা একদম সঠিক তথ্যটা আপনাদের সামনে উদ্ঘাটন করে উপস্থাপন করতে পারি। একতরফাভাবে কারো কথা বলে কোনো বায়াসড ইনফরমেশন যেন ভালোবাসার বাংলাদেশ থেকে না যায়, যা ভালোবাসার বাংলাদেশের ইমেজকে, ভালোবাসার বাংলাদেশের সততাকে কলঙ্কিত করতে পারে। সেই সৎ এবং সঠিক থাকার মানুষে আমাদের এত মানুষের কাছে যাওয়া এবং এটির কনসার্ন সবার সাথে কথা বলা এবং তাদের যে রেকর্ডেড স্পিচগুলো সেগুলো আপনাদেরকে একের পর এক শোনানো, এবং আমরা যখন এগুলো নিয়ে কথা বলছিলাম, এগুলো নিয়ে কাজ করছিলাম, যদিও শুনেছি যে তারা ভাড়া বাড়িতে থাকে, বাট তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা গেছে যে তারা যে বাড়িতে থাকে সে বাড়িটি কিন্তু হাউস বিল্ডিং থেকে প্রায় 15 কিলোমিটার ভিতরে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জানা যায় যে নলভোগ এলাকার এক প্রভাবশালী ব্যক্তি ছেলের বাবা এবং তাদের নিজেদের তিনতলা বাড়িতে তারা থাকে। এই তথ্যগুলো আমাদের একদম সরজমিন ইনভেস্টিগেশনে উঠে আসে এবং এর জন্য অবশ্যই কৃতিত্বের দাবি রাখে, যদিও তাদের কাজ বলে রাখা ভালো, তারপরে আমাদের পক্ষ থেকে অবশ্যই প্রশংসার দাবি রাখে প্রডিউসার ইন্তেজার এবং তার টিম, যারা সরজমিনে একেবারে হাতে কলমে এই তথ্যগুলো উঠিয়ে নিয়ে এসেছে আপনাদের জন্য। আপনাদের জন্য হয়তো এক ঘন্টা বা দেড় ঘন্টা বা দুই ঘন্টার অনুষ্ঠান এটি, কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন সপ্তাহের পর সপ্তাহ জুড়ে প্রচন্ড রকমের এফোর্ট থাকে এই অনুষ্ঠানগুলোকে বাস্তবসম্মত করার জন্য, এই অনুষ্ঠানগুলোকে, এই ঘটনাগুলোকে আপনাদের সামনে একেবারে ট্রান্সপারেন্ট ভাবে উপস্থাপন করার জন্য, যে কারণে আমাদেরকে সবার কাছেই যেতে হয়, সবার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হয়। আমরা এই কথোপকথন শুনছিলাম এক্লাসের বাবা এবং ভাইয়ের, যে যারা কথা প্রসঙ্গে একটি কথা বলেছেন সেটি আমার কানে এখনো বিধে আছে বন্ধু, সেই প্রশ্নটা নিয়ে আপনাদের কাছে আসবো। তার আগে একটি বিষয় পরিষ্কার করি, যেহেতু এই মামলাটি বিচারাধীন আছে কোর্টে, আর নিয়ম বলছে যে কোর্টে বিচারাধীন কোনো মামলা নিয়ে আমরা কিন্তু ফার্দার কোনো কমেন্টস করতে পারি না, যেহেতু এটা প্রক্রিয়াধীন একটা অবস্থায় আছে, এবং এখানে শুধুমাত্র কভার করা হয়েছে যেখানে ভিডিওতে আপত্তিজনক ছবি তোলা হয়েছে এবং সেটি নিয়ে হুমকি দেওয়া হয়েছে দিনের পর দিন সঞ্জিতাকে যে এই ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দেওয়া হবে, যেটির প্রেক্ষিতে এই মামলাটি করা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি হয়তো হতে পারে 10 বছরের জেল অথবা অর্থদণ্ড, যে ডিপেন্ড করবে মাননীয় বিচারকের উপরে। কিন্তু যে জিনিসগুলো কভার হয়নি, আনকভার্ড বিষয়, আনরিজার্ভ বিষয়, সেই ব্যাপারগুলো নিয়ে আমি লাস্ট হয়তো 5-7 মিনিট আর সময় নিব আপনাদের কাছ থেকে, এগুলো নিয়ে কথা বলে অনুষ্ঠান শেষ করব। যেগুলো কভার করা হয়নি সেটি হচ্ছে, যার কতদিন এ ধরনের ঘটনা ঘটবে, কতদিন মানুষের সরলতাকে নিয়ে এ ধরনের পরিস্থিতির সামনে মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হবে, কতদিন এরকম পরিস্থিতির ভেতর দিয়ে একটি সংসারের অপমৃত্যু ঘটবে, কতদিন এরকম সিচুয়েশনের ভেতর দিয়ে একটি মানুষ নিজের জীবনটাকে নিঃশেষ করে দিবে। আজ যখন এই মুহূর্তে কথা বলছি, হয়তো বাংলাদেশেরই কোনো কোনাতে কেউ হয়তো দড়ি গলাতে দিয়ে ঝুলে গেছে, হয়তো আমি যখন এটা নিয়ে কথা বলছি কোনো একটি জায়গাতে কোনো ট্রেনের নিচে হয়তো নিজের শরীরটাকে কেউ পেতে দিয়েছে, হয়তো এটা নিয়ে যখন কথা বলছি কোনো হয়তো নদীতে অথবা পুকুরে লাশ হয়ে কোনো ছেলে অথবা মেয়ে ভেসে উঠেছে। কিন্তু যারা এই প্রণোদনা তৈরি করে, এই পরিস্থিতি তৈরি করার জন্য, এই আত্মহত্যার পথ যারা তৈরি করছে দিনের পর দিন, এই আত্মহত্যার দিকে মানুষকে যারা ঠেলে দিচ্ছে, যারা এই পথগুলোকে প্রশস্ত করছে, তাদেরকে কি আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, তাদেরকে নিয়ে কি সরজমিনে দেখা হচ্ছে, তাদের এই অ্যাক্টিভিটিসগুলোকে আমরা আমাদের এই আদালত বা আমাদের আইন প্রচলিত আইনের মধ্যে নিয়ে আসা হচ্ছে, যদি না নিয়ে আসা হয় তাহলে দিনের পর দিন, বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম এইভাবেই নিভৃতে নীরবে আমাদের কাছ থেকে অনেক অভিমানে, কষ্টে এবং বেদনায় চলে যাবে। সেই ব্যাপারগুলোকে নিয়েই আমি হয়তো কথা বলতে চাইব, যে জিনিসগুলো অবশ্যই কভার করা হয়ে ওঠেনি এই মামলাতে বা ভবিষ্যৎ যা বিচারাধীন যে মামলাটি আছে সেই জায়গাতে। সেগুলো নিয়ে কথা বলতে চাই বন্ধু, কিন্তু যতটুকু কথা বলেছি আমরা ইকলাসের বাবার সাথে, ভাইয়ের সাথে, যে বাবা ভাইয়ের কথা বলছিলাম, যে একটি কথা আমার কানে বিধে আছে, সে কথাটি চরমভাবে বিরক্তিকর, অপমানজনক, লজ্জাজনক, জঘন্যতম। সেই কথাটি হচ্ছে এই বয়সে একটু আধটু নাকি এরকম হয়েই থাকে। এই কথাটি বলেছেন ওনার বাবা, ইকলাসের বাবা, এবং এই কথাটি কথা প্রসঙ্গে বলেছেন ইকলাসের ভাই। কত বড় নির্লজ্জের মতো এই কথা মানুষ বলতে পারে, এবং আমার আরো বেশি লজ্জা লাগতেছিল, আমার নিজেরই অসহ্য লাগতেছিল, আমার নিজের মধ্যেই একটা একটা অসহায়ত্ব ফুটে উঠেছিল, আমার নিজের মধ্যে অস্বস্তিতে আমি ভুগছিলাম। বারবার যখন তিনি কোর্ট করছিলেন, আমি উমরাতে গেছিলাম 3 মাস আগে, আমি আমার নাম হাজী মোহাম্মদ অমুক বা সামথিং এলস, এই পরিচয়গুলো দেওয়ার সময় অনেক গর্বের সাথে, অনেক অহংকারের সাথে যখন এই কথাগুলো আমরা বলি, সম্বোধনগুলো বলি, তাদের ভুলে যাওয়া উচিত না যে এই ধর্মটাকে শুধুমাত্র উনি একাই বিলংস করেন না, এ ধর্মের ওনারশিপ শুধুমাত্র তার না, এ ধর্মের ওনারশিপ, এই ধর্মের পৈতৃক সম্পত্তি তার না, এ নামের সাথে আমারও নাম মিশে আছে, মোহাম্মদ এহতেশামুল হক। তোর পুরো নাম কি?
সুমাইয়া কবির
মিঘলা। সেও মিশে আছে যে এই ধর্মটাকে বিলংস করে। এই ধর্মের রেফারেন্স যখন আপনারা দেন, এই ধর্মের নামের আগে যখন এই ধরনের টাইটেল আপনি ব্যবহার করেন, হাজি অমুক অথবা হাজি তমুক, তখন আপনার মুখ থেকে এই ধরনের কথা মানায় না হাজি সাহেব, এই ধরনের কথা কোনোভাবে মানায় না যে এই বয়সে নাকি টুকটাক এরকম হয়েই থাকে, টুকটাক এরকম হয়েই থাকে। আল্লাহ না করুক এই মেয়েটা যদি আপনার ঘরে হতো এবং অন্য কোনো ঘরের ছেলে যদি এই ঘটনা ঘটিয়ে আসতো, আর এটা নিয়ে যদি দিনের পর দিনে লজ্জার ভেতর দিয়ে আপনাকে যেতে হতো, তাহলে হাজি সাহেব এই নামটা কি বড় মুখ করে বলার সৎসাহস আপনি দেখাতে পারতেন?
This track was downloaded from FusionBD.com.
বিচারাধীন যে ঘটনাটি আছে সেটি নিয়ে আমার বলার কিছু নাই, কিন্তু এইভাবে নিজেকে যখন আপনারা এক্সপোজ করেন, হাজী মোহাম্মদ অমুক, আমি আসলাম 2 মাস আগে উমরা থেকে, দিয়েই যখন আপনার মুখ থেকে এরকম ধরনের কথা শুনতে দেখি, বলতে শুনি, বড় কষ্ট হয় হাজী সাহেব। আর যাই হোক, হাজির জায়গা থেকে, হাজির যে সম্মানবোধ, সেই জায়গা থেকে আমি আপনাকে চিন্তা করি না, সে শ্রদ্ধাবোধ মিনিমাম আপনার প্রশ্নে আমার আসে না। যখন আপনি বলেন যে এই বয়সে নাকি টুকটাক এরকম হয়েই থাকে, টুকটাক হয়ে থাকে যখন ছেলেটা আপনার হয়, মেয়েটা অন্য ঘরে হয়, এভাবে ট্র্যাকফুলি ম্যানেজ করে নেন আপনারা, টুকটাক তখন আর হয় না যখন নিজের ঘরের মেয়েটি এরকম ভাবে অসহায়ত্বের ভিতর দিয়ে যায়। এ ধরনের ডাবল স্ট্যান্ডার্ড নীতি, এ ধরনের দ্বৈত পথ চলা, এ ধরনের মুখোশ ধরে এ ধরনের নিজেকে সম্বোধনে ভাসিয়ে দেওয়া, হাজি হয়ে এ ধরনের আত্মতৃপ্তিতে ভোগা, এটা একটা বিকৃত রুচির মানসিকতা ছাড়া কিছু হতে পারে না। অনুষ্ঠান শেষের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, শেষ মুহূর্তে বড় লজ্জা নিয়ে আপনার দিকে তাকাচ্ছি সঞ্জিতা, কিন্তু কষ্ট হচ্ছে এই ভেবে একটা স্যান্ডউইচ হয়ে গেছে যে মানুষটি, যে মানুষটির জীবন একদম শেষের দিকে ঠিক আছে, তাকে নতুন করে বলার কি বা আছে? এক্লাস নিয়ে আমার কথা বলার কিছু নাই, এরা হচ্ছে নপুংসুক, এরা হচ্ছে, এটা অলরেডি আমাদের কাছে কিন্তু যেসব তথ্যাদি উঠে এসেছে তাতে বোঝা যাচ্ছে যে এক্লাস এই পরিস্থিতির ভেতর দিয়ে গেছে, এই জিনিসটা ভিক্টিমাইজ করেছে, অথবা এক্লাস এই কোনো না কোনো ভাবে এটার সাথে জড়িত। যেটি ওর বাবা এবং ভাইয়ের কথা তো বলা হয়েছে, তারাও এক পক্ষান্তর অ্যাকনোলেজ করছে যে হয়তো হয়েছে, ফলে হতেই পারে, এ বয়সে হওয়াটাই নাকি স্বাভাবিক, টুকটাক নাকি হয়েই থাকে। কিন্তু এক্লাসটা কতদিন পার পাবে সেটি হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় চিন্তার বিষয়। এক্লাসের কারণে আমার বাম পাশে এখন বসে আছে সঞ্জিদার বাবা, এই মানুষগুলি আর কতদিন কষ্ট পাবে? দিন নাই, রাত নাই, সারা জীবন পরিশ্রমের ছাপ চোখে মুখে একদম স্পষ্ট, শরীরটার কি হাল অবস্থা করেছেন তিনি, শুধু তার সন্তানগুলো যেন ভালো থাকে, বিনিময়ে সন্তান যা দিয়েছে সেটার উপাখ্যান এতক্ষণ পর্যন্ত শুনলেন। আর যাদের হাত ধরে এই পরিস্থিতিগুলো তৈরি হয়, সে ধরনের অভিশপ্ত চরিত্রগুলো এই বিশ্ব থেকে, এই পৃথিবী থেকে, এই দেশ থেকে কিভাবে নিঃশেষ হবে আমার জানা নাই, কিন্তু যারা এই ধরনের আইনের মধ্যে থাকেন, এ ধরনের কনসার্ন স্টেক হোল্ডারে যারা আছেন, তারা যদি ব্যাপারটা একটু দেখেন যে কিভাবে মানুষগুলোকে এগিয়ে দেওয়া হচ্ছে, যে তুই দড়ি ধরে ঝুলে যা, তুই নদীতে ঝাঁপ দিয়ে জীবনটা শেষ কর, তুই গাড়ির নিচে ঝাঁপ চাপা পড়, তুই ট্রেনের নিচে নিজের গলাটা দিয়ে দে, এই পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে দিনের পর দিন যারা, যারা প্রণোদনা সৃষ্টি করছে, যারা পরিবেশ তৈরি করে দিচ্ছে, সেই মানুষগুলোর বিচার হবে না? এগুলো নিয়ে কি কেউই ভাববে না? এগুলো নিয়ে একটা পার্মানেন্ট সলিউশনের দিকে আমরা কখনোই যাব না? কিন্তু পরিসংখ্যান বলছে অবাক করার মতো, পরিসংখ্যান বলছে ভিমড়ি খাওয়ার মতো অবস্থা, দিনে মাসে বছরে হাজারো মানুষ এভাবে শেষ হয়ে যাচ্ছে। আরে এই এই ধরনের অভিশপ্ত পুলাঙ্গাররা, এরা কিন্তু ঠিকই বেঁচে যাচ্ছে কোনো না কোনো ভাবে। জনমত সৃষ্টি হোক বন্ধু, তোমরাই হচ্ছে শেষ ভরসা, তোমরাই হচ্ছে আলটিমেট ডেস্টিনি। ওই দিন হয়তো আসবে, প্রতিদিন বলছি, প্রতি প্রোগ্রামের সব তোমাদেরকে সাথে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি, হয়তো ওই সময় আসবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আসবে বন্ধু, যেদিন এই ক্লাসদেরকে আমরা এক ইঞ্চি স্পেস দিব না, কোনো ঘটনা ঘটবার দুঃসাহসেরা দেখাতে পারবে না। সম্ভব হলে প্রতিবাদ, সেই দিন খুব বেশি দূরে নাই, একসাথে করব আমরা প্রতিরোধ। প্রতিরোধের সময় মনে হয় চলে এসেছে, আর বেশি সহ্য করার মতো টলারেন্স পাওয়ার আমাদের মধ্যে আর নাই, একদম জিরো টলারেন্স এর মধ্যে আমরা চলে এসেছি। যদি এই সমাজটাকে বাঁচাতে চাই, এই পৃথিবীটাকে, এই দেশটাকে, এই পরিবারটাকে, আমাদের এই 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 হাজারো বছরের সংস্কৃতিকে যদি বাঁচাতে চাই, যদি এই দেশটাকে বেহায়া বেলাল্লাপনার স্বর্গরাজ্য না বানাতে চাই, সময় এসেছে সত্যি প্রতিরোধ করার। অনুষ্ঠানের শেষ প্রান্তে বিদায় নেব, বিদায় নেওয়ার শেষ মুহূর্তে আমার এক পাশে সঞ্জিদা এবং আর এক পাশে সঞ্জিদার বাবা, যে বাবার দিকে তাকিয়ে সত্যি আমি কষ্টে মুহ্যমান, সত্যি আমার মাথা নিচু হয়ে আসছে, যে তার শরীর, তার সমস্ত অভিব্যক্তি, তার মুখ, যেখানে একদম স্পষ্টভাবে ভেটে ভেসে উঠেছে সারা জীবনের পরিশ্রম, সারা জীবনের কষ্ট, আর এই মেয়ে ভালোবাসার নামে সারা জীবন এই মানুষটিকে কষ্ট দিয়ে এসেছে। শেষ মুহূর্তে বাবার কাছে সমস্ত ঘটনার জন্য ক্ষমা চাও, বাবাকে আমার সামনে হাত ধরে পা ধরে ক্ষমা চাও, আজকের পর থেকে তোমার জীবনে কোন রকমের এ ধরনের সামান্যতম থেকে সামান্য ঘটনার কোনো সুযোগ নাই, আমরা ফলো আপ করব, যদি কোনো ঘটনা ঘটে তাহলে ধরেই নিব জন্মই তোমার আজন্ম পাপ। আর যদি সত্যি আজকের পর থেকে ইউটার্ন নিতে পারো, জীবনে যদি সত্যি কিছু করে দেখাতে পারো, এবং এই বাপরাকে যদি সত্যি গর্বের কোন জায়গায় ভবিষ্যতে দিতে পারো, আমি হেতেশাম সারা জীবন তোমাকে কুর্নিশ করব। কোনো ভুলই ভুল না, সমস্ত ভুলের ঊর্ধ্বে তুমি অবশ্যই যাওয়ার ক্ষমতা রাখো। সেই ইউটার্নের প্রত্যাশায় বাবাকে উদ্দেশ্য করে বলো,
বাবা আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, যেটা তোমরা ক্ষমা করছো কিনা আমাকে আমি জানি না।
পা ধরে ক্ষমা চাও, এদিকে আসো, পা ধরো, ধরে ক্ষমা চাও, লাখ লাখ মানুষ শুনতেছে, এটাই তোমার সবচেয়ে বড় শাস্তি। ধরো পা ধরো, পা ধরো, পা ধরো, পা ধরো নি তুমি, পা ধরো, পা ধরো।
অনেক কষ্ট দিছি যার জন্য,
আমার আদরের মেয়ে আমার কলিজার টুকরো
মতো, বসো ওখানে। আমার কণ্ঠ হয়তো আপনাদের কান পর্যন্ত পৌঁছায় না, হৃদয় পর্যন্ত স্পর্শ করে না, সঞ্জিদা তো অনেক অন্যায় ভুল করেছে, তার কথা হয়তো আপনাদের অত বেশি স্পর্শ করে না, কিন্তু এই যে কান্না, এই যে কষ্ট, এই যে চোখের পানি, এর কোনো না কোনো ভাবে কি জন্য রেসপন্সিবল এই মানুষটি, যে বলছিল ক্ষমা করার সময় যে অনেক আগে ক্ষমা করে দিয়েছি, তুমি আমার কলিজার টুকরা। আজও কিন্তু এই দেশে এমনও হয়, মেয়ে হওয়ার সাথে সাথে তার ভ্রূণ নষ্ট করে দেয়া হয়, কারণ মেয়ের বাপ সে হতে চায় না, তার তো ছেলে সন্তান, সেখানে কিন্তু এরকম বাবাও আছে যে তার সন্তানটাকে মাথার উপর তুলে রাখে, মুকুট বানিয়ে রাখে, যদিও সন্তান হিসেবে আমরা তার মূল্য বুঝি না। এই ফোরাম থেকে সবাই মিলে আমরা দাবি জানাচ্ছি, আমরা জানছি যে অনুষ্ঠানটি শুনছেন আমাদের আয়ু, আমরা চাইবো যে একটু আয়ুকে যদি ফোনে নেওয়া যায়, এখন আমরা চেষ্টা করছি এই এই কেসের ইনভেস্টিগেশন অফিসারকে ফোনে নেওয়া, যদি সম্ভব হয় তাকে আমরা ফোনে নিব। যদি আপনারা তার রেকর্ডেড স্পিচ শুনেছেন, আর আমি যারা কনসার্ন এই এই কেসের সাথে, এই মামলার সাথে, আমরা জাস্টিফাই চাচ্ছি, যেহেতু এটা বিচারাধীন মামলাধীন, আমরা অলরেডি তো রেকর্ডেড স্পিচটা শুনিয়েছি না আমাদের কাছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আর প্রয়োজন নাই সোফার, যেহেতু আমরা তার কমিউনিকেশন শুনেছি এবং তিনি বলেছেন যে আমরা আসলে যেহেতু মামলাটা বিচারাধীন সেই অর্থে আমি হয়তো ফার্দার কিছু বলতে পারবো না, এই কথাটি উনি বলেছেন, বাট আমার রিকোয়েস্টটা তার কাছে দেওয়ার বড় ইচ্ছা ছিল, একটু একটু ফোন করে দেওয়া হোক, আমি একটু এই জায়গা থেকে বলতে চাই। আমরা যখন এই অনুষ্ঠানটি করছি দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে আছে, সবাইকে সাথে নিয়ে আমরা এই মামলার সাথে যারা কনসার্ন তাদের কাছে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, অনুনয়ের সাথে বলছি যে প্লিজ এই এই এইটার যিনি ভিকটিম সঞ্জিদা, সে তার জন্য, সে যেন তার সাথে যেন জাস্টিফাই হয় এবং সে যেন সঠিক এবং ন্যায় বিচারটা পায়, সেই প্রার্থনা আমরা এখান থেকে করছি। এবং অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা যদি সম্ভব হয় তার সাথে ফোনে কথা বলে অনুষ্ঠানটা শেষ করে নিয়ে আসব।
আর এর মধ্যে জানিয়ে দিই যে কিছুক্ষণের মধ্যে একটা ছবি আপলোড হতে যাচ্ছে, সঞ্জিদার বয়ফ্রেন্ডের এখলাসের ছবি আপলোড করতে যাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে। সো বন্ধু, আপনার ফেসবুকে যারা আছেন তারা ফেসবুকেই চোখ রাখুন এবং রিফ্রেশ দিতে থাকুন, একটু পরে আপনারা ছবিটা দেখতে পারবেন, বিকজ আপলোড করা অলরেডি হয়ে গেছে। ও আর আপনি 16260 তে আপনার ওপিনিয়নগুলো যা আপনি জানতে চান সব SMS করে পাঠান আমাদেরকে, আর ফেসবুকে আমাদেরকে কমেন্ট করুন www.facebook.com/dhakafm90.4।
হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি এতশাম বলছি ভালোবাসার বাংলাদেশ থেকে। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আপনি রেডিওর ভলিউমটা একটু কাইন্ডলি কমিয়ে দিন। এবার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন?
না না।
আচ্ছা, ফোনটা একবার কেটে দিয়ে আরেকবার ফোন দিচ্ছি, প্লিজ আপনি ফোনের পাশেই থাকুন। আমরা ফোনে চেষ্টা করছি এই থানার যিনি আয়ো ইনভেস্টিগেশন অফিসার আবু মিয়ার সাথে কথা বলার জন্য, যদিও আপনারা তার রেকর্ডেড স্পিচ শুনেছেন।
আর বন্ধু, যারা ফেসবুকে আছেন তারা দেখতে পাচ্ছেন নতুন ফটো আপলোড করা হয়েছে এখলাসের, আপনারা দেখছেন ফটোটা। সো আপনারা এখানে কানেক্টেড আছেন এবং কমেন্ট করুন এই পোস্টটিতে, আর শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে www.facebook.com/dhakafm90.4 এই অ্যাড্রেসটিতে। অ্যান্ড ইমরান খান ইমু লিখেছেন, সঞ্জিদার হয়ে আমি মাফ চাচ্ছি আঙ্কেলের কাছে, আঙ্কেল প্লিজ আপনি সঞ্জিদাকে মাফ করে দিন। অ্যান্ড নাজমুল হাসান লিখেছেন, গুরু এইরকম হলে মানুষ ভালোবাসবে কিভাবে? আছেন নাইম ইসলাম লিখেছেন, ইয়েস গুরু, আমি অলরেডি প্রতিবাদ শুরু করে দিয়েছি এবং আমার সাথের বন্ধুরাও প্রতিবাদী হবে এবং প্রতিবাদ শুরু করবে এই আশা ব্যক্ত করেছেন। অ্যান্ড আধরা শেখ লিখেছেন, ওকে, এই এই মুহূর্তে এই জিনিসগুলোতে জনমতের অনেক বেশি দরকার। ওকে, মাহফুজুর রহমান নরসিংদী থেকে লিখেছেন যে, আমি কখনো আমার ফ্রেন্ডদেরকে এখলাসের মতো হতে দিব না, প্রমিস গুরু, অ্যান্ড তাদের বোনদেরকেও সঞ্জিদার মতো হতে দিব না। হাসান মাহমুদ আছেন, লিখেছেন, গুরুর কথার সাথে একেবারেই আমি একমত, যথার্থই বলেছেন। ওকে, রাসেল আহমেদ যুক্ত হয়েছেন ফেসবুকের মাধ্যমে, আছেন উজ্জ্বল হোসেন।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, আপনি এনিওয়ে ফোনটা ডিসকানেক্ট হয়েছে। এনিওয়ে, আমরা অলরেডি কিন্তু আয়োর কথা শুনেছি, তার রেকর্ডেড স্পিচ শুনেছি যেটাতে উনি বলেছেন যে এটি মামলা বিচারাধীন আছে, যদিও আদালতের বাধ্যবাধকতার জন্য আমরা চাইলে সমস্ত তথ্য দিতে পারি না। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, একটি অনুরোধ রেখে, যারা কনসার্ন এটির সাথে সবাই যেন এই ব্যাপারটাকে একটু প্রায়োরিটাইজ করেন এবং এটি এটিকে সেইভাবে সেইভাবে প্রায়োরিটাইজ করেন যাতে করে জাস্টিস আমরা যেটার জন্য অপেক্ষা করছি সেটি হয়, এবং এটার জন্য সত্যি যদি ভিক্টিমাইজড হয়ে থাকে ক্লাস তার জন্য কিন্তু সর্বোচ্চ পানিশমেন্ট হোক সে প্রত্যাশায় আমরা থাকছি। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, অনুষ্ঠান শেষ করব তার আগ মুহূর্তে আসানজিতে আপনার কাছে একদম ছোট করে কিছু শুনে নি।
শ্রোতা যারা আমার কথা শুনছেন, আমার একটাই অনুরোধ, আপনারা আমার সাথে এগিয়ে আসুন, আমি যেন এই ক্লাসকে মানে শাস্তি দিতে পারি, আমি এটার বিচার পাই। এই ক্লাসটা অনেক প্রভাবশালী, তাদের সাথে আমি উঠে পারছি না কোনোভাবেই, যেখানেই যাচ্ছি সেখানেই মিথ্যা প্রমাণ করতেছে, যেখানে যাচ্ছি আমার এত প্রুফ থাকার পরেও সব জায়গায় মানে ওরা বেঁচে যাচ্ছে এবং জামিনে চলে আসছে প্রতিবার। আজকেও যেমন আজকে শুনানিতে জামিন হয়ে গিয়েছিল, আমি কান্নাকাটি করে যখন ওখানে অস্থির হয়ে গেছি, আমি সুসাইড করব ঠিক করেছি, দৌড়ে যখন যাচ্ছি তখন ওখানের যে ADC ছিল সে তার কম্পিউটারে দেখতে পেরে সিসি ক্যামেরায় সে ব্যাপারটা জানতে পেরে আমাকে ডেকে তারপরে পুরো ঘটনাটা শুনে ভিডিওটা দেখে সে ম্যাজিস্ট্রেটের কাছে অনুরোধ করলো আমার এটা দেখার জন্য। ম্যাজিস্ট্রেট
আপনার কাছে আবার আসবো সঞ্জিতা, আমরা একটা ছোট্ট করে কথা বলে নিই। এখন আমাদের সাথে আছেন একজন মানবাধিকার কর্মী যারা সবাই সবার জায়গা থেকে এই বিষয় নিয়ে অ্যাওয়ারনেস বিল্ড করার চেষ্টা করেন, আমরা তার কাছ থেকে একটু কথা বলে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আমরা কথা বলছিলাম সঞ্জিদাকে নিয়ে, এবং আমরা কথা বলছিলাম যে ভালোবাসার মাধ্যমে এ ধরনের বিভিন্ন রকমের প্রণোদনা সৃষ্টি করে যারা, এবং যারা এই পরিস্থিতির দিকে ঠেলে দেয় একটি মানুষকে, একটি ছেলে অথবা মেয়েকে, এবং ফাইনালি অনেক ক্ষেত্রে দেখা যায় যে জীবনাবসান পর্যন্ত ঘটে যাচ্ছে। সেসব বিষয়গুলো নিয়ে আপনারা আপনাদের মতো করে কিন্তু বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন, যাতে করে এই ধরনের ব্যাপারে কেউ ভিক্টিমাইজ না হয়। আপনার বিষয়ের পক্ষ থেকে যদি কিছু বলার থাকে এইসব বিষয়ে।
জি, আসলে এই বিষয় নিয়ে আমার বলার বলতে, আমি সঞ্জিদার যে বিষয়টা, সেটা আমাদের মানবাধিকার দিয়ে একটু ডিলিংস করতে চাই, তাকে হেল্প করতে চাই। যদি সঞ্জিদা বা সঞ্জিদার ফাদার যে বসা আছে আপনাদের স্টুডিওতে, উনি যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমি কাইন্ডলি অবশ্যই আমার নির্বাহী পরিচালক থেকে ধরে আমাদের মানবাধিকারের যত প্রকার সুযোগ সুবিধা আছে, অবশ্যই আমি তার এই সুযোগটা কাজে লাগাবো। এবং এই ধরনের ঘটনা শুনে নিজের কাছে খুবই কষ্ট লাগে। বিভিন্ন ধরনের কোন ঘটনা, এমন
আপনি কে বলছেন,
আসলে আমার লাইফে এই ধরনের অনেক ঘটনা আমি মুখোমুখি হয়েছি এবং সাকসেসফুল হয়েছি।
দ্যাটস গুড। আপনি কে বলছিলেন?
জি,
আপনি কে বলছিলেন?
জি, আমি কাদের বলছিলাম।
কাদের, কোন অর্গানাইজেশনের নামটা একটু বলবেন, প্রতিষ্ঠানের নামটা?
আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন।
আচ্ছা, আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন, তাই তো? আপনাদের সাথে কমিউনিকেট করতে চাচ্ছে, আপনাকে সেল নাম্বারটা দিয়ে দেওয়া হবে। আপনি একটু চাইলে আপনাকে ধন্যবাদ জানাতে পারেন, এবং আমরা আপনাকে তার সেল নাম্বারটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, আপনার সাথে কমিউনিকেট করবে। এবং এইভাবে সবাই মিলেই হয়তো, সঞ্জিদা যেভাবে বলছিলেন, আমরা চেষ্টা করব যাতে করে জাস্টিস হয়, এবং এটার জন্য যে যার শাস্তি যোগ্য তাকে যেন আমরা শাস্তির জন্য নিশ্চয়তা বিধান করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে দারুণ এই কন্ট্রিবিউশনটা দেওয়ার জন্য।
আসসালামু আলাইকুম কাদের ভাই। হ্যালো।
হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম
ভাই। আপনি যে আমার দিকে অগ্রসর হইতে চাচ্ছেন, আপনি যে অগ্রসর হইতে চাচ্ছেন, আপনাকে তার জন্য আমি ধন্যবাদ জানাই। আপনার
ধন্যবাদ দিয়ে আমাকে শুরু করবেন না, আপনার কাজটা যদি আমি সহযোগিতা করতে পারি, এবং আপনারা যে সমস্যায় ভুগছেন এই সমস্যার জন্য সমাধান আল্লাহ দিবে, আমরা চেষ্টা করে যাব। আমাদের কাজ হলো মানুষের সেবা করা, আমরা যেন সেবাটা করতে পারি, এটুকু সুযোগ যেন আল্লাহ তাআলা আমাকে দান করে।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আর আশোক ফাউন্ডেশনের যিনি ছিলেন কাদের, তাকে সত্যি সত্যি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে। এবং এইভাবেই আমরা নাম্বারটা, আপনাকে সেল নাম্বারটা দিয়ে দেবো, এবং তার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেবো। এইভাবেই কিন্তু মানুষ এখন এক না, দুই না, শো না, হাজারে হাজারে এগিয়ে আসছে মেঘলা। সবাই কিন্তু চাচ্ছে এটা নিয়ে প্রতিবাদ এবং প্রতিরোধ সৃষ্টি করতে, এবং ফাইনালি সবাই পাশে দাঁড়াতে, যাতে করে একটা জাস্টিসটা অবশ্যই সঞ্জিদার পক্ষে থাকে যদি সে সেটা ডিজার্ভ করে। সঞ্জিদা, কয়েকটা কথা, বুলেট পয়েন্ট আপনার কাছ থেকে নিব। প্রথম কথা, আত্মহত্যা, এ ধরনের কথা কখনোই মনের মধ্যে প্রশ্রয় দিবেন না। আমাকে না, লক্ষ লক্ষ মানুষ একসাথে আছে, আপনার বাবা এখানে বসে আছেন, পরিস্থিতি যাই হোক না কেন, কথা দিচ্ছেন?
জি গুরু, কথা দিচ্ছি, কিন্তু মাঝে মাঝে
এটা হচ্ছে এক কথা দিচ্ছি, এখানে আর কোনো কথা চলবে না। কথা দিচ্ছেন আপনি?
জি গুরু।
এই ধরনের ভাবনা মাথার মধ্যেই নিয়ে আসবেন না। একটা নপুংসকের জন্য এতগুলো ভালোবাসার মানুষকে, এতদিন তো শুধু আপনার বাবা মা ভাই বোন ছিল, এখন তো লক্ষ লক্ষ মানুষ দেখতেই তো পাচ্ছেন যে কিভাবে মানুষ রেসপন্স করছে, হাজারে হাজারে টেক্সট পাঠাচ্ছে আপনার পাশে থাকার জন্য। এতগুলো মানুষকে কাঁদিয়ে যাওয়ার কোনো মানে হয় না একজন ভণ্ড প্রতারক নপুংসকের জন্য, ঠিক না বেঠিক কথাটা?
জি গুরু, ঠিক।
এক্স্যাক্টলি, আপনি যে তাকে শাস্তির বিধান করার জন্য মরিয়া হয়ে উঠেছেন, সেটা নিতান্তই আপনার, একেবারেই আপনার অধিকার, এটা আপনি করতেই পারেন, কিন্তু তার মানে এই না যে তার জন্য নিজেকে নিঃশেষ করে দেবেন, এটি করা উচিত হবে না। এতগুলো মানুষকে কষ্ট দেওয়ার কোনো ইখতিয়ার নাই, বহু কষ্ট পেয়েছি আপনার জন্য, আমরা আর কষ্ট পেতে চাই না। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে যে এখন থেকে, আজ এই মুহূর্ত থেকে, শুধু চেষ্টা হবে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, নিজেকে কিভাবে রিবিল করা যায়। ক্ষমা চেয়েছেন সবাইকে সামনে রেখে বাবার কাছে, বাবাকে আপনি কথা দিয়েছেন যে মেয়েকে নিয়ে আপনি স্বপ্ন দেখতেন বাবা, আপনার সেই মেয়েটি হয়ে আমি দেখাবো, যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে, তার জন্য তো পানিশমেন্টের ব্যবস্থা চলছে। এটা যদি আমরা সৌভাগ্য হয়, আমরা যদি সত্যি ন্যায় বিচার পাই, সেটাও আমরা একদিন অনুষ্ঠানে ফলো আপ দেব আমাদের লিসেনার বন্ধুদেরকে যে ফাইনালি এই যুদ্ধে জয় হয়েছে সানজিদা, সেই সেই ফলো আপটা দিব। কিন্তু এখানে তো আপনার কাজটা থেমে থাকছে না সানজিদা, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে প্রতিষ্ঠার ওই জায়গাতে নিয়ে যেতে পারছেন যেখানে নিয়ে যাওয়ার স্বপ্ন বাবা এবং মা সবসময় দেখতেন, তাহলে হয়তো এই অপরাধ বোধ, এই কষ্ট, এই দীর্ঘ নিঃশ্বাসগুলো একেবারেই বেমালুম ফুলে যাবেন বাবা তখন। আমি বাবাকে সে অনুরোধ করছি, সেই প্রশ্নটাই রাখতে চাচ্ছি, যদি ফাইনালি আপনার মেয়ে দেখেন আজকে যে কথা দিয়ে গেল তারপর থেকে আপনি যেমন স্বপ্ন দেখেন আপনার মেয়েকে নিয়ে, সেই জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে, তাহলে কি আপনি মন থেকে তো ক্ষমা করে দিয়েছেন, আপনার আর কোন রকমের দুঃখ বা কোন রকমের দীর্ঘ নিঃশ্বাস আর কষ্ট থাকবে না, ঠিক তো?
আমার মেয়ে বললাম, আমার মেয়ে আমার কলিজার টুকরা, আমার দুটো মেয়ে, দুটো মেয়ে কলিজার টুকরা, ওদের ওরা একটু যদি নার্ভাস হয় তার সাথে বেশি নার্ভাস আমি হয়ে যাই, তাই ওদের ভুল মানুষে করে, ও বাচ্চা মেয়ে ভুল করছে, বিদায়। এটা আমি বাবা প্রথম থেকে একটু আমার আক্রোশ আছিল বা আমি খুব ই ছিলাম, পরবর্তীতে আমার মাথায় যখন মাথা ঠান্ডা হইল, আস্তে আস্তে মেয়েকেও বুঝাইলাম মেয়ে কি করবে, আত্মহত্যা করবে না কি করবে, মেয়েকে আমি বুঝাইয়া আরো সান্ত্বনা দিয়ে রাখছি আর কি। তা আমার আপনাদের ইসার আগে আমি আমার মেয়েকে আমি ক্ষমা করে দিয়েছি।
এবং ফাইনালি আপনার মেয়ে এখন কথা দিচ্ছে আপনাকে যে যেমন স্বপ্ন দেখতেন আপনি আপনার সঞ্জিদাকে নিয়ে সেই জায়গা যেভাবে হোক যত শীঘ্রই সম্ভব সেই জায়গায় সে পৌঁছাবে, তাহলে নিঃসন্দেহে দিন একজন গর্বিত বাবা হিসেবে আপনাকে এবং আপনার মেয়েকে আমরা ফলো আপ করার জন্য এই স্টুডিওতে আরেকবার নিয়ে আসব, সেই দিন অপেক্ষায় থাকলাম, কি বলেন?
আমি সেজন্য আপনাদের আমি কৃতজ্ঞ জানাই বা জানাবো, আগামী তো জানাবো, আমার মেয়ে যাতে প্রতিষ্ঠিত হইতে পারে আপনাদের দ্বারা, এজন্য আপনাদের আমি কৃতজ্ঞ জানাই।
যদি কোন রকমের লজিস্টিক ফ্যাসিলিটিস আমরা দিতে পারি সেক্ষেত্রে অবশ্যই আমাদের চাইতে খুশি আর কেউ হবে না। সঞ্জিদা কথাটা দাও, অনুষ্ঠান শেষ করব।
জি, আমি গুরু আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আমার যারা শ্রোতা আছেন তাদেরকেও আমি কথা দিচ্ছি যে আমি কোনো আর কোনো অন্যায় করব না, অন্যায় পথে যাব না, এবং আমি আমার এই ভুলের প্রাশ্চিত করতেছি, এটা যেন শুধরাতে পারি। আর আমি যেভাবে স্ট্রাগল করছি আমার লাইফের এই ভুলটার জন্য, শাস্তি দেওয়ার জন্য, আমি যেন আমার এই শক্তিটা ধরে রাখতে পারি। এবং আমার আরেকটা কথা, আমি প্রশাসনের দিক থেকে একেবারেই পিছিয়ে আছি, সবাই আমাকে কেউ হেল্প করছে না, টাকার কাছে সবাই নমনীয়, সবাই মানে টাকা খেয়ে খেয়ে আমার মানে বিরুদ্ধে, আরো মানে আমার এটা প্রুফ থাকা সত্ত্বেও আমি এটা বিরুদ্ধে চলে যাচ্ছি, যেমন আজকে গিয়েছিলাম আমার কান্না দেখে ম্যাজিস্ট্রেট সবকিছু।
এই কথা আমরা শুনেছি, আমার মনে হয় যে আজকে রাতটা ভোর হলে অনেক কিছু পরিবর্তন হতে বাধ্য, মিডিয়ার নিজস্ব একটি জায়গা আছে এবং ভালোবাসার বাংলাদেশের অদ্ভুত রকমের এক শক্তি আছে এবং অস্তিত্ব আছে বলে আমি বিশ্বাস করি, কারণ এর সাথে যে মানুষগুলো থাকে তারা সংখ্যায় কিন্তু কম না। আমার বিশ্বাস সবকিছু পরিবর্তিত হতে বাধ্য, আপনি যে লজিস্টিক ফ্যাসিলিটিজের কথা বলছেন, যে শক্তির কথা বলছেন, সে শক্তি আপনার পাশে থাকবে খুব ভালোভাবে। শেষ মুহূর্তে চলে এসেছি, অনুষ্ঠান শেষ করবো ছোট্ট একটা প্রশ্ন করে, এখনো তো ভালোবাসেন তাকে?
এখন ভালোবাসি কিনা জানি না,
আবার প্রশ্নটা করছি, এখনো তো ভালোবাসেন তাকে?
পুরনো কথাগুলো অনেক মনে পড়ে।
এখনো তো ভালোবাসেন তাকে?
হয়তো বা।
স্ট্রেট অ্যানসার দেন, এখনো তো ভালোবাসেন তাকে?
হ্যাঁ।
এখনো তো ভালোবাসেন তাকে?
হ্যাঁ, আমি এখনো ভালোবাসি, এখনো।
এখনো ভালোবাসেন তাকে?
কিন্তু আমি ভালোবাসা ধরে রাখতে চাই না, আর আমি ভুলে যেতে চাই এরকম প্রতারক লোককে। আর আমি ধন্যবাদ দিতে চাই আমার কাজিন শ্রাবণকে, যে প্রথম থেকে আমাকে থানা পুলিশ সব জায়গায় নিয়ে আমাকে হেল্প করছে।
শাস্তি দেওয়ার উদ্দেশ্যটাকে একটাই, শাস্তির কারণে হলেও সে যেন আপনার কাছে সে সারেন্ডার করে, আবার নতুন করে সংসার গোছানো যায়।
না, আমি এটা চাচ্ছি না।
তাহলে
আমি চাচ্ছি যে এরকম একটা লোক যদি বেঁচে যায় তাহলে এর কাছ থেকে আরো দু চারটা মেয়ে প্রতারিত হবে, কারণ এ অনেকের সাথেই প্রেম করত, অনেকের সাথেই ফোনে কন্ট্যাক্ট করত, বাসায় যেত, সেটার রেকর্ড আমি আপনাদের কাছে দিয়েছি।
এই ধরনের পাপিষ্ঠ মানুষকে ভালোবাসার রুচি কিভাবে দেখাতে পারছেন?
আমি আসলে এমন
পাচ্ছেন না,
এমন ভাবে ভালোবেসেছি যে আমার মানে কি হয়েছে আমি নিজেও জানি না। এবং সে আমাকে যে এই ভিডিওটা দিয়ে ওনার ফ্যামিলি যেটা বললো যে ভিডিওটা নাকি আমি করেছি, কিন্তু ভিডিওটা যারা দেখবেন যদি দেখে
আর পোস্টমর্টম করার ইচ্ছে সময় প্রয়োজনীয়তা কোনোটাই নাই। আমরা যখন শেষ করছি অনুষ্ঠানটি, সেটি হচ্ছে একটি বড় পাওয়া, সেটি হচ্ছে যে তাকে কিভাবে শাস্তি দেয়া যায়, শাস্তি বিধান করা যায় সেই চেষ্টা। একটি হচ্ছে আপনার বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নতুন করে জীবন শুরু করা, আরেকটি হচ্ছে যে আপনি স্বল্পতম সময়ের মধ্যে এমন একটি জায়গাতে নিজেকে দাঁড় করানো যে দরজে জায়গায় যাবেন আপনি, যে স্বপ্ন আপনার বাবা দেখেন। কিন্তু সবকিছু যখন মুখ থুবড়ে পড়ছে তখন, যখন আপনি জানেন যে একজন পাপিষ্ঠ অন্যায়কারী, এর শাস্তি হওয়া উচিত, কিন্তু মনকে এখন পর্যন্ত বুঝিয়ে উঠতে পারেনি যে এই পাপিষ্ঠকে ভালোবাসা যায় না, ভালোবাসা উচিত না। এতটুকু যুদ্ধে জয় যদি আপনি না হতে পারেন, আপনার কাছ থেকে বাকি ঘটনাগুলো কোনোভাবে আশা করা যায় না। কোন ফুলে পুজো দিলে, কিভাবে বললে, কি করলে আপনার মনের এই যে অবস্থা, এই অবস্থার পরিবর্তন হবে? কেউ কোনো বাইরে থেকে কিন্তু ম্যাজিক দিয়ে জিনিসটা পরিবর্তন করতে পারবে না। রুচি একটা মানুষের কত বিকৃত হলে, একটা মানুষের লজ্জা আর কত পেলে, একটা মানুষ তার বাবা মাকে আর কত ছোট করলে, এই ধরনের পাষণ্ড এক চরিত্রের বিরুদ্ধ কাছেও তার ভালোবাসা সমর্পণ করতে পারে, আমার জানা নাই। চেষ্টা করুন মানুষ হতে, চেষ্টা করুন বাবা মার হয়ে সন্তান হতে, চেষ্টা করুন স্বার্থপরার না হতে, তবেই সম্ভব হবে তার প্রশ্নে প্রচন্ড রকমের ঘৃণা তৈরি করতে ভালোবাসার জায়গা। আপনার সাথে আমি ফলো আপ করতে থাকবো, এই বিষয়গুলো জানতে থাকবো, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বড় বেশি অসহায় হয়ে অসম্পূর্ণভাবে আজকের অনুষ্ঠান শেষ করছি। সত্য কথা বলার জন্য ধন্যবাদ যে আপনি এখনো সেই সম্পর্কের সেই মায়াজাল থেকে বের হতে পারেননি, এই সত্য বলার জন্য ধন্যবাদ। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই ভালোবাসা পুরোদস্তুর ঘৃণায় রূপান্তরিত না হবে, আমাদের কোনো কাজই সামনের দিকে এগোবে না। সমস্ত কিছুর জন্য আপনার জন্য তাকিয়ে থাকলাম, আর স্বার্থপরতা না, আর নিজের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া না, আর এই স্বপ্নের মধ্যে না বাঁচা, আর ওই কক্সবাজারের রুমের মধ্যে নিজের সতীর্থ হরণের ওই দৃশ্যটাকে স্মরণ না করা, আর ওই প্রশ্ন আর প্রত্যয় যেসব স্বপ্নবিলাসী নাম দিয়েছিলেন তার মধ্যে বেঁচে না থেকে ওইখান থেকে ইউটার্ন নিয়ে নতুন করে জীবনটাকে শুরু করা। যতক্ষণে ভালোবাসার কথা আপনি বলছেন, উচিত ছিল সেই বিবেকবোধ, সেই ব্যক্তিত্ব বোধ আপনার মধ্যে থাকলে উচিত ছিল ততখানি ঘৃণায় তার প্রতি পর্যবেসিত হোক, তা এখনো হয়নি। অপেক্ষায় থাকলাম কত তাড়াতাড়ি আপনি অন্তত মানসিক ব্যাপারটার একটা ইউটার্ন হবে এবং ফাইনালি যে স্বপ্নগুলো আমরা দেখছি সে স্বপ্নের কাছাকাছি যেতে পারব। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, একেবারে শেষ প্রান্তে সবার কাছে একটা প্রত্যাশা নিয়ে অনুষ্ঠান শেষ করছি। বন্ধ হোক এসব মানুষের ভণ্ডামি, বন্ধ হোক এদের হাত ধরে মানুষের এই ধরনের কষ্টের পথ চলার, বন্ধ হোক এ ধরনের খারাপ পরিস্থিতি। শুধুই ভালোবাসা থাকুক, শুধুই ভালো লাগা থাকুক, এই ভালোবাসা এবং ভালো লাগাকে এ ধরনের পাপিষ্ঠ মানুষজন যেন অপবিত্র না করে দিতে পারে। চোখ কান খোলা রাখুন, সন্তর্পণে থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। সামনের সপ্তাহে আবার কথা হবে, এ প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি।
বন্ধু শুনছিলেন এতক্ষণ আমাদের অতিথি বন্ধুর সানজিদার জীবনের কথা, তার জীবনের ঘটে যাওয়া সত্যিকারের ঘটনাগুলো শুনছিলেন। এবং অনেক বন্ধুই আমাদের সাথে ছিলেন, ফেসবুকে কমেন্ট করেছেন, SMS করেছেন আমাদেরকে, আমাদের সাথে সংযুক্ত ছিলেন, খুব ভালোভাবে রেসপন্স করেছেন বরাবরের মতো। এই জন্য আবারও অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর বন্ধু আপনাদেরকে আরো একবার জানিয়ে দিই যে আপনি ইচ্ছে করলে যখন তখন আমাদের ফেসবুকে এসে কমেন্ট করতে পারেন, আমাদের এই
পেজটিতে লাইক করতে পারেন। আর সেই আমাদের ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো আপনি আমাদের এই অ্যাড্রেসটিতে এসে লাইক করবেন আমাদের পেজটিতে, এবং আমাদের এই পেজটি তো খোলাই থাকে, সো আপনি যখন তখন আমাদের পোস্টগুলোতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আমাদের এই পেজটিতে লাইক দিয়ে সংযুক্ত থাকবেন আমাদের সাথে 24/7। এবং অনেক বন্ধুই আমাদের অনেক এপিসোড মিস করেন, সো তাদের উদ্দেশ্যে আবারও বলছি, সবসময় বলি যেটা, যে তাদের টেনশন করার বা ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইটে আমরা আমাদের সমস্ত প্রোগ্রামগুলো ডেট ওয়াইজ এবং গেস্টের নেম ওয়াইজ আপলোড করে রাখি। সো আপনি ইচ্ছে করলে যখন তখন পরবর্তীতে সেই প্রোগ্রামগুলো আপনি আপলোড করে ডাউনলোড করে শুনতে পারবেন। সো এক্ষেত্রে টেনশনের কোনোই কারণ নেই। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন বন্ধু। অনেকটা সময় অতিক্রান্ত করে চলে এসেছি, ঘড়িতে এখন সময় রাত 2:07। চলে যেতে হবে, চলে তো যাবই, তার আগে বন্ধু সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আগামী সপ্তাহে আবারও কথা হবে, সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন এই শুভকামনা। This track was downloaded from FusionBD.com.